94.4 আমি উদয় আছি আপনার সাথে। চলছে এই মুহূর্তে আমার আয়োজন ভূত স্টুডিও। ভূত স্টুডিও ব্রট টু বাই প্রাণ পতাকা। আজকে ঢাকা, কুমিল্লা এবং চট্টগ্রাম থেকে এই মুহূর্তে একযোগে অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে। এছাড়াও ফেসবুক থেকে আপনারা অনুষ্ঠানটা উপভোগ করতে পারেন www.facebook.com/jagofm এবং www.facebook.com/rjudoy। এই দুটো ভেরিফাইড ফেসবুক পেজ থেকে আপনি অনুষ্ঠানটি দেখতে পারেন। এছাড়া আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/jagofm অনুষ্ঠানটি উপভোগ করতে পারেন, সেখানেও লাইভ অনুষ্ঠানটি প্রচার হচ্ছে। রেডিও থেকে ঢাকা, কুমিল্লা এবং চট্টগ্রাম FM রেডিও 94.4 ফ্রিকোয়েন্সিতে আপনারা শুনতে পাচ্ছেন আমাদেরকে সরাসরি। এছাড়াও আমরা জানি এই মুহূর্তে নরসিংদী, গাজীপুর, সাভার এই জায়গাগুলো থেকে প্রচুর বন্ধু রয়েছেন আমাদের সাথে। নারায়ণগঞ্জ থেকে রয়েছেন প্রচুর বন্ধু, অর্থাৎ আমাদের চারপাশ জুড়ে অনেক বন্ধু রয়েছেন যারা হয়তো রাত জাগিয়ে আমাদের সাথে কানেক্টেড থাকেন। তাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের ভূত স্টুডিওতে। ভূত স্টুডিওর এই পর্বে আমরা আমন্ত্রণ জানিয়েছি এমন কিছু বন্ধুদেরকে যারা তাদের জীবনের ভৌতিক এক্সপিরিয়েন্সগুলো আজকে আমাদের সাথে শেয়ার করবে। আগামী পর্বে যদি আপনি আপনার জীবনের ভৌতিক এক্সপিরিয়েন্সগুলো লাইভ শেয়ার করতে চান তাহলে কি করবেন? সিম্পল, এক নম্বর আপনার ইচ্ছা থাকতে হবে যে হ্যাঁ আমার জীবনে একটা এক্সপিরিয়েন্স নেওয়া উচিত। আমিও দীর্ঘদিন ধরে FM রেডিও শুনি, কিংবা উদয়কে শুনি, কিংবা জাগো FM শুনি, অথবা জাগো FM এর ভূত স্টুডিও শোটা শুনি। এই অনুষ্ঠানে যাওয়ার জন্য কিছু গল্প তো আমার কাছে আছে। হতে পারে আপনি আমার চেয়ে বয়সে অনেক বড়, আপনি আমার মায়ের বয়সী, কিংবা আমার বাবার বয়সী। আপনার কাছে স্টোরি আছে যেগুলো আপনার সাথে ঘটে গেছে আজ থেকে 20 বছর আগে, কিংবা আপনাদের গ্রামে প্রচলিত বেশ কিছু ব্ল্যাক ম্যাজিকের ঘটনা, কিংবা কোনো শ্মশান ঘাটের ঘটনা, কোনো ভৌতিক ঘটনা, যে ঘটনাগুলো হয়তো আপনার নিজের কাছে মনে হয় যে সত্য, কিংবা আপনার জন্য মনে হয় যে এটা খুবই যে কোনো মানুষের জন্য বেশ ঘোস্ট হরর একটা অভিজ্ঞতা, যে এটা আসলে আপনার কাছে নিজের কাছেই মনে হয় যে এরকম কিছু একটা যদি আমার সাথে হয় তাহলে আমি ওই মুহূর্তে কি করব। অর্থাৎ মানুষ যখন কোনো কিছু নিয়ে আতঙ্কিত হয়ে যায় তখনই আমরা সেটাকে আসলে ভয় পাই, আর এই ভয় পাওয়া থেকেই ভূত স্টুডিওর তৈরি। বাট আপনাকে ভয় দেখানো আমার উদ্দেশ্য নয়, এই জন্য আমি শুরুতেই বলে রাখি এই ধরনের অনুষ্ঠান শোনার থেকে বিরত থাকবেন যাদের শারীরিক বা মানসিক প্রবলেম হয় যখন এই ধরনের ভৌতিক অনুষ্ঠান শোনেন। তবে আমরা যারা অ্যাডভেঞ্চার প্রিয়, যারা আসলে একটু ভৌতিক অনুষ্ঠান শুনতে পছন্দ করি, একটু গল্প শুনতে পছন্দ করি, তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই এপিসোডে। এবং আগামী পর্বে আপনি আসতে চাইলে অবশ্যই মোবাইলের রিসেপশনে চলে যান, গিয়ে টাইপ করে ফেলুন RBS, RBS একসাথে লিখুন, স্পেস নিজের নাম, স্পেস নিজের লোকেশন, স্পেস নিজের প্রফেশন, চারটা জিনিস লিখতে হবে। শুরুতে আপনাকে লিখতে হবে RBS, স্পেস দিয়ে আপনার নাম লিখবেন, স্পেস আপনার লোকেশন টাইপ করবেন, আরেকটা স্পেস দিয়ে আপনার প্রফেশন টাইপ করবেন, মানে পেশাগতভাবে আপনি যদি স্টুডেন্ট হন তাহলে স্টুডেন্ট অফ মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটি উল্লেখ করতে হবে। আর অন্য কোনো পেশা হলে জাস্ট জব লিখলেই চলবে। হাউস ওয়াইফ দেখে আমরা বলি যে হাউস ওয়াইফ কথাটা লিখে দিবেন, SMS পাঠাবেন আমাদের নাম্বার 26969 এই নাম্বারটিতে। উই হ্যাভ এ টিম মেম্বার যারা আপনাকে ফোন করবে এবং তারা কিন্তু আপনার কাছে গল্পগুলো 2-3 দিনের মধ্যে শুনে নিবে। সেই গল্পগুলো যদি প্রচারযোগ্য হয় নিশ্চয়ই আমরা আপনাকে ইনভাইট করবো আগামী পর্বে আমাদের এই এপিসোডের, অর্থাৎ ভূত স্টুডিও নেক্সট এপিসোডে, এবং সেখানে আপনার কাছ থেকে আমরা আপনার ঘটনাগুলো শুনব। আমরা সাজেশন দিয়ে থাকি যে মিনিমাম 3-4টা ঘটনা যেন আপনার কাছে থাকে। হতে পারে সেই ঘটনাগুলো আপনার নিজের সাথে ঘটে গেছে, আবার হতে পারে না আজ থেকে অনেক বছর আগের ঘটনা আপনার বাবা, দাদা, নানার কাছ থেকে আপনি শুনেছেন এবং সেই ঘটনাগুলো আপনি রেডিওতে এই মুহূর্তে এসে বলতে চান আমাদের জন্য, এই অনুষ্ঠানটাকে আরো প্রাণবন্ত করার জন্য। সো ছেলে, মেয়ে, পুরুষ, নারী, যে কোনো মানুষ এখানে আসতে পারেন যদি আপনার কাছে থেকে থাকে ভৌতিক অভিজ্ঞতা, তাহলে এখনই রেজিস্ট্রেশন করুন, মোবাইল রিসেপশনে চলে যান, গিয়ে টাইপ করে ফেলুন RBS, স্পেস নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন লিখে পাঠিয়ে দেন 26969 এই নাম্বারটিতে। আমার সাথে এই মুহূর্তে আজকের এপিসোডের প্রথম যে অতিথি রয়েছে আমরা এখন তার সাথে পরিচিত হব। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
কি নাম তোমার?
মোহাম্মদ ফয়জান খান।
ফয়জান, ফয়জান শব্দের অর্থ কি?
আলোকিত।
আলোকিত, ওকে। ফয়জান কি করো তুমি?
আমি আসলে এখন পড়াশোনা করতেছি।
কিসে পড়ছো?
আমি দারুল কুরআন ফাজিল মাদ্রাসা করতেছি, যেটা সাভারের দিকে অবস্থিত। আমি সামনের বছর দাখিল দিব।
মাশাআল্লাহ। এই ভূত স্টুডিও তুমি কতদিন ধরে শোনো?
আমি এটা অনেক ছোট থেকে শুনি, আমার বয়স তখন 12 বছর থেকে শুনি, আজ পর্যন্ত প্রায় 6 বছর হয়ে গেছে।
লাস্ট 6 ইয়ার্স ধরে তুমি শুনছো ভূত স্টুডিও?
হ্যাঁ।
আচ্ছা, কেন মনে হলো যে আমি যাই এই অনুষ্ঠানে আমার ঘটনা বলবো? কি কারণ ইচ্ছে হলো?
অভিজ্ঞতা অর্জনের জন্য এরকম একটা।
আচ্ছা, মানে রেডিওটা কিরকম হয়?
হ্যাঁ, কিরকম হয়, তার মানে অনেক মানুষ আসে এখান থেকে, মানে আমার মানে আসার এত আগ্রহ বা ইচ্ছা।
নাইস। এখানে আসার পর এখন কেমন লাগছে?
এখন অনেক ভালো লাগছে।
অনেক ভালো লাগছে।
হ্যাঁ।
তোমার মাদ্রাসার বন্ধুরাও তোমার সাথে শোনে ভূত স্টুডিও?
সবাই শোনে, কম বেশি
সবাই শোনে। মাশাআল্লাহ। তো আমার যে বন্ধু এসেছে সে একজন মাদ্রাসার বন্ধু, এবং আমার যেই মাদ্রাসার বন্ধুরা শুনছো আজকে আমাকে, তাদের প্রত্যেককে আমাদের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি এবং আশা করব তোমরা আমাদেরকে এভাবে ইন্সপায়ার করবে সবসময় এবং তোমরা আমাদের সাথে এইভাবেই থাকবে। সব বয়সী মানুষদেরকে আমরা চাই এখানে, স্টুডেন্ট, পেশাজীবী, আমাদের বয়সের যে মানুষগুলো রয়েছেন, আপনাদের কাছ থেকেও আমাদের অনেক কিছু জানার আছে, শেখার আছে। পারে। সো ভূত বা প্যারানর্মাল বিষয়গুলো নিয়ে যাদের গল্প শুনতে বা বলতে ভালো লাগে তাদের আয়োজন ভূত স্টুডিও। ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পতাকা। এবং আগামী পর্বে আপনি যদি আসতে চান আমাদের এপিসোডে, জাস্ট আমার এই বন্ধুর মতো মোবাইলের মেসেজে চলে যান, গিয়ে টাইপ করুন RBS স্পেস, নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন লিখে পাঠিয়ে দেন 26969 নম্বরে। ফয়জানের কাছে আমরা যাব এবং তার কাছ থেকে ননস্টপ এখন ভৌতিক অভিজ্ঞতা শুনবো। শুনি ফয়জান, একদম শুরু থেকে আমরা শুনবো তোমার ঘটনাগুলো।
এটা হচ্ছে আমার প্রথম ঘটনা। তো এটা হচ্ছে গিয়া 2024 সালের মানে শেষের দিকে, যখন ডিসেম্বর মাস চলতেছে, মানে সবাই ছুটি ছুটি একটা ভাব, সবাই নানু বাড়ি দাদি বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি হচ্ছে। তখন মানে আমি পড়তেছিলাম হচ্ছে গিয়া ঘুগুদিয়া নামক একটা জায়গায়, কমি মাদ্রাসায় পড়তেছিলাম। তো ওইখান থেকে কিছু মাইল দূরে চা পাওয়া যেত, দুধ চা আর পোড়া রুটি। তো ওইটা অনেক মানে পপুলার ছিল। ওইটা খাওয়ার জন্য আমি আর আমার কিছু বন্ধু পরে বুদ্ধি করলাম যে আমরা যাবো এখানে, যে এগুলো খাবো। তারপরে ওই সময় রাত বাজে হচ্ছে গিয়ে 11টা, ওই সময় দিক দিয়ে বের হলাম, মানে বেশি দূরও না আবার কাছেও না, এমন একটা জায়গা। তো যাওয়ার পরে ওইখানে সরাসরি চলে গেছি। যাওয়ার পরে ওইখানে গেলাম যে তারপরে এই রুটি চাই সব উপভোগ করার পর ফেরার পথে, ওই সময় রাত হয়ে গেছে প্রায় 12টা হয়ে গেছে, একটা এরকম বাজে। তো আমরা একটা ব্রিজের উপরে এসে বসছি কিছুক্ষণের জন্য, যে এই ব্রিজটা মানে কিছুক্ষণ ব্রেক নিচ্ছি এখানে বসার জন্য, তারপর আবার হাঁটা শুরু করব। এমন সময় তো অনেকক্ষণ বসে থাকার পর আমরা একজন মানে একটু তাকাইছে একদিকে, তাকায় দেখতেছে যে একটা গরুর মতো কি যেন একটা আসতেছে। ওটার সাইজটা ঘোড়ার মতো না আবার গরুর মতোও না, ওরকম একটা কি জানি আসতেছে। মানে জিনিসটা অনেক উজ্জ্বল, সাদা কালার, মানে অনেক উজ্জ্বল, মানে অনেক ইয়া হইতেছে এরকম দেখা যাইতেছে। তো আমাদেরকে ডাক দিয়ে বললো, ওই দেখ ওইটা জানি কি আসতেছে। পরে আমরা তিন চারজন ছিলাম, ওরা তাকাইলাম ওই দিকে, পরে দেখে আসলে কি জানি একটা আসতেছে অনেক সুন্দর। পরে আমাদের মনে একটা আগ্রহ জাগলো যে ওই জিনিসটা কি আমরা দেখব। দেখার জন্য পরে আমরা সবাই আগায় গেলাম ওই দিকে। আগায় দেওয়ার পর ওই জিনিসটা মনে করেন এমন একটা হচ্ছে, আমাদের দেখে মনে হচ্ছে যে আরো দূরে চলে যাচ্ছে এমন একটা, মানে আমাদের কাছে আসতেছে না বা আমরা ওর কাছে যা পৌঁছাতে পারতেছি না এমন একটা অবস্থা হয়েছে। পরে ও দেখলাম চলে গেল। পরে আমরা মনে করলাম যে ওটা হয়তো আমাদের মনের ভুল, কিছুই দেখিনি এরকম। পরে আবার হাঁটা শুরু করছি। হাঁটা শুরু করতে ওই পথেই পরে হচ্ছে গিয়ে অনেক পুরাতন একটা, প্রায় 100-200 বছরের মতো পুরাতন একটা বিল পরে। তো বিলের নামে বিভিন্ন গুজব শোনা যায় যে এখানে এরকম এরকম মানে বিভিন্ন প্রবলেম আছে এরকম, মানে একটা শোনা যায় সব সময়। তারপরে আমরা না হলেও ওই পাশ দিয়ে হাঁটা শুরু করলাম, কারণ ওখান দিয়ে আমাদের একটু তাড়াতাড়ি হবে মাদ্রাসায় পৌঁছাইতে। তো যাওয়ার পথে তো এমনিতেই তো আমরা ভয় পেয়ে আছি যে কি দেখলাম সেই জন্য। এরপরে যখন দেখলাম একটা মুরব্বী মানুষ যাইতেছে, আমরা ডাক দিলাম, দাদা আমাদেরকে একটু মানে দিয়ে আসেন, আগায় দিয়ে আসেন, আমরা মানে চিনতেছি না, আবার ভয়ও লাগতেছে প্রচুর। পরে ওই মুরব্বী মানুষটা পিছিয়ে একবার ফিরে তাকাইলো, মানে চেহারাটা কেমন ওটা খেয়াল করি নেই। পরে মুরব্বী মানুষটা এমন ভাবে যাইতেছে মনে হয় উঠতেছে এমন মনে হইতেছে ওনাকে। মানে আমরা মানে অনেকক্ষণ ওনার পিছ পিছ হাঁটছি, কিন্তু উনি পিছিয়ে ফিরেও তাকায় নাই আর আমাদের মানে আর কথাও শুনে নাই। আর উনি মানে যাইতেছে যে ওনার পায়ের কোনো ছাপ নাই, কোনো ইয়া নাই, মানে উড়ে উড়ে যাইতেছে এমন একটা কুয়াশার ভিতর। তো অতটা খেয়াল হয় না, মানে বোঝাও যায় না। এরপরে আগাইতেছে ওনার পিছ পিছ, আমরাও আগাইতেছি, কিন্তু ওনাকে মানে ধরতে পারতেছি না এমন একটা অবস্থা। এমন একটা অবস্থায় পরে আমরা কিছুক্ষণ দাঁড়াইলাম, দাঁড়ায় আমরা খেয়াল করলাম যে অনেকক্ষণ থেকে আমরা ঘুরে ফিরে একই জায়গায় আসতেছি, ওই বিলপাড়ের কাছে আসতেছি। মানে ওখানে তিন রাস্তা একটা মোড় ছিল, ওই মোড়ের মধ্যে বারবার এসে পৌঁছাইতেছি, যেই রাস্তা দিয়ে যায় ওই রাস্তা দিয়ে। পরে অনেকক্ষণ চেষ্টা করার পর তো আমরা দেখতেছি যে অনেক মানুষ মানে হয় লাঠি এরকম আগুন এরকম অনেক কিছু নিয়ে আমাদের দিকে আসতেছে, ওদের মানে জ্বলতেছে, মানে মেলা মানুষ, অনেক মানুষ আসতেছে এরকম, মানে আমরা কিছু করছি এরকম আমাদেরকে মারবে বা এরকম কিছু করার জন্য আমাদের দিকে আসতেছে। তো এমন অবস্থায় এগুলা দেখে আমরা তো প্রচন্ড ভয় পেয়ে গেছি যে এগুলা কি আসতেছে। পরে যে যার মতো করে যেদিকে পারছি ওই দিকে দৌড়ানো শুরু করছি। পরে আমার ফোন, আমার কাছে ফোন ছিল, পরে আমি মাদ্রাসায় ফোন দিছি, দেখি ফোন ধরে না মাদ্রাসায়। পরে অনেকক্ষণ রিং দেওয়ার পরে মানে দৌড়াইতেছে রিং দিচ্ছি, পরে ধরলো, ধরছে যেই সময় ওই সময় মানে আমি পরে পিছু ঘুরে তাকাইছি, এই কি জানি একটা আমার সামনে দিয়ে মানে অনেক স্পিডে চলে গেল। এইটা দেখার পর তো আমি ওইখানে মানে সেন্সলেস হয়ে গেছি। এর পরবর্তীতে মানে আমি আর কিছুই বলতে পারি না। পরে সকাল হয়ে গেছে, সকাল হয়ে আমি নিজে মাদ্রাসায় আবিষ্কার করি যে আমি শুয়ে আছি। তারপর শুয়ে থাকার পর পরে শরীরে দেখি অনেক ক্ষত স্থান, কিন্তু এগুলো কিভাবে হয়েছে আমার শরীরে আমি এটা নিজেও জানি না। তো এরকম যাওয়ার পরে প্রায় এক সপ্তাহের মতো অসুস্থ ছিলাম। পরে অসুস্থ থাকার কারণে জ্বর, তারপরে বিভিন্ন প্রবলেম হইতেছিল, কিন্তু এগুলো মানে সারার কোনো লক্ষণই নেই। এরপরে একটা ডাক্তার দেখাইলাম, ডাক্তার দেখাতে বেশি ফল পাইলাম না। এরকম চলে এরকম করতে করতে চলে গেল বহুদিন। পরবর্তীতে একজন হুজুর ছিল আমাদের মাদ্রাসার, তো ওনার কাছে গেলাম, তারপরে ওনাকে সবকিছু খুলে বললাম। তারপর উনি বললো এটা আমাদেরকে আগে বলার দরকার ছিল, তোমরা এত লেট করে বললা কেন। তারপরে বললাম এরকম এরকম, পরে মানে আমাদের তিনজনেরই বেশি জ্বর আসছিল, আরেকজনের কিছুই হয় নাই। তো পরে হুজুর কিছু পানি পড়া তাবিজ, তারপরে এগুলো অনেক কিছু দিল আমাদেরকে। এগুলো দেওয়ার পরে মোটামুটি প্রায় এক দেড় মাসের মধ্যে আমরা অনেকটা সুস্থ হয়ে যাই। কিন্তু ওই দিনে রাতের যে অভিজ্ঞতাটা, এটা মানে ভোলার মতো না, মানে এমন একটা বাজে অভিজ্ঞতা হয়েছে আমাদের সাথে। মানে কি দেখলাম বা কি করলাম কিছুই বুঝতে পারিনি, কিন্তু আমাদের সাথে অনেক খারাপ কিছু একটা হয়ে গেছে এমন একটা মনে হয়েছে। তো এই ছিল আমার প্রথম ঘটনাটি। এবার আমি আমার দ্বিতীয় ঘটনাটি উপস্থাপন করব। তো এটা হচ্ছে গিয়ে আমার একটা বন্ধু, ওর নাম হচ্ছে গিয়ে সাইফ খান, ওর কাছ থেকে কালেক্ট করা, মানে ও ওর মামার নাকার কাছ থেকে যিনি শুনছে এটা আমাকে বলছে, আমি এখানে এখন বলবো এটা। সেটা হচ্ছে গিয়ে অনেকদিন আগে মানে কিশোরগঞ্জের একটা গ্রামে, গ্রামটা খুব শান্তশিষ্ট এবং মানে অত মানুষের কোলাহল নেই, একবার নর্মাল একটা গ্রাম। তারপরে গ্রামে শহর থেকে একজন মানুষ যায় শ্বশুরবাড়িতে বেড়াইতে যায়। তারপরে ওনার নাম হচ্ছে গিয়ে সম্ভবত রাসেল। রাসেল যখন যায় ওখানে বেড়াইতে, তার পরবর্তীতে ওই গ্রামে একটা পুকুর ছিল। এই পুকুরটা রাত্রেবেলা পুকুরের ধারে কাছে কেউ যাইতো না, রাত্রেবেলা পুকুরটা ধারে কাছে কেউ যাইতো না। আর গ্রামের মুরব্বীগণ যারা আছে তারা সবসময় বলাবলি করতো যে পুকুরটা ভালো না, ওখান দিয়ে গেলে মানুষের ডাক শোনা যায়, মানে বিভিন্ন রকমের আওয়াজ শোনা যায়, এমন শোনা যায়। তার ওই রাস্তা দিয়ে কেউ রাত্রেবেলা যাইতো না, যে গ্রামের মানুষ যারা আছে। তারপরে রাসেল মিয়া কি করছে, উনি এগুলা শোনার পর উনি বিশ্বাস করে নাই, উনি বিশ্বাস করে নাই। তারপর উনি তাও ওইখান দিয়ে গেছে, মানে রাত্রে দেখার জন্য গেছে কি, পরে উনি কথা বলতে বলতে গেছে। পরে ওইখানে যাওয়ার পর প্রথমে সে একটা শব্দ শুনতে পায়, এই রাসেল এই রাসেল, মানে এরকম করে কে জানি ডাকতেছে, কে ডাকতেছে কোথা থেকে ডাকতেছে শুনে নাই। প্রথমবার সে নিজের মনের ভুল মনে করছিল, যেটা মনে হয় আমার মনে ভুল, আমি ভুলভাল কিছু বলতে মানে শুনতেছি এরকম কিছু মনে করছিল। এর পরবর্তীতে মানে কিছুক্ষণ পর উনি আবার মানে শুনতে পান যে এরকম কেউ ডাকতেছে, এই রাসেল এই রাসেল। তারপরে উনি লোক মানে যে অবয়বটা ওনাকে ডাকতেছে, ও মানে ওইখান দিয়ে মানে বলতেছে যে এইদিকে এইদিকে। পরে সে যখন পিছে ফিরে তাকায় ওই পুকুরের দিকে, পুকুরের কালো পানির উপর এই কুয়াশার মধ্যে বোঝা যাচ্ছে যে ওইখানে কিছু একটা দাঁড়ায় আছে, যেটা কালো কালারের, মানে কালো একটা ছায়ার মতো, কিন্তু যে দাঁড়ায় আছে না কি করছে সেটা বোঝা যাইতেছে না, অনেক মানে গোলা গোলা দেখতেছে এরকম। পরে উনি এটা যখন দেখলো, দেখার পরে ওনার শরীর তো একবারে শীত হয়ে গেছে, মানে একবারে শীত হয়ে মানে ঠান্ডা হয়ে গেছে। পরে ওনার কলজেল তো মানে বলতে গেলে পানি নাই। পরে উনি কি করলো, এক মানে চোখ বন্ধ করলো, কিছুক্ষণ বন্ধ করে দাঁড়ায় থাকার পর কিছুক্ষণ পরে সোজা দৌড় শুরু করছে, দৌড়াইতে 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 ক্ষেতের ভিতর দিয়ে আইল হয়ে বের হয়ে গেছে। আইল যখন পার হয়ে গেছে, পরে পিছে আর তাকায়নি, পিছে না তাকায় সোজা দৌড় শুরু করছে, করে একবারে মানে শ্বশুরবাড়িতে এসে পৌঁছাইছে। পরে উনি তো একবার মানে বিশাল ভয়, পরে ওইভাবে করে কোন রকম করে রাতটা কেটে গেছে। রাতটা কেটে যাওয়ার পর উনি সকালবেলা শ্বশুরমশাইকে বললেন যে এরকম এরকম আমার রাত্রে এরকম এরকম হয়েছিল। পরে শ্বশুরমশাই কিছুক্ষণ চুপ করে থেকে বললেন যে এটা হচ্ছে বহু বছর আগের এক কাহিনী, ওই পুকুরে একটা মেয়ে মারা গেছিল, মেয়েটা মানে কি জানি হয়েছিল, মানে ফ্যামিলিগত প্রবলেমের কারণে মেয়েটা ওই পুকুরে গিয়ে পরে মানে ডুবে মারা গেছে, অনেক আগের কাহিনী। কিন্তু ও মেয়েটা এমনিতে কারো ক্ষতি করে না বা কোনোদিন কিছু করে নাই কারোর সাথে, শুধু এইভাবে মানে ডাকাডাকি করে, এইটাই মানে লোকমুখে প্রচলিত ছিল। আমার দ্বিতীয় গল্পটি এখন শেষ করলাম, এবার আমি আমার তৃতীয় ঘটনাটি বলবো। আর এটা হচ্ছে শোনা হচ্ছে গিয়ে আমাদের একজন প্রতিবেশী ছিলেন যিনি ইন্দোনেশিয়ায় থাকতেন, তার কাছ থেকে শোনা। আসলে তিনি প্রথমত ইন্দোনেশিয়ায় থাকতেন তার ফুল ফ্যামিলি নিয়ে। পরে ওইখান থেকে সবার প্রথম যখন বাংলাদেশে আসলেন, বাংলাদেশে আসার পর তিনি মিরপুরে একটি ফ্ল্যাট ভাড়া নিলেন, ফ্ল্যাট বলতে বাড়ি মানে একটা ভাড়া নিলেন, ওইখানে ফুল বাড়িটা তিনি ভাড়া নিলেন। তো ভাড়া নেওয়ার পরে সবকিছু শিফটমেন্ট করতে করতে প্রায় তিন চার দিনের মতো কেটে গেল। এরকম কেটে যাওয়ার পর তারা মানে ফুল বাড়িটা সবকিছু ঠিকঠাক, বাট বাড়ির যে গেস্ট রুমটা আছে ওইটা কেমন যেন একটা অদ্ভুত, মানে ওইটার মধ্যে সবসময় ওটা দরজাটা অটোমেটিক লেগে যায় এমন একটা অবস্থা, ওইটা মানে সবসময় বন্ধ থাকে এরকম একটা অবস্থা, গেস্ট রুমটা অনেক অদ্ভুত। পরে থাকতে শুরু করলেন, এরকম করতে করতে প্রায় এক দুই মাস চলে গেল। এক দুই মাস চলে যাওয়ার পর উনি মানে শুনতে পান রাত্রেবেলা যে ওই রুম থেকে জানি কিসের আওয়াজ আসতেছে, পরে কেমন কেমন। তার একটা ছোট ছেলে ছিল, ও পরে ছেলেটা গিয়ে কি করছে, একদিন রাত্রেবেলা এরকম শব্দ শুনে গিয়ে উনি মানে ডিরেক্ট দরজাটা খুলে দিছে। দরজাটা খুলে দেওয়ার পর উনি দেখেন যে ভিতরে কে জানি বসে আছে বাহিরে জানলার দিকে তাকায়া, মানে বয়স্ক একটা লোক বসে আছে বাহিরে জানলার দিকে তাকায় বসে আছে, এমন দেখতেছে। এমন দেখার পর ছেলেটা আর কিছু বলে না, মানে উনি ভয়ে ছেলেটা পিছায় আসে, পিছায় আসে ঘরে ওদিন রাতের মতো ঘুমায় যায়। ঘুমায় যাওয়ার পর সকালে মাকে বলে, মা এমন এমন রাতে আমি এরকম কিছু দেখছি। পরে মা বলে, কে? পরে বলে, একটা আঙ্কেল জানলা দিয়ে বাহিরের দিকে তাকাইছিল, এমনটাই দেখছি। পরে জানলা দিয়ে কি দেখছো তুমি? এগুলো পরে রাত্রেবেলা যখন ওর বাবা আসে কাজ শেষে, পরে ওর বাবাকে বলে যে এরকম 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 দেখতেছে। পরে এরকম করে আরো কিছু কয়েকদিন কেটে গেল। কেটে যাওয়ার পর ছেলেটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। মানে যতদিন ইন্দোনেশিয়া ছিল সেটা কোনো সমস্যা ছিল না, যেই বাংলাদেশে এসে মানে বাড়িটা ভাড়া নিছে, এরপর থেকে এরকম ছেলেটা অনেক অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে যাওয়ার পর মানে পরে অনেক ডাক্তারের কাছে গেলেন, মানে দেখতেছেন কোনো সমস্যা হচ্ছে না, ছেলেটা দিন দিন শুকায় যাচ্ছে। আর ছেলেটার মানে শরীর দিয়ে কেমন কালো কালো দাগ বেরিয়েছে, যে হাতটা হাতের মধ্যে রশি বেঁধে যেমন দাগ হয় ওরকম দাগ হইতেছে। পরে দাগ হওয়ার পর ইনি মানে তো মানে ছেলেটা দিন দিন এরম করতে করতে আরো কয়েক মাস চলে গেছে ডাক্তার দেখাইতে। তারপরে ওই যে মা ও মায়ের একজন কি জানি ছিল ফুফু নাকি, তিনি বললেন যে এরকম আমাদের গ্রামে নিয়ে আসো, আমাদের গ্রামে একজন কবিরাজ আছে ভালো, সে দেখলে বলতে পারবে যে কি হয়েছে না হয়েছে, আমার মনে হয় এরকম অন্য সমস্যা। পরে কি করলেন, ইনি আর উপায় না পেয়ে পরে চলে গেলেন সোজা রংপুরের দিকে। উনি রংপুরের দিকে চলে যাওয়ার পরে ওই কবিরাজের বাসায় নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে কবিরাজ প্রথমে দেখলেন, দেখে কিছুক্ষণ পরে বলতে, এত অনেক ভয়াবহ অবস্থা, এরকম হলো কি করে, জিজ্ঞেস করলো। পরে বলে, এরকম আমরা ছিলাম আগে এরকম, এই যে ইন্দোনেশিয়া ছিলাম, এখন মাত্র বাংলাদেশ আসছি, সবে কিছুদিন হইল, পরে এরকম হয়েছে। পরে ওই কবিরাজ কি করলেন, ইয়া মানে অনেক কি কি পাতা দিয়ে ওই ছেলেটাকে ঢাকলেন, ঢাকার পর বিভিন্ন ইয়া করে পরে ছেলেটা মানে মানে নিজের মানে জ্ঞানে আসে মানে সুস্থ হয়েছে এরকম একটা। পরে উনি কি করলেন, ওই রংপুরেই থাকলেন কিছুদিন। থাকার পরে ছেলেটা রাত্রেবেলা হঠাৎ করে বের হয়ে চলে যায় মানে বাঁশসভার দিকে চলে যায়, বা যেটাকে বাঁশবাগান বলে ওই দিকে চলে যায়, ওই দিক চলে যায়, রাতে ছাদে ওঠে, উঠে নাচে, আবার রাত্রেবেলা যায় গোসল করে, মানে এরকম বিভিন্ন সিনটা ওর মধ্যে দেখা যেতেছিল, মানে যেগুলো ছিল না আগে। পরে এরকম করতে করতে একদিন হঠাৎ করে রাত্রেবেলা ও মানে সবাই খাইতেছে বারান্দায়, ও কি করছে, সোজা দৌড়ে বাইরে বাইরে চলে গেছে সবার সামনে দিয়ে। পরে সবাই খুঁজতেছে যে কই গেল, এরকম করে খুঁজে পায় না, অনেক রাত হয়ে গেছে এরকম, মানে প্রায় অনেক রাত হয়ে গেছে এরকম খুঁজতে। পরে ওকে আর পাই না। পরে ফজরের সময় যে মসজিদের যে মুয়াজ্জিন, সে নাম আজান দিতে যাবে, ওই সময় দেখে যে গাছের উপরে ওই ছেলেটা শুয়ে ঘুমাইতেছে। তো ছেলেটা শুয়ে ঘুমাইতেছে, এই অবস্থা দেখে ছেলেটাকে ডাকে, ডেকে নিচে নামাইছে। নামানোর পরে মানে ছেলেটা ওইখানে অজ্ঞান হয়ে গেছে, মানে ও যে নামছে ওই গাছের উপরে অজ্ঞানই পড়েছিল এমন একটা অবস্থা। পরে ছেলেটাকে মুয়াজ্জিন সাহেব যা মসজিদে নামাজ দিয়ে আজান দিয়ে নামাজ শেষ করে পরে ছেলেটার বাসা খোঁজা করেছে, এতে এই গ্রামের না যে মানুষজন চিনবে। পরে খুঁজতে খুঁজতে বলছে ওই বাড়ির অমুকের এরকম এরকম লাগে আত্মীয় স্বজন, পরে নিয়ে গেছে ওইখানে। ওইখানে নিয়ে যাওয়ার পর পরে ওই মানে যে মা, সে আবার অনেক ভয় পেয়ে গেছে যে কি হইলো না হইলো, এরকম তো অনেক সমস্যা হইতেছে। সে কি করছে, আবার কবিরাজের কাছে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর বলতেছে যে ও এখন এমন এমন করে রাত্রে হঠাৎ করে চলে যায়, যে দিন চলে গেছিল আর আসেই নেই রাত্রে, পরে সকালে মদ হিসাবে সে দিয়ে গেছে। পরে এরকম বলার পর ওই কবিরাজ কি করলেন, ইয়া করলেন মানে একটা বৃত্তের মতো আঁকলেন একটা রুমের ভিতর। আঁকার পরে ওইখানে শুধু ওই মাকে নিয়ে গেলেন, আর কাউকে যাইতে মানা করলেন। পরে নিয়ে যাওয়ার পরে বললেন যে আপনি কিন্তু ভয় পায়েন না, এখানে অনেক কিছু হয়ে যেতে পারে, আর এইখানে যা যা হবে সেটা যদি আপনি দেখে থাকেন তো বাহিরে কাউকে যা কিছু বলবেন না, এমন বলছে কবিরাজ। পরে ওই ছেলেটাকে বৃত্তের মাঝখানে বসাইছে, বসায়া পরে মোমবাতি পরে পান পানি চাউল এগুলো দিয়ে কি করছে কি জানি ডাকতেছে। পরে ডাকতে ডাকতে ওই ছেলেটা আর মনে হয় হঠাৎ করে মানে ওখানে ছিটকে উঠছে মাটির থেকে, ছিটকে উঠে বসে পড়ছে। বসে পড়ার পরে ওই ছেলেটা মানে কিছুক্ষণ চোখ বন্ধ করেছিল, পরে চোখ খুলছে। পরে কবিরাজ বলতেছে যে কে তুমি, কোথা থেকে আসছো? পরে যে মা, উনি এগুলো দেখে তো অবাক হয়ে গেছে, এগুলো কে কি কিছু বুঝতেছি না, উনি তাও চুপচাপ বসে দেখতেছে। পরে কবিরাজ, কে তুমি, কোথা থেকে আসছো? পরে ওই ভিতরে যে ছিল জিনটা, ও বলতেছে যে আমি কে হই হই, আমি এদের বংশকে নির্বংশ করে দিব, আমি এদেরকে বাঁচতে দিব না। পরে বলে যে কি হয়েছে তোমার সাথে, খুলে বলো, তুমি না বলে তুমি বাঁচতে দিবা না কেন, কি এগুলা না বলে খুলে বলো। পরে ওই যে ভিতরে ছিল জিনটা, ওই জিনটা বলা শুরু করছে যে এটা হচ্ছে অনেক আগের কথা, এর দাদার যে দাদা ছিল সে কালো জাদু করতো। করার পর এই কালো জাদু দিয়ে মানুষের সাথে খারাপ ব্যবহার করতো। এরকম করতে করতে আমাকে সে মানে নিজের বসে আনছে, আনার পর আমাকে দিয়ে অনেক খারাপ কাজ করাইছে, আমি না করতে চাইলেও করাইছে। তারপরে আমার যে মানে আগের মালিক যে ছিল, যার কাছে আমি ছিলাম, আমি সেও খুব ভালো ছিল, সে ওই কালো চাদর মাধ্যমে মানুষের চিকিৎসা করতো। কিন্তু ওইখান থেকে আসার পর যখন এর দাদা আমাকে ধরছে, মানে এর দাদার দাদা যখন আমাকে ধরছে, ধরার পর মানে আমার কাছে প্রচুর খারাপ কাজ করাইতো, যেগুলো আমি নিজের অনিচ্ছায় করতাম। আর এগুলো করতে করতে একদিন মানে করার কারণে অন্য এক কবিরাজ আমার যে ছেলে আছে ওকে মেরে ফেলছে, মানে আমাকে না পেয়ে ওকে মেরে ফেলছে। পরে ওই কষ্ট থেকে পরে সেদিন থেকে মানে আমি মানে প্রতিশোধের আগুনে জ্বলতেছিলাম। পরে আমি মনে মনে বলছিলাম যে এর বংশকে আমি নির্বংস করে দিব, এর কাউকে বাঁচতে দিব না, এর বংশের এরপর থেকে যত ছেলে সন্তান হবে কাউকে বাঁচতে দিব না, এমন বলছিল। বলার পরে পরে কবিরাজ বলছে তো ওর দাদা দোষ করছে, তুমি ওদেরকে ধরছো কেন, এটা বলছে। বলার পরে ও বলে আমি বলছি তো আমি এদের বংশের কাউকে বাঁচতে দিব না এইটা। বলার পরে পরে বলছে তাহলে না করলে আর কি করেন, আমার কাজ আমি করবো। পরে এইভাবে বলার পর ও তো আরো রেগে গেছে, রেগে যায়। পরে অনেক মানে ইয়া করছে, মানে কবিরাজ কি জানি বললো, মানে একটা ইয়ার মতো, ওই যে তামার একটা মানে পয়সার মতো কি জানি ওর মাথায় ধরলো। ধরার পরে ও মানে অজ্ঞান হয়ে গেল। পরে বলল যে এইভাবে হবে না, তুমি একে নিয়ে, আমার বড় ভাই আছে একজন, উনি থাকে হচ্ছে গিয়া বরিশালের ওইদিকে নিয়ে যাও, ওইদিকে নিয়ে গেলে একে একমাত্র সুস্থ করা যাবে, না হলে এটা যে কালো জাদুর প্রভাব এটা আমার দ্বারা পসিবল না। পরে সে তো অনেক ভয়, পরে সে সরাসরি নিয়ে চলে গেছে, একবার বরিশাল চলে গেছে। বরিশাল যাওয়ার পর চলে গেছে সোজা মানে কবিরাজের বড় ভাইয়ের বাসায়। সেও একজন কবিরাজ, নাম করা কবিরাজ, তার নাম হচ্ছে গিয়া শফিক আহমেদ নাকি জানি একজন, মানে হুজুর প্লাস কবিরাজ। তো ওনার কাছে নিয়ে যাওয়ার পরে ওনার ভাই তো সব ওনাকে আগেই বলছে যে এমন এমন। পরে উনি কি করছে, ওনাকে আবার একটা মানে ছাদের মধ্যে নিয়ে গেছে, ছাদের মধ্যে নিয়ে যাওয়ার পরে ওইখানে সেম প্রসেসে ইয়া করতেছে, পরে বসাইছে, বসানোর পরে ওই জিনটাকে আবার হাজির করছে। হাজির করার পর ওই জিনটার যে আগের মালিক ছিল, মানে ওই জিনটা বলতেছে, মানে বলা শুরু করছে যে আসল কাহিনী কি এখানে। তারপরে ওই জিনটা যে আগের মালিক ছিল উনি বলা শুরু করছে যে ওই জিনটা যে আগের মালিক ছিল সে একটা কালো জাদু করছে এদের উপর, মানে এদের বংশের উপর, যে আমার জিনটা আমার কাছ থেকে কে নেওয়ার কারণে এই কালো জাদু করছে। করা হচ্ছে কালো জাদুটা এমন ভাবে করছে যে এটা করার পরে এটা যে করবে সে এটাকে নিজেও বন্ধ করতে পারবে না, এমন একটা কালো জাদু করছে। এই কালো জাদু করার পর পরে এই জিনটা দিয়েই করাইছে কালো জাদুটা। করার পর মানে এখন এমন একটা প্রসেস চলতেছে যে এদের যে মানে এদের যে বংশ যে ছেলেগুলো হবে, প্রথম সন্তান যে হবে, ওদেরকে মানে এরকম সিমটম দিয়ে ওরা মানে এরকম মানে বিভিন্ন খারাপ ইয়ে করে ওদেরকে মেরে ফেলবে। পরে এই মানে যে ইয়া মানে মা তার যে স্বামী, তার যে বড় ভাই ছিল সে কিন্তু এগুলোর কারণে মারা গেছে ছোটবেলায়, সেটা বুঝতে পারেনি কেউ। তার বাপেরও যে বড় ভাই ছিল সেও মারা গেছে, মানে প্রথম সন্তান যে ঘরের হয় সেগুলো সবাই মারা গেছে। এরকম বলার পর তারপরে এই কালো জাদু তখন কেউ বন্ধ করতে পারবে না, এখন এটার ইয়া কি, এখন এইটার ইয়া হচ্ছে গিয়া এই ঘরে যে প্রথম সন্তান এনাকে হয় খুন করতে হবে, না হলে ওই যে জিনটা ওইটা অন্য কারো শরীরে দিয়ে ওনাকে খুন করতে হবে। এখন কি করবে না ভেবে ভেবে পরে ইয়া করলো, মানে আরো বড় বড় যে জিন আছে এদের কাছে, মানে কবিদের কাছে, ওদেরকে ডাকা শুরু করলো। পরে ওরা অনেক কয়জন আসলো, আসার পরে এমন মনে হয়েছে গাছ ভেঙে পড়তেছে এমন, মানে অনেক বাতাস গরম, এমন বাতাসের মধ্যে দিয়ে মনে হয়েছে। পরে আস্তে আস্তে পরে সব অনেক কয়জন হাজির হল, পরে উনি কথা বলতেছে মানে মানে হাওয়ার দিকে তাকায় কথা বলতেছে যে আসলে এটা এখন কি করা যায়। এখন যেহেতু কালো জাদু করছে এটার কোনো ইয়াই নেই, মানে এটার কোনো চিকিৎসাই নেই বলতে গেলে। পরে আমরা পরে বললো যে এখন কিছু করতে পারবো না, কিন্তু আমরা আপনার ছেলে যেন সুস্থ থাকে এরকম কিছু একটা করতে পারি, মানে কতক্ষণ সেভ রাখবে এটাও জানি না, কিন্তু এটাই করতে পারি আমরা, এর বেশি কিছু করতে পারবো না। পরে এরকম করে ওই ছেলেটাকে একটা তাবিজ দেয়, মানে তাবিজ দিয়ে মানে অনেক ফলে রুকাইয়া করে, ওইখানে রুকাইয়া করার পর ওই ছেলেটা সুস্থ হয়। কিন্তু যখন অনেক কয়েকদিন পর ছেলেটা মানে এটা বলতেও কেমন লাগতেছে, ছেলেটা পানিতে পড়ে মারা গেছে, এখন পানিতে পড়ে মারা গেছে। এখন পরে মানে ওই ইয়াটা অবয়বটা কবিরাজের মানে স্বপ্নে গিয়ে বলছে যে দেখো আমি আমার কাজ সম্পূর্ণ করছি, তোমরা কেউ কিছু করতে পারো না। এখন কবিরাজ তখন ভীষণ ক্ষিপ্ত, কারণ এদের বংশের এদের চেনের তো কিন্তু এখন আর কেউ বেঁচে নাই, একটা মেয়ে আছে এছাড়া কেউ বেঁচে নাই। এখন এই চেনটাকে এখন ইয়া করার জন্য উনি কি করছে, ওনার যে ওয়াইফ আছে ওয়াইফকে ডাকছে, ডেকে ওনার কাছ থেকে ওনার চুল পরে রক্ত এগুলো নিছে, অনেক কিছু নিছে, বের করে নেওয়ার পরে ওনার মেয়ের শরীর থেকে ওইগুলো অনেক কিছু বের করে নিছে, নিয়ে পরে একটা লাশ নিয়ে আসছে মানে মেডিকেল থেকে, শ্মশানে যে মেডিকেল যে ইয়ে আছে ওখান থেকে একটা লাশ নিয়ে আসছে। নিয়ে চলে গেছে এক কালী পূজারী যে ছিল ওনার কাছে, মানে ওনার দুজন মিলে করবে। পরে কালী পূজারী কি কি জানি বলছে কালী পূজারীকে, তার কালী পূজারী কি করছে শ্মশানে নিয়ে গেছে সবাইকে। নিয়ে যাওয়ার পর ওই লাশটার উপরে এই রক্তগুলা দিছে, চুল দিছে, দেওয়ার পরে কি করছে তেল আছে এই তেল দিয়ে, মানে যে শ্মশানে যেগুলো লাশ পড়িতে ব্যবহার করে ওরকম কিছু তেল দিয়ে এই মানে ইয়াটা লাশটাকে জ্বালাই দিছে। জ্বালাই দেওয়ার পরে ইয়া হয়ে গেছে, মানে ওই জিনটা মানে মারা গেছে, মারা গিয়ে এইখানে ইয়াটা মানে শেষ হয়ে গেছে গল্পটা। কিন্তু এখানে শিক্ষণীয় সব থেকে বড় বিষয় হচ্ছে গিয়ে কালো জাদু এমন একটা জিনিস যেটা হয়তো আপনার দুনিয়াকে আলোকিত করে দিবে কিন্তু আখিরাতকেও ধ্বংস করে দিবে, প্লাস এটার যে একটা প্রভাব এটা কিন্তু কোনোদিন শেষ হবে না। যেমন এখানে দেখেন লাশ পর্যন্ত কিন্তু ছেলেটা প্রাণ দিয়ে এই কালো জাদু মানে এই সার্কেলের সমাপ্তি হলো না, এটা কিন্তু কোনোদিন হইতো না। তো সবাই এগুলো থেকে বিরত থাকবেন। এই ছিল আমার তৃতীয় ঘটনাটি। এখন আমি যে গল্পটা বলবো এটা আমার সর্বশেষ এবং চার নম্বরের ঘটনা। তো এটা হচ্ছে গিয়ে আমার একজন মামা, তার নাম হচ্ছে গিয়ে মুকুল, তার কাছ থেকে নেওয়া। তো এটা হচ্ছে বহু বছর আগে, মানে তিনি যখন ছোট ছিলেন তার গ্রামে কবরস্থান এবং মসজিদ দুইটা জায়গা একসাথে ছিল, মানে দুইটা সব এক মানে একবারই ছিল। পরে ওইখানে মসজিদে অনেক পুরান একজন মানুষ স্বইচ্ছায় খেদমত করতেন, তার বিনিময়ে সামান্য কিছু পারিশ্রমিক তিনি পাইতেন। তো তিনি কি কি করতেন, তিনি প্রথমত মানে কবরস্থানে দেখাশোনা করতেন, লাইটগুলো নিভাই দিতেন, জ্বালাই দিতেন, এইভাবে এই কাজ করতেন। আর মসজিদে পাঁচক্ত আজান দিতেন এবং মসজিদে যে লাইটগুলো সেগুলো নিভাই দিতেন, জ্বালাই দিতেন, মসজিদ পরিষ্কার বা পরিচ্ছন্ন কাজগুলো করতেন ইনি। তো ইনি একদিন অনেক রাত্রেবেলা ইনি কি করছেন, মানে এশা নামাজের শেষে সবাই যখন চলে গেছে, তো ইনি কি করতেন, ইনি আবার অভ্যাস ছিল কি, ইনি মসজিদ তারপরে মানে যে উজুখানা এগুলো আছে এগুলো ইনি রাত্রে পরিষ্কার করতেন। তো রাত্রে পরিষ্কার যখন করতেন তো এরকম করতে করতে তার অনেক রাত হয়ে যেত। তো এরকম করতে করতে সে মানে সেদিন মানে পরিষ্কার করার পরে পরে রাত প্রায় 10:30-11:00 মতো বেজে গেছে, কারণ ওই মসজিদের নামাজের টাইমটা ছিল অনেক লেটে, কারণ পাশে একটা মাদ্রাসা ছিল, তো ওই মাদ্রাসা স্টুডেন্টদের জন্য মসজিদের নামাজের টাইম দিয়েছিল 9:00 সময়। এই জন্য তো এটা দরকার কারণে উনি মানে পরিষ্কার করতেন, পরিষ্কার করে পরে বাসায় যাইতেন। এরকম করতে সেদিন রাত হয়ে গেছে অনেক। পরে মসজিদে যে মিনারটা আছে ওই মিনারের নিচে একটা ছোট রুম আছে যেটাকে সবাই স্টোর রুম ভেবেই ওইখানে মানে মালপত্র রাখতো পুরাতন যেগুলো আছে। তো উনি কি করছেন, সব লাইট টেট নিভাই দিয়েছেন, মিনারের লাইট টেট অফ করে দিয়েছেন। অফ করে দিয়ে যেই নিচে নামছেন, মানে মসজিদটা প্রায় চারতলা মসজিদ, ওইখান থেকে নিচে নামছেন, নিচে নামার পর উনি দেখলেন যে লাইট আবার জ্বলতেছে। পরে উনি তো অনেক বিরক্ত যে এত রাত হয়ে গেছে এখন আবার লাইট জ্বলতেছে, কে জ্বালায় দিল, আমি তো নিভাই দিয়ে আসলাম। পরে ইনি আবার গেছে, গিয়ে লাইটটা আবার অফ করে দিছে, দিয়ে গেট লাগাই দিয়ে নিচে এসে পড়ছে। নিচে আসার পর দেখে যে ওই যে মসজিদের যে মিনার, মিনারে ওইখান দিয়ে কে জানি হাঁটাহাঁটি করতেছে, সাদা মানে সাদা ইয়া করা চুব্বা বা এরকম কাছে কিছু পরা, মানে কাপড়ের মতো এরকম কিছু একটা পরা। তো উনি হাঁটতেছে আর বাতিগুলো জ্বলতেছে নিপতেছে এমন বোঝা যাইতেছে, ওখানে যে জিনিসটা কি পরিষ্কার এটা বোঝা যাইতেছে না। তো এটা দেখার পর উনি তো মানে সেই ভয় পাইলেন যে এটা কি দেখলাম, দেখে উনি কেমন সেদিন রাতে সোজা বাসা চলে গেলেন। বাসা চলে যাওয়ার পরের দিন সকালবেলা ইমাম সাহেব ইনি আসলেন, আসার পর ওনাকে এগুলো বললেন, ওনাকে এগুলো বলার পর উনি বললেন যে হয়তো ভুল দেখছেন, এগুলা কিছুই না তেমন, এরকম ব্যাপার না, সমস্যা নেই। পরে ওই যে মাদ্রাসার কথা বললাম, ওই মাদ্রাসার দুইটা ছাত্র ওরকম মানে সেম রাত্রেবেলা ওখান দিয়ে যাইতেছিল, পরে ওরকম রাত্রে দেখে যে ওই দিক দিয়ে মসজিদের উপর জানি কে হাঁটাহাঁটি করে, হাঁটাহাঁটি করে। এগুলো দেখার পর এরা দুজন তো মানে সেই ভয়ে দৌড়ে দৌড়ে বাসা চলে গেছে। পরের দিন সকালবেলা মাদ্রাসায় যা সবাইকে বলছে, মাদ্রাসা থেকে সবাইকে বলে সবাই তো মানে সেম নেই ওগুলা ফা, ওগুলো কিছুই না, এগুলো হয়তো ভুল দেখছে ওরা। পরে এরকম দেখার পরে দুই তিনজন বন্ধু ওরা মানে প্ল্যান করছে যে আমরা দেখবো যে আসলে এমন কিছু আছে নাকি, আমরা অনেক রাত করে ওখানে যাব। তো ওরা কি করলো, এরকম বন্ধুই কথা ওই কাজ, পরে অনেক রাত্রে ওরা প্রায় মানে 2-3 দিক দিয়ে ওইদিক গেছে। ওইদিক যাওয়ার পর দেখে যে না তেমন কিছুই নাই। পরে যেটা মানুষ সব থেকে বেশি ভয় পায় যে কবরস্থান, ওরা মনে করলো তাহলে কবরস্থানে যাই, ওইদিকে যদি কিছু দেখা যায়, মানে ওদের মানে মেন আগ্রহটা হচ্ছে যে কি আসলে ওটা কি ছিল আমরা দেখবো। সেই নিয়ে ওরা সাহস নিয়ে 3-4 আসছে, আসার পরে পরে কবরস্থানের দিকে গেছে, দেখে কিছুই নাই, কিছুই নাই। পরবর্তীতে ওরা ওই কবরস্থানে আবার মানে একটু দূরে একটা বট গাছের মতো ছিল, চল ওইখানে যে বসি, কিছুই দেখলাম না, ফাও আসলাম, এখন মাদ্রাসায় যাবো না, লেট করেই যাবো, যে রাত্রের দিকে যা শুয়ে পড়বো কেউ বুঝবে না। পরে ওরা কি করলো, এখানে যে কিছু বসলো, বসে আশপাশ দেখতেছে, পরে দেখতেছে দেখতেছে করতে করতে একজন মানে ওর কি হইলো বুঝলাম না, ও মানে সোজা হাঁটা শুরু করছে, হাঁটতে 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 ও মসজিদে মানে মিনার ওখানে চলে গেছে। এরা তো মানে ভীষণ ভয় যে কি হলো ওর, ওদের আমাদের ডাকলাম শুনলো না, সোজা চলে গেল মসজিদের দিকে, মসজিদের উপরে চলে গেল মিনারে গেছে। যাওয়ার পর ওই ছেলেটা ওইখান থেকে দাঁড়ায় দাঁড়ায় এদের তিনজনকে দেখতেছে দেখতেছে দেখতেছে, তো এরা তখন ওরা কি ধরলো চল ওরা যায় নিয়ে আসি। পরে এরা সোজা মসজিদের উপরে চলে গেছে, মসজিদের উপরে যাওয়ার পরে ওকে মানে ওকে মানে টাইয়া নামাইতে পারতেছে না, যে ওর শরীরে যে কি একটা হয়েছে, মানে ও মানে কেমন যেন করতেছে, হুম হুম এরম একটা মানে ইয়া করতেছে, মানে ইয়া দেখতেছে, নিঃশ্বাস হারতেছে বারবার ওর, মানে ওকে মানে টাইনা তিনজনের টাইনা ওরা নিচে নামাইতে পারতেছে না, মানে এমন একটা শক্তি আসছে ওর শরীরের মধ্যে। পরে ওরকম যেভাবে হোক টাইনা টুইনা পরে নিয়ে আসছে, নিয়ে যায় সকালে ইয়া মাদ্রাসায় নিয়ে আসছে। মাদ্রাসায় নিয়ে আসার পর ওই দিন রাত কাটার পর ফজরের পর হুজুরকে বলছে যে হুজুর এরকম এরকম, পরে হুজুর বলতেছে তোমাদেরকে এগুলো কাজ করতে বলছিল কে, তোমরা যে না বলে এইভাবে চলে গেছো, রাতের বেলা যদি তোমাদের কিছু হইতো এটা দায় ভার নিত কে। তারপর এটা বলার পরে ওই ছেলেটার ওর মানে প্রচন্ড জ্বর, প্রচন্ড জ্বর আর ও মানে উঠতেছে না। পরে হুজুর ওকে মানে একটু ঝাড়ফুঁক দিয়ে দিল, ও রুম করে ওই দিন ছেলেটা সারাদিনই শুয়েছিল। পরে রাত হয়ে গেল, অনেক রাত হয়ে যাওয়ার পর ছেলেটা কি করছে, মানে ছেলেটা মানে রাত হয়ে গেছে না, পরে তো সবাই ঘুম, ছেলেটাও ঘুম, এখন একটা অন্য একটা ছেলে উঠছে, উঠে দেখতেছে যে ওই ছেলেটা বসে তার দিকে তাকায় আছে, মানে যে ছেলেটাকে মানে আসর করছে জিনে, ও ছেলেটা বসে ওর দিকে তাকায় আছে। এইটা দেখে তো ও মানে ভীষণ ভয়, ভয়ে সোজা দিছে দৌড়, দৌড়ে পরে একবার মানে হুজুরের ইয়াতে যা উঠছে যে হুজুর এরকম 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 এরকম, পরে হুজুর যা দেখে ওখানে কিছুই নেই, ও শুয়ে ঘুমাইতেছে। পরে বলে তোমার মনের ভুল দেখছো, কি দেখছো না দেখছো, শুধু রাত্রেবেলা ইয়া করো না, ডিস্টার্ব করো না, এখান থেকে যাও। পরে চলে গেছে ছেলেটা, ছেলেটা যাওয়ার পরে বলতেছে যে সকালে উঠে সবাইকে বলছে, কেউ তো বিশ্বাস করে না যে এরকম কিছু হয়েছে না হয়েছে। পরের দিন সেম রাত্রেবেলা মানে আরেকজন উঠছে পেশাব করার জন্য, তো পেশাব করতে গেছে, পেশাব করে আসছে, এসে দেখে যে ওই ছেলেটা মানে বারান্দা না মাদ্রাসার বারান্দা দিয়ে হাঁটতেছে, হাঁটতেছে ওই পাশে যাইতেছে আবার আসতেছে, ওই পাশে যাইতেছে আবার আসতেছে, আর ওই মাদ্রাসা দিয়ে আবার বারান্দা দিয়ে বাহিরে তাকাইলেই দেখা যেত যে একটা বেলগাছ। তো ওই বেলগাছটা যে লাগাইছে উনি ওই মাদ্রাসার হুজুরি, অনেক আগে লাগাইছে, আর লোকমুখে শোনা যাইতো যে ওই বেলগাছের মধ্যে একটা মানে মেয়ে ফাঁসি দিছে, ফাঁসি দিয়ে মারা গেছে। তো এটা দেখার পরে ওই ছেলেটা কি করছে, ও মানে দেখে যে ওই ছেলেটা হাঁটতেছে হাঁটতেছে হাঁটে যায় ওই বেলগাছটার সামনে যা দাঁড়াইলো, এ কিন্তু দেখতেছে মানে ভয় না পেয়ে শুধু দেখতেছে কি করে। পরে মানে এই ছেলেটা এমন কিছু একটা যেটা দেখলো যেটা ও প্রত্যাশাও করে নাই, ওই বেলগাছের মধ্যে কে জানি ঝুলতেছে, এমন মনে হইতেছে যে কি জানি ঝুলতেছে, আর যে ছেলেটা গেছে মানে যাকে জিন আসর করছে ওই ছেলেটা মানে ওইখানে যে ওর কথা শুনতেছে এমন মনে হইতেছে। পরে ও কি করলো, মানে ও যেখান থেকে মানে দাঁড়ায় আসবে মানে যেখান থেকে পিছিয়ে আসবে এই শক্তিটাও পাইতেছে না, ওর মানে ভয়ে পিছনেও তাকাইতে পারতেছে না, মানে এমন এমন করতে করতে কিছুক্ষণ যাই গেল, তারপরে ও অজ্ঞান হয়ে গেছে, ওকে নিয়ে গেছে। পরের দিন ও হুজুরকে বলতেছে যে এমন এমন রাত্রে আমার সাথে এমন এমন হয়েছিল, তারপরে ওই ছেলেটা দেখলাম হাঁটতেছে। পরে হুজুর তো ভীষণ চিন্তায় পড়ে গেল যে এই ছেলেটা কি হইলো না হইলো, এমন করতেছে কেন, ওর জ্বর আসতেছে এরকম দিচ্ছে। পর ওর গার্জিয়ানকে ডাকলো, ওর গার্জিয়ানকে ডাকার পর ওর গার্জিয়ান পরে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে ওই গার্জিয়ান কি করলো, ওই এলাকার একজন মানে বড় ইয়া ছিল হুজুর ছিল ওনার কাছে নিয়ে গেছে। ওনার কাছে নিয়ে যাওয়ার পরে উনিও নরে ন সবার মতো নর্মাল পানি পোড়া দিলেন ইয়া দিলেন, পরে ওনাকে বলে বাসায় নিয়ে রাখো, ওকে বের হইতে দিও না রাত্রেবেলা করে। পরে এটা বলার পরে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর ওই ছেলে কি করে, ওই ছেলে মানে রাত হইলে মনে হয় ইয়া হয় সবকিছু ভেঙে ফেলায়, মানে এমন একটা অবস্থা করে ঘরের জিনিস শুধু শুধু ভাঙচুর করে ভাঙচুর করে, মানে ওরা আটকায় রাখা যাইতেছে না, আর ওর যে পানি পোড়া দিছে এগুলো দিছে এগুলো দিয়ে ওর কোনো কাজই হইতেছে না, কাজই হইতেছে না। পরে কি করলো ওই ছেলেটাকে আবার সকালবেলা অনেক মানে রাত্রে ও মানে পরে গিয়ে দেখে ঘরের কাজ তাজ সব ভেঙে ও শুয়ে আছে, ওগুলোর মধ্যে রক্ত দিয়ে হাত পাত কেটে গেছে, অনেক কিছু কেটে গেছে, ওইখানে শুয়ে আছে। পরের দিন ওই ধরে নিয়ে গেলো আবার কবির গেছে মানে ওই হুজুরটার কাছে, নিয়ে যাওয়ার পর বলতেছে যে এমন এমন করছে রাত্রে তো মানে এই কাজ করে ফেলছে। পরে ওই হুজুর কি করলেন বললেন তো না এটা তো স্বাভাবিক না। পরে ওই হুজুর কি করলেন, তা আরো কয়েকজন ছাত্র নিয়ে আসলেন মাঝ থেকে, নিয়ে যাওয়ার পরে ওদের দিয়ে কোরআন শরীফ পড়াইলেন, কোরআন শরীফ পড়ানোর পরে ওকে মানে ফুল দিলেন, দেওয়ার পরে ও ছেলেটা মানে অনেকটাই স্বাভাবিক স্বাভাবিক হয়েছে, মানে ওর শরীরের মধ্যে কিছু ওটা চলে গেছে, মানে এমন একটা মনে হলো চলে গেছে, মানে নাই ওর, মানে এরকম করতে করতে প্রায় মানে আরো এক দুই মাস কেটে গেছে। এক দুই মাস কাটার পরে মাদ্রাসায় মাহফিলের মৌসুম আসছে, এখন মাদ্রাসার উদ্যোগে মাহফিল হয়েছে একটা, হাফেজ ছাত্রদের পাকিয়ে দিছে। ওই দিন মাহফিলের রাত্রে এই যে ছেলেটাকে ধরছিল, এ কি করছে, এ মানে মাদ্রাসায় গেছে, যা বন্ধু বন্ধুর সাথে ঘোরাঘুরি করছে, পর রাত থেকে নিখোঁজ। নিখোঁজ তো নাই নাই নাই, মানে কোথাও নাই, পরে নাই পরে নাই, পরে একজন বলল যে ওকে ওয়াশরুমের দিকে যাইতে দেখছি, ওয়াশরুমের দিকে যাইতে দেখছি, পরে ওইখানে যাওয়ার পরে ওকে আর দেখতে পাইনি। পরে একটা ওয়াশরুম ছিল যেটা সামনে সবার লাস্টে ওয়াশরুম ছিল, ওইটা মানে লক করা, লক করা, এখন ভিতরে কে আছে ও আর দরজা খোলে না, দরজা খোলে না, পরে লক করা, এখন কি হলো, পরে সবাই মানে অনেকক্ষণ ডাকাডাকি কেউ খোলে না। পরে তো মাহফিলে যখন ইয়া শেষ হয়ে গেল, রাত পার হয়ে গেল, পরে এরকম সকালে পরে হুজুরকে বললো যে এরকম এরকম কে জানি গেছে, ও আর দরজা খোলে না, আর এইদিকে এই ছেলের মা বাবুকে খুঁজতেছে যে কোথায় কোথায়, ও তো নাই। পরে গিয়ে দেখে যে ও মানে ওয়াশরুমটা হুজুরটা ভাঙছে, ভেঙে দেখে যে ও ওইভাবে বসে আছে, আর শরীরে ওর মনে করো জায়গায় জায়গায় ক্ষত, মানে লম্বা লম্বা দাগ, কেউ ছুরি দিয়ে মানে বড় তরবারি এরকম কিছু দিয়ে ওকে কাটছে, এরকম মনে হচ্ছে শরীর লম্বা, ও ওইখানে পড়ে আছে মানে ওয়াশরুমের ভিতরে। পরে ওখান থেকে বাইরে করে নিয়ে ওকে হসপিটাল নিয়ে চলো, ব্যান্ডেজ ব্যান্ডেজ করে আনলো, আনার পরে বাসায় আনার পরে ও মানে মানে এমন একটা অবস্থা, ও মানে উঠতে পারতেছে না, শরীর মানে একবার কেটে কেটে ফেলছে এমন একটা অবস্থা। পরে এরকম করার পর পরে ছেলেকে বলে খাওয়াইলো, এইটা ওইটা খাওয়ানোর পরে সুস্থ হয় না, সুস্থ হয় না। পরে দিন দিন মানে ওর মনে হচ্ছে, ওর মানে প্রত্যেক দিনই এমন হয়, রাত পার হয়ে গেছে সকাল হইলেই মনে হয় যে ওর শরীরে নতুন নতুন ক্ষত, মানে কে জানি মানে লম্বা লম্বা নখ দিয়ে আঁচড় কাটছে, না হলে ছুরি দিয়ে কাটছে, এরকম মনে হইতেছে যে লম্বা লম্বা করে ডাক টানছে। টানার পর পরে ওনাকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর বলতেছে যে ওর তো মানে এরকম অবস্থা, ওকে এখন কি হয়েছে আপনি একটু ভালো করে দেখেন। পরে ওই হুজুর কি করলো, ওনার যে মানে যে পালতু জিন আছে ওনাকে ডাকলো, ডাকার পরে ওই জিনকে দিয়ে বললো কি হয়েছে এর খবর করাও, এই আমি বুঝতেছি না, এটা মানে আমি এত কিছু দিতেছি এ সারতেছে না। পরে ওই জিন বলল যে ওই যে বহুদিন আগে ওই যে ওই মানে গাছটা যে ফাঁসি দিছিল, ওই মেয়েটার যে মানে আত্মা বা জিন যেই হোক, ওই মেয়েটা ওই রাত্রেবেলা ওইখান দিয়ে হাঁটাহাঁটি করে, ও কি করছিল, ও বহুদিন আগে ওই গাছটার নিচে গিয়ে প্রসাব করছে, প্রসাব করছে, তখন ওই এখন যে ইয়াটা ও ক্ষিপ্ত প্রচুর, ও ক্ষিপ্ত প্রচুর, ও মানে সেই ক্ষিপ্ত এখন ওর প্রমাণ প্রচুর খেপে আছে যে আমার শৈলী এসে পড়ছে না, আমার গাছের নিচে করছে কেন, এগুলা নিয়ে। আর ওই মেয়েটা ওই মিনার দিয়ে হাঁটাহাঁটি করে, মিনার দিয়ে হাঁটাহাঁটি করতো। পরে ও যেদিন মানে পাইছে, একে তো সুযোগ পাইছে যে না পাইলাম এতদিন পরে ওকে পাইছি, তো ওকে এখন ছাড়বো না। পরে ওই কি করলো, হুজুর কি করলো, ওই শৈলের ভিতরে ওই ইয়াটাকে ডাকলো, ডেকে বলল যে ও তো যা করছে এটা ভুল করে ফেলছে, ও তো ইচ্ছা করে এমন করে নাই, তোমরা ওকে ছেড়ে চলে যাও। কয় আমি কেন ছেড়ে চলে যাব, আমি তো যাবো না ওকে ছেড়ে, আমি তো ও আমার আমার শৈলের আমার গাছের নিচে গিয়ে এই কাজ করছে কেন ওই। পরে এগুলা বলার পরে অনেক ইয়া পরে করে না আমি যাবো না যাবো না। পরে হুজুর বলছে তুই যাবি না মানে, পরে কি করলো পানি ছিঁড়া দিল, পানি ছিঁড়ে দেওয়ার পরে ছেলেটা সাথে সাথে অজ্ঞান হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। পরবর্তীতে ওই মানে জিনটা কি করতো, রাত্রেবেলা সে হুজুরকেই ডিস্টার্ব করতো, আর মানে ছেলেটার কাছে মানে ছেলেটা ভীষণ অসুস্থ, ওদিকে আর যেত না, রাত্রে হুজুর এসে হুজুরের বাসার ছাদের উপরে ইটা ছিল, ওগুলা মনে হয় মানে এমন শব্দ শোনা যেত যে ভাঙতেছে কেউ, হুজুর বারবার যেয়ে দেখতো কিছুই নেই কিছুই নেই। পরে এরকম করার পর পরে হুজুর ওই যে অনুহার পালতু জিনটা দেখে দিয়ে ওকে ডাক পাঠাইলো যে তুমি আসো আমার কাছে, আমার সাথে কথা আছে তোমার সাথে। পরে ওই ডাকলো, ডাকার পরে বললো যে তুমি কি করলে ওকে ছেড়ে যাবা আর আমাকেও ডিস্টার্ব করবা না, তোমাকে আমি তো চাইলে এখনই বোতলবন্দি করতে পারি বা এরকম কিছু মানে ইয়ে করতে পারি, তোমাকে তো এখনই নষ্ট করে বা মেরে ফেলতে পারি এরকম কিছু বলতেছে। পরে বলে আমি আমি কি করলে ছাড়বো, তাহলে শোনেন আমার দাফন যখন করছে আমাকে আমি ফাঁসি দিছিলাম, সেই জন্য আমি মানে আত্মহত্যা করছিলাম কারণে, অনেক কারণে করছিলাম মানে আমি কষ্ট দ্বারা অনেক কষ্ট নিয়ে আত্মহত্যা করছিলাম, পরে আমাকে যে দাফন কাফন করা হয়েছে এইখানে, আমাকে ভালো করে দাফন কাফন করা হয় নাই, আমার কবরের ভিতরে যে আমাকে দাফন করছে এইখানে আমাকে মানে ভালো মতো গোসল করানো হয় নাই, সেই জন্য আমি এখন অপবিত্র দেখে আমার এই অবস্থা। পরে কি করলো ওই হুজুর, ওই বললো যে আমার জাহাজটাকে সুন্দরভাবে দাফন করলে আমি চলে যাব। পরে ওই গিয়ে পরে হুজুর কি করলো, অনেক মানুষ দিয়ে পুরাতন মানুষ তো অবাক কাণ্ড যে এটা এইভাবে এরকম খুঁড়তেছে, পরে কবর খুলে রাস বের করে দেখলো রাস এখন অক্ষতই আছে, কিন্তু ওই মানে লাশটা পরে আবার কি করলো, লাশটা অক্ষতই আছে এখন পরে নিয়ে যেয়ে আবার গোসল করাইলো, গোসল করানোর পর পরে আবার দাফন করে দিল, দাফন করার পরে আর মানে কিছুদিন পরে সবকিছু স্বাভাবিক হয়ে গেছে, পরবর্তীতে আর কোনো এরকম সমস্যা হয় নাই। তো এটাই ছিল আমার লাশ গল্প।
অনেক অনেক ধন্যবাদ ফাইজান, খুব ভালো লাগছিল তোমার সাথে আড্ডা দিতে। নিশ্চয়ই আমরা পরবর্তীতে তোমার সাথে দেখা হলে আবার অন্যান্য অভিজ্ঞতাগুলো শুনবো। থ্যাংক ইউ। কথা হচ্ছিল ফাইজানের সাথে, ফাইজান চলে গেল কিন্তু আপনি তো রয়ে গেলেন আর আমিও রয়ে গেলাম, কারণ এখনো আরো অনেক অনেক গল্প বাকি রয়েছে, আরো বেশ কিছু অতিথি ওয়েট করছে আপনাদেরকে কিছু ভৌতিক এক্সপিরিয়েন্স শোনাবে বলে। আমরা একটু কমেন্টগুলো দেখবো, আমাদের সাথে কারা কারা কোথা থেকে যুক্ত হয়েছেন তাদের নামগুলো একটু ঝটপট করে পড়ে ফেলতে চাই। আজম বলছে কেমন আছো, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তাহমিনা বলছে হাই ভাইয়া কেমন আছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নার্গিস সুলতানা বলছেন হাই হ্যালো, বা জয়েন করছে সোনিয়া আহমেদ, আমার খুব ভালো লাগে ভূত স্টুডিও শুনতে, থ্যাংক ইউ। তাহিরা বলছেন খুব ভালো লাগছে, আমি থাইল্যান্ড থেকে আপনাদের অনুষ্ঠানটা দেখছি, থ্যাংক ইউ। হিজবুল্লাহ বলেছেন আমি রয়েছি আপনাদের সাথে। আফজল মিয়া বলেছেন আমার খুব ভালো লাগে ভূত স্টুডিও শুনতে, আমার বাবার কাছ থেকে প্রায় 10টার মতো ঘটনা আমার শোনা আছে, সেই ঘটনাগুলো আমি ভূত স্টুডিওতে এসে বলতে চাই, আমি কি বলতে পারবো? ওয়াই নট, মানে আমি বারবার বলি যে আপনি যে ঘটনাগুলো বলবেন সেগুলো যে আপনার সাথে ঘটতে হবে এমন নয়। আমার লাইফে আপনি যদি পার্সোনালি আমাকে জিজ্ঞেস করেন, আমার লাইফে কখনো কোনো ভৌতিক ঘটনা আমার সাথে এখন পর্যন্ত ঘটে নাই, তো আমি কি কোনদিন ঘটনা বলতে পারবো না? ডেফিনেটলি পারবো, কারণ আমার ফ্রেন্ডরা আমার সাথে অনেক ঘটনা শেয়ার করে, তো আমি চাইলে সেই ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করতেই পারি। তো আপনার বাবা মা ভাই বোন আপনার সাথে যে ঘটনাগুলো শেয়ার করেছে ডেফিনেটলি আপনি সেগুলো এখানে এসে বলতে পারেন, তবে গল্পের সংখ্যা হতে হবে তিনের অধিক, মানে তিনটা চারটা পাঁচটা। তো এরকম যদি ঘটনা আপনার কাছে থেকে থাকে তাহলে এখনই ফোনটা দিবেন, মেসেজ অপশনে যাবেন, গিয়ে টাইপ করবেন RBS স্পেস নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন, লিখে SMS টা পাঠাবেন 26969 এই নাম্বারে। চলছে ভূত স্টুডিও প্রাপ্তি বাই প্রাণ পটাটা। প্রাণ পটাটা নিয়ে একটা কনফিউশন কাজ করে, এটা চিপস না বিস্কিট, কারণ হচ্ছে ক্রিসপিনেস এর কারণে এটাকে চিপস মনে হলেও এটা বাইট দেওয়ার পরে মনে হয় ইটস দ্য বিস্কিট। সো আপনার কাছে প্রাণ পটাটা চিপস না বিস্কিট অবশ্যই আমাকে জানাবেন, আর যারা এখনো ট্রাই করেন নাই ডেফিনেটলি কালকে ফ্রাইডে একটা প্রাণ পটাটা কিনে খেয়ে দেখবেন, আই হোপ আপনার ভালোই লাগবে। এখন একটা ছোট্ট ব্রেকে যাবো, ব্রেকের পর যখন ব্যাক করবো তখন আমাদের আজকের এপিসোডের পরবর্তী গেস্ট আপনার সাথে তার জীবনের ভৌতিক এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করবে। টিল দেন জাগো এফএম এর সাথেই থাকেন।
হ্যালো গাইস, দিস ইজ রাসেল শরভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। স্পাইসি এন্ড ক্রিস্পি, তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট? নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো।
বাছাই করা আলু সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট এলো প্রাণ পটাটা।
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট কে বুঝে নাও। হ্যালো গাইস, দিস ইজ রাসেল শরভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। স্পাইসি এন্ড ক্রিস্পি, তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট? নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো।
বাছাই করা আলু সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট এলো প্রাণ পটাটা।
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট কে বুঝে নাও।
বিরতির পর আমরা ফিরে এলাম জাগো এফএম 94.4 এ, আমি উদয় আছি আপনার সাথে, চলছে ভূত স্টুডিও ব্রট টু বাই প্রাণ পটাটা। আমার সাথে আরো একজন গেস্ট ইতিমধ্যে যুক্ত হয়েছেন, তার সাথে আমরা একটু পরিচিত হই, তারপর আপনাদের পাঠানো কিছু কমেন্ট আমি পড়ব, কথা দিচ্ছি। বন্ধু কি নাম তোমার?
আমার নাম মোহাম্মদ গোলাম শহীদ।
গোলাম শহীদ, বর্তমানে কি করো তুমি?
বর্তমানে আমি চাকরি করতেছি।
চাকরি করতেছো? এই যে জাগো এফএম, এর সাথে তোমার পরিচয় কতদিনে, কতদিন ধরে শোনো এই রেডিও স্টেশনটা?
এই রেডিও স্টেশন মানে আমার প্রায় আড়াই বছর ধরে শোনা।
কেমন লাগে শুনতে?
আলহামদুলিল্লাহ ভালো লাগে। আমার
ভালো লাগে,
এমনকি আমার বন্ধুরাও শুনে ওদের কাছে অনেক ভালো লাগে, এটা আমার বন্ধুদের কাছ থেকে পরিচিত।
আচ্ছা, তোমার বন্ধুরা আগে শুনতো, তারপর তোমার বলছে যে এরকম একটা শো হয়, রাইট? আচ্ছা, তো এই যে আজকে এখানে আসলা, এটা আসার ইচ্ছে হইলো কেন?
এখন সবাই বলে শুনতে ভালো লাগে, নিজের কাছে ভালো লাগে, এমনকি নিজের মাঝে একটা প্রতিভা আছে এটা দেখানোর জন্য আর কি, যে আমিও পারি।
আচ্ছা,
অথবা এখানে যাই,
মাশাআল্লাহ,
নিজেরও ভালো লাগবে, এমনকি অন্যরাও বিনোদন পাবে, ভালো লাগবে তাদের, মানে কিছু জানতে পারবে, ভুল ধারণা থাকলে সেই ভুল ধারণাটা দূর হবে, এটার কারণে আসা।
দুর্দান্ত। সো এই যে আমার বন্ধু যেটা বললো যে ও কিন্তু প্রথমেই যে একদম মানে রেডিও জাগো এফএম আছে এটা এটা জানতো না, ওর ফ্রেন্ড তার ফ্রেন্ড তার ফ্রেন্ড, এইভাবে করেই আসলে একসময় জাগো এফএম সবার ফ্রেন্ড হয়ে গেছে। সো এইভাবেই আপনারা যারা আজকে আমার এই অনুষ্ঠানটা দেখতেছেন, ফেসবুকে বিশেষ করে বলবো, শেয়ার নামে একটা অপশন আছে, এটা জাস্ট একটা ক্লিক করলে আপনার প্রোফাইলে দেখা যায় যে আপনি কি দেখেন, জাগো এফএম দেখেন। আপনার ফ্রেন্ড যেই 10 জন এখন রাতেবেলা ঘুম আসতেছে না, ওরা হয়তো আমার নামই শুনে নাই, এ বেটাকারা জাগো এফএম কি, তো উনি কিন্তু আজকে আমার এই জাগো এফএম এ ঢুকতে পারে, উনি কিন্তু আপনার ওই লাইফটা দেখে যে আমি কি বলতেছি একটু শুনবে, তারপর হয়তো তার ভালো লাগলে গল্পটা নেক্সট উইক থেকে আমাদের সাথে কানেক্ট হবে। আবার রেডিওতে যারা শুনতেছো, তোমরা যারা স্কুল কলেজ এবং ইউনিভার্সিটিতে পড়ো, বিশেষ করে আমার স্কুলে যে বন্ধুরা, তারা আমার যে লেভেলের সাপোর্ট দাও এটা অদ্ভুত লেভেলের। ট্রাস্ট মি, আমি সবসময় বলি, সব জায়গায় বলি যে আমি আমার লাইফে সবচেয়ে বেশি সাপোর্ট পাইছি স্টুডেন্টদের কাছ থেকে। স্টুডেন্টরা আমাদের সবকিছুতে, মানে সেটা আমি রেডিওতে প্রোগ্রাম করছি, টেলিভিশনে প্রোগ্রাম করছি, কোন ইভেন্ট করছি, ফেসবুকে কন্টেন্ট বানাইছি, যা কিছু করছি জীবনে, সব জায়গায় সর্বত্র জায়গায় আমাকে সবচেয়ে বেশি মাইলেজ দিচ্ছে আমার স্টুডেন্ট বন্ধুরা, সেটা স্কুলে পড়া বন্ধু বলো, কলেজে পড়া বন্ধু বলো, এদের এবং মাদ্রাসার রোলের এরা, মানে আমি জানি না, আমি আল্লাহ তাআলা আমাকে এটা একটা রহমত, আল্লাহর রহমত যে আমার এই বন্ধুরা আমাকে সুপার ভাবে প্রমোট করে আমার একটা শো। এই শো এই সময় 2025 সালে এসে মানুষ জানারই কথা না, বাট আমি অবাক লাগে, আমি যদি কোনো একটা ইভেন্টে যাই, কোনো একটা প্রোগ্রামে যাই, আমি ওখানে গিয়ে দেখি যে স্টুডেন্টরা এখনো জাগো এফএম শোনে, ভূত স্টুডিও শোনে এবং তারা পরের এপিসোডের জন্য ওয়েট করে। আমাদের একটা খুব এক সময়কার পপুলার শো ছিল লাভ স্টোরি, আমি লাস্ট এক বছর ধরে এই শোটা আর করতে পারতেছি না বা করা হচ্ছে না। লাস্ট ওয়ান মান্থ আমার পেজের একটা বড় অংশ আমি মেসেজ পাই, ভাই লাভ স্টোরি বন্ধ করলেন কেন, লাভ স্টোরি করো না কেন। তা আমার কাছে অবাক লাগে যে আমি তো ভাবছিলাম এই শোটা বোধহয় মানুষ ভালোবাসে না, তারা মানুষ পছন্দ করতেছে না, এই 2025 সালে আইসা একই রকমের শো এই ইউটিউবে ফেসবুকে কত দেখা যায়, মানুষ আর কত দেখবে। বাট অবাক লাগে যে আমাদের লিসেনাররা, আমাদের বন্ধুরা আমাদেরকে এত ভালোবাসে, ওই শোটা যেদিন থেকে বন্ধ হয়েছে তার পরের শনিবার থেকে, যেহেতু এটা প্রত্যেক শনিবারে হয়, তারা আমার নক করা শুরু করে, আজকে হবে না, এই এপিসোডটাও হবে না, আবার কবে শুরু করবেন। তখন আমি বুঝতে পারি হয়তো অনেক মানুষ আছেন যারা আপনারা কখনো কমেন্ট করেন না, কিংবা তারা হয়তো নিজের এখানে আসেন না, কিন্তু এই শোটা অনেক ভালোবাসেন, এই শোটার জন্য অপেক্ষা করেন। তো সেই জায়গা থেকে নতুন বছরে ইনশাল্লাহ আমরা লাভ স্টোরি আবার শুরু করব, নতুন উদ্যমে ডিফারেন্ট ভাবে আনার চেষ্টা করবো। একটু দোয়া রাখেন, দিন শেষে আমরাও তো আসলে অনেক সীমাবদ্ধতার মধ্যে থাকি, এগুলোকে ওভারকাম করে যেন একটা ভালোভাবে আপনাদেরকে আবার লাভ স্টোরিটা নিয়ে আসতে পারি। আশা করছি নতুন বছরে নতুন ভাবে আমরা আবার লাভ স্টোরি আপনাদের সামনে তুলে ধরব। এখন এই মুহূর্তে আমার যে বন্ধু আছে তার সাথে তো আমরা পরিচিত হয়েছি, তার কাছ থেকে আমরা ভৌতিক গল্প শুনবো। তার আগে বলি, ও একটা কথা বলছে না, এক্সপিরিয়েন্স, ওর এই বয়সে, ও মূলত ওর ব্যাকগ্রাউন্ড হচ্ছে মাদ্রাসার, কিন্তু এখন ও চাকরি করে। ও আমার বলতেছে অফ এয়ারে যে ভাই আমার খুব ইচ্ছা ছিল যে রেডিওতে কেমনি মানুষ কথা বলে, রেডিওতে এসে দেখব আপনারা যে কথা বলেন এখানে, যে আমি এই যে দেখি বা শুনি এনারা কিভাবে আসে, এই যে আগ্রহটা ওর হয়েছে এটা অনেক মানুষের কোনোদিন হয় না। অনেক মানুষ আমি চিনি, তাদের ঘটনা আছে, তারা খুব সুন্দর ঘটনা বলতেও পারে, বিশেষ করে আমাদের নারীর বন্ধুরা। আমি দেখছি যে তাদের সাথে যখন আমার কথা হয় তখন সে বলে যে উদয় আমি একটা ভৌতিক গল্প বলি, এটা আমার সাথে ঘটছিল, কিংবা এটা আমার মার কাছে ঘটছিল, সে যখন গল্পটা বলে আমার শুনতে খুব ইন্টারেস্ট লাগে, আর এই গল্পটা এত সুন্দর করে বলতেছে। আমি যদি বলি তুমি একটু রেডিওতে আসো একদিন, বল রেডিওতে যাব, সবাই দেখবে, না থাক, এই জায়গাটায় আমাদের ঝামেলা আছে। তা আমি তো বলবো যে আমার যে বন্ধুরা আসো, পুরুষ, নারী, ছেলে, মেয়ে, আমার চেয়ে ছোট, আমার সমবয়সী, কিংবা আমার চেয়ে বড়, আমার যে দাদার বয়সী, দাদুর বয়সী রয়েছেন, আমাদেরকে যে আপনার নাতি নাতনির মাধ্যমে শোনা শুরু করছেন, আপনাদেরকে অনুরোধ করবো আপনার একটু রেজিস্ট্রেশন করেন। রেজিস্ট্রেশন মানে কিচ্ছু না, একটা SMS করবেন খালি, আমরা আপনাকে ইনভাইট করবো, আপনি আসেন একদিন, বসে বলে যান, দেখবেন ভালো লাগবে। জীবনের অভিজ্ঞতার দরকার আছে। আমি এখন 30+, আমার এখন মাঝে মাঝে মনে হয় আমার যদি সুযোগ থাকতো আমি ওই 15 বছর বয়সে যে কাজগুলো করতে পারি নাই সেগুলো এখন গিয়ে করে আসতাম। আমার খুব ইচ্ছা করে যখন আমি 20 বছর বয়সে যে কাজটা আমি করতে পারি সেটা এখন গিয়ে করে আসতাম। আমি আপনাকে বলবো, আজকে আপনি সুস্থ আছেন, সবল আছেন, আপনি একটু রেডিওতে একদিন আসেন, গল্প বলেন, গল্প বলে গেলেন, একটা FM রেডিওতে গল্প কিভাবে বলে দেখে গেলেন, আমরাও জানলাম আপনাকে, ক্ষতি তো কিছু নাই। যদি চুরি সুস্থ থাকেন, যদি আপনারও মনে হয় যে একবারের জন্য আমাদের সাথে আপনার গল্পগুলো শেয়ার করবেন, তাহলে রেজিস্ট্রেশন করে ফেলেন। শুরুতে RBS স্পেস নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন লিখে পাঠিয়ে দেন 26969 নাম্বারে। আমি এখন আমার বন্ধুর কাছে যাচ্ছি। বন্ধু শুনি প্রত্যেকটা ঘটনা, আমরা এখন আপনার কাছ থেকে শুনতে চাই।
আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আমার প্রথম ঘটনা শুরু করতেছি। আমার প্রথম ঘটনাটা হচ্ছে এটা, যখন আমি আমার গ্রামের মাদ্রাসায় পড়ি আর কি, তো আমি গ্রামের মাদ্রাসায় যখন পড়তাম তখন আমি মক্তব বিভাগে পড়তাম শুরুতে। তো মক্তব বিভাগে পড়ার সময় শুরুতে মানে ভালোভাবে পড়াশোনা করতাম, তখন এই জিনদের সম্বন্ধে মানে অতটা ধারণা ছিল না আমার, বা ভৌতিক কিছু এইসব বিষয়ে কোনো ধারণা ছিল না, আমি জানতাম না যে এসব বলতে কিছু আছে। তো হঠাৎ একদিন মাদ্রাসায় পড়তে পড়তে হঠাৎ একদিন দেখি ছাদের উপর শুধু মানে শব্দ করে, কে যেন শব্দ করে সেটা আমি জানি না, শুধু শুনি শব্দ। এখানে এরকম মাদ্রাসার ভিতরে অনেকে এই জিনিসটা খেয়াল করছে কিন্তু কেউ কিছু বলে না আর কি। আমি অনেকে জিজ্ঞেস করছি, মাদ্রাসা আবার হিস্ট্রি বিভাগের কিতাব বিভাগের অনেক বড় ভাইরা আসলো, তো এদেরকে আমি জিজ্ঞেস করছি, এরা কিছু বলে না। তখন এরা বলে শুধু যে ওইসব নিয়ে টেনশন করার দরকার নেই, ওটা তোমার জানতে হবে না, ওটা কিছু নেই এমনি। তো আমি ওইটা এড়িয়ে চলতেছিলাম কিন্তু সবসময় হচ্ছিল, কিন্তু আমার মানে মনের মাঝে একটা আশঙ্কা তৈরি হলো যে কি জিনিস হতে পারে যে প্রতিদিন শব্দ করে, এখন মানে রেগুলার হচ্ছে, এটা তো একটা মানে ভয়ের বিষয় না, তখন তো আমি ছোট ছিলাম। তো যাই হোক, তো একদিন কি করলাম, সন্ধ্যার দিকে উপরে উঠতেছিলাম ছাদের উপরে, তো উঠতে ধরে মানে আমি একা উঠতেছিলাম, পরে দেখি ছাত্র ভাই আরো একজন এখানে রয়েছে দাঁড়ায়, এরও সাথে নিয়ে গেলাম। একা একা ভয় ভয় লাগতেছিল, তো দুইজন মিলে উঠতেছিলাম। তো উঠতে উঠতে হঠাৎ করে যখন সিঁড়ির মানে একদম শেষ প্রান্তে চলে গেছে ছাদের কাছে শেষ সিঁড়িটা, তো ওইখানে যখন পাটা দেব হঠাৎ করে এখানে আমাদের মনে করেন ট্যাঙ্কার ছিল, ট্যাঙ্কারটা শব্দ হয়েছে, ধুম করে শব্দ হয়েছে, শব্দ হওয়ার সাথে তো দুইজন চমকে গেছি ভয়ে একদম আতঙ্কিত। তো এরপর আমরা তারপরও সাহস করে উপরে উঠতে ধরছিলাম, তখনই দেখি কে যেন দৌড়ে আসছে আমাদের দিকে, তো আমরা ভয়ে তো নিচের দিকে নামতেছিলাম, নিচের দিকে যখন নামতে ধরছি তখন সেই লোকটা আবার ডাক দিতেছে পিছন থেকে যে ভয় পেয়ো না ভয় পেয়ো না আমি এটা আমি। তো এই কথাটা যখন বলছে তখন কোয়ালা স্বর শুনে তো চিনতে পেরেছে যে এটা আমাদেরই লোক। তো সে তিনি ছিল আমাদের যে মাদ্রাসায় পড়তাম, মাদ্রাসার মসজিদ ছিল, মসজিদের ইমাম, সে কিন্তু অনেক ভালো একজন ইমাম ছিল, তেলাওয়াত সুন্দর ছিল হাফেজ সাহেব। কিন্তু তার কি যেন একটা ঘটনা ঘটছে ওই মাদ্রাসাতেই, এই ঘটনাটা ঘটার পর থেকে তার মাথার ব্রেন একটু মানে সমস্যা হয়েছে, এই কারণে আর কি উল্টাপাল্টা কাজ করে, আবার কি মানে জিনেরা মানে ভর করলে যেরকম আচরণ করে মাঝে মধ্যে ওইরকম আচরণও করে। তো এরকম বেশ কিছুদিন চলছে, চলার পরে নাকি আস্তে আস্তে তিনি নাকি ওনার মাথার ব্রেন মানে পুরাটাই ওয়াশ হয়ে গেছে, এখন তিনি আর মানে কোনটা সঠিক কোনটা ভুল এটা বিচার বিবেচনা করতে পারে না, উনি নিজের মতো মানে যেটা ভালো লাগে ওইটা করে চলে। তো যাই হোক, উনি আমাকে যখন মনে করেন ডাক দিছে পিছন থেকে তখন শুনলাম, তখন সে আমাকে ডাক দিয়ে বলতেছে যে এটা আমি, ভয় পাইছো নাকি? তখন বললাম হ্যাঁ ভয় তো পাবোই, পিছন থেকে এইভাবে যদি হঠাৎ করে মানে সামনে থেকে চলে আসেন তাহলে কি ভয় লাগার কথা না? তখন বললাম আচ্ছা ঠিক আছে ভয় করার দরকার নেই, এদিকে আসো। এর কাছে যাইতে তো ভয় লাগে কারণ এর ভিতরে তো জিনের আসর আছে। তো যাই হোক মানে ভয়ে ভয়ে দুইজন গেলাম পাশে, তখন সে আমার হাতটা ধরল, ধরার সাথে আমি তো আরো ভয়ে আতঙ্কিত। তো এরপর সে আমাকে বলতেছে হাতটা ধরে যে ভয় পাওয়ার দরকার নেই, আমি যতক্ষণ আছি তোমার কিছু হবে না। তো আমি তার সাথে বসে রইলাম, কিছুক্ষণ গল্প করলাম, গল্প করার পরে সে আমাকে অনেক মানে ঘটনা শোনাচ্ছিল যে এইসব বিষয়ে তুমি জানো কিনা, জিন যা আছে এটা জানো নাকি? আমি বললাম এইসব বিষয় তো আমি কখনো মানে শুনিনি, জানিও না। তখন সে আমাকে বলতেছে যে আচ্ছা ঠিক আছে তোমাকে আমি দুটা কথা বলি শোনো, জিন কিন্তু আছে, জিন আছে কিন্তু ভূত নামে তুমি যেটা চেনো ভূত কিন্তু নেই, তোমরা ছোট মানুষ হয়তো ভূত নামে চেনো কিন্তু ভূত বলতে কিছুই নেই, এই জিন যে জিনিসটা এই জিনিসটা আছে, আর জিন আমরা মানুষরা কিসের তৈরি তুমি জানো? তখন আমি বললাম যে হ্যাঁ শুনছি তো আমি আব্বাম্মুর মুখ থেকে, আমার কি আমাদের মসজিদের হুজুর থেকে শুনছি ইমাম সাহেবের কাছ থেকে যে আমরা মাটির তৈরি। তখন সে বলতেছে হ্যাঁ ঠিক তোমরা মাটির তৈরি কিন্তু জিনেরা কিসের তৈরি জানো? তখন আমি বললাম না আমি তো জানি না জিনেরা কিসের তৈরি, জিনেরা তো মাটির তৈরি হতে পারে। তখন সে বলতেছে না জিনেরা মাটির তৈরি না, তুমি কি কখনো জিন দেখছো? আমি বললাম না। তখন সে বলতেছে যে জিন তুমি দেখতে পারবা না কারণ তারা আগুনের তৈরি আর তারা মানে অদৃশ্য হয়ে থাকে, তাদেরকে কখনো তুমি দেখতে পারবা না, তাদেরকে যদি দেখতে চাও তাহলে আমাকে বলো আমি তোমাদেরকে আমি তোমার সাথে তার সাক্ষাৎ করে দেব। তখন বললাম যে জিনেরা দেখতে কি আমাদের মানুষের মতোই সুন্দর? তখন বললো যে না তারা মানুষের মতো দেখতে না, তারা একটু বিচিত্র মানে অন্যরকম দেখতে, তাদের চেহারাটা একটু ভয়ঙ্কর টাইপের হয়, আমাদের চোখের মণি যেরকম বড় বড়, ওদের চোখের মণিগুলো ছোট ছোট হয় আর কি, তারা দেখতে একটু ভয়ানক হয়, তাদেরকে দেখলে একটু ভয় ভয় লাগে। তখন আমি তো ছোট মানুষ আরো ভয় পড়ে গেছি, তখন বলছি যে না থাক দেখবো না, এই কথাটা বলে আমি দৌড়ে পালাই গেছি। যাই হোক সেদিন চলে গেল, তার কিছুদিন পর মানে এইরকম মানে শব্দ চলতে থাকে, এখন আমাদের সেই ইমাম সাহেব করে নাকি অন্য কেউ করে সেটা আমরা বুঝতে পারি না। তো যাই হোক দুই তিন দিন পর কি হয়েছে, আমাদের এক মানে ছাত্র ভাই হ্যাঁ ছাদের উপরে উঠতে ধরছিল, উঠতে ধরে সিঁড়িতে মানে কিভাবে যে পড়লো মানে পাশে কিন্তু ব্যারিয়ার ছিল, এরপরও কিভাবে যে সাইড থেকে পড়ে গেছে, পড়ে গিয়ে মনে করেন মানে টিনের একটা চাল ছিল আর কি, চালের উপরে পড়ছে মানে হালকা একটু আবরণ মানে ধরেন এই 2-3 ফুট এখান থেকে পড়ে গেছে, পড়ে যায় তার হাতটা ভেঙে গেছে আর কি। চিন্তার বিষয় কেমনে ভাঙলো, যে এত কাছ থেকে পড়ে যায় কেমনে ভাঙলো, তা আবার পড়লো কিভাবে? তো পড়ার পরে তো এখন মানে কোনো কথা কইতে পারে না, এত মনে করেন অজ্ঞান হয়ে গেছে। তো এরপর যাই হোক কিছুক্ষণ পানি ঢালাঢালি করার পর তার জ্ঞান ফিরলো, আর হাতটা টেনে মনে করেন হাতের হাড় পুরো ভেঙে গেছে সোজা করা হইলো। সোজা করার পর তাকে জিজ্ঞেস করা হইলো যে কিভাবে তুমি এখান থেকে পড়লে কিভাবে, আর তুমি ব্যারিয়ার ধরে হাঁটবে না? তখন সে বলতেছে আমি ঠিকভাবে হাঁটতেছিলাম ধরে ধরে, কিন্তু কে যেন আমার পাটা ধরে পাটা ধরে মানে একটা উল্টা দিয়ে আমার কে যেন একটা মানে পিছন পাশে থাপর মারছে। তো এই কথাটা বললো, মানে বলার পরে বলতেছে যে আমার পিঠে দেখো, পিঠে মানে প্রচুর জ্বালা করতেছে, দেখো তো আমার পিঠে কি হয়েছে, মনে হয় কেউ আগুন লাগাই দিচ্ছে সেরকম। তো তখন মানে তার গেঞ্জিটা খুলে পিছনে যখন আমরা তাকায় দেখি, তখন দেখি হাতে একটা বড় থাপার ছাপ, মানে কে যেন একটা থাপর দিচ্ছে, মানে একটা এত বড় ছাপ, মানে এটা কোনো সাধারণ মানুষের হাত না সেরকম। তো যাই হোক, এটা দেখার পরে হুজুর তো বুঝলো যে না, এটা নিশ্চয়ই কোনো জিনের আসর করছে। যাই হোক, মানে হুজুর এটা আমাদের কাউকে বুঝতে দেয়নি। তখন মনে করেন আমরা তো ছোট ছিলাম, অত কিছু বুঝতেও পারি না, জানতেও পারি না, চাই নাই আর। কিন্তু পরবর্তীতে দেখে এরকম ঘটনা আবারও ঘটতেছে, এরকম ঘটনা ঘটতেছে, মানে কিছু কিছু ছাত্র মানে ছাদে গেলেই এরকম মানে হঠাৎ করে দুর্ঘটনা একটা হচ্ছে, যে কোনো একটা দুর্ঘটনা ঘটে। তো এটা নিয়ে এক পর্যায়ে হুজুর এটা চিন্তা ভাবনা করলো যে না, এটা এইভাবে চলতে দিলে চলবে না, এটা আমাদেরকে দেখতে হবে, এটা যেভাবে হোক নির্ণয় করতে হবে, এটা মানে কিভাবে প্রতিরোধ করা যায় সেটা আমাদেরকে করতে হবে। তো এক পর্যায়ে কি করলো হুজুর, এখানে মনে করেন অনেক ইয়ে করলো, মানে একজনকে নিয়ে আসলো, নিয়ে এসে মানে মানে আমাদের ছাত্র ভাইদের ভিতরে আর কি একজনকে শক্তিশালী এবং সাহসী দেখে মাঝখানে এসে দাঁড়াতে বললো, সবাইকে জড়ো করে বললো মাঝখানে যে শক্তিশালী এবং সাহসী, যার ভিতরে সাহস আছে সে মাঝখানে আসো। তো আমাদের ভিতরে এক বড় ভাই গেল, যাওয়ার পরে তার মাধ্যমে জিন চালান দেওয়া হলো, দেওয়ার পরে জিন চালান দেওয়ার পরে জিন আসলো তার শরীরের ভিতরে প্রবেশ করছে, করার পরে এখন হুজুর জিনকে জিজ্ঞেস করতেছে যে কে তুই। তখন সে তার একটা নাম বললো, নামটা আমার ঠিকভাবে খেয়াল নেই, অনেক বছর আগের কথা। তো যাই হোক, তখন সে নাম বলার পরে হুজুর বলতেছে তুই এখানে কেন এসছিস আর এখানে কি করিস। তখন সে বলতেছে যে আমি এখানে থাকি, আমার এখানে আপনার এখানে যে একটা ডাব গাছ আছে এই ডাব গাছে আমি থাকি, আমাদের মাদ্রাসার পাশে একটা ডাব গাছ ছিল, এই ডাব গাছের উপরে নাকি থাকতো। তো যাই হোক, মানে এই কথাটা করার পরে যে তুই আচ্ছা ঠিক আছে তুই এখানে থাকিস থাক, তোকে থাকতে নিষেধ করিনি, তো তুই কেন আমাদের মানে মাদ্রাসার যে ছাত্ররা আছে, আমার ছোট বাচ্চারা আছে, এদের উপরে কেমন এদেরকে তুই এদের ক্ষতি করিস কেন। তখন সে বলতেছে যে আমি এদের কোনো ক্ষতি করি না, আমি এদের সাথে খেলাধুলা করি, ভালো লাগে। তখন সে বলতেছে এগুলো তোর খেলাধুলা, কারো হাত ভেঙে দিচ্ছিস, কারো পা ভেঙে দিচ্ছিস, কাউকে মারতেছিস, এটা তো খেলা। তখন সে বলতেছে আমাদের কাছে তো এটা ভাল লাগে, আমার কাছে এটা খেলাধুলা। তখন সে বলতেছে এইসব আর চলবে না, তুই মাদ্রাসা থেকে চলে যা, তোর আর এই নারকেলের কাছে ঠাই হবে না। তখন সে বলতেছে না আমি যাব না, আমি এইখানে থাকবো, পারলে কিছু করে নাও। তখন সে বলতেছে ভালোভাবে বলতেছে যা, নইলে তোকে কিন্তু আমি একদম পুরোপুরি শেষ করে দেবো। সে বলতেছে কি করবা করে নাও, আমি এখান থেকে যাব না, আমি এখানেই থাকবো। এর পরবর্তীতে হুজুর কি বললো, মানে কি যেন সুরা পড়লো, পড়ার পরে ফু দিল তার উপরে, ফু দেওয়ার সাথে সাথে মানে তার গাটা কেমন যেন জ্বলছিল মনে হয় সেই রকম একটা, আর সে চিৎকার করতেছে ছেড়ে দে আমাকে ছেড়ে দে। তবে পরবর্তীতে হুজুর বলতেছে যে ছেড়ে দেবো ঠিক আছে, কিন্তু তুই চলে যা, নাহলে তোকে আমি পুরোপুরি শেষ করে দেবো। তখন সে বলতেছে যে না আমি যাবো না, তুই আমাকে ছেড়ে দে। হুজুর কি করছে আবারও মানে কি যেন একটা দোয়া পরে ফু দিছে, ফু দেওয়ার সঙ্গে সঙ্গে সে আবারও চিৎকার করে উঠছে, মনে হয় তার গা একদম মানে জ্বলে পুড়ে যাচ্ছে সেরকম একটা মানে আবরণ তৈরি হয়েছে তার গায়ের ভিতরে, মানে সে বলতেছে যে আমি পুড়ে যাচ্ছি, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমার শরীর জ্বলতেছে। তো হুজুর আবারও বলতেছে যে যা, তোকে আরও একটা সুযোগ দিলাম, তুই চলে যা এখান থেকে, তাহলে তুই বেঁচে যাবি, আর কখনো এখানে ফিরে আসবি না। তখন সে বলতেছে আচ্ছা ঠিক আছে আমি চলে যাব, কিন্তু আমি এখানে আবারও আসবো। তখন হুজুর বলতেছে এখানে তোর আর আসা হবে না, তুই একবার যা, আর কোনো আসার নাম নিবি না, তুই যদি এখানে আসিস এর পরের বার তোকে একদম পুরোপুরি ধ্বংস করে দেবো, তোর আর অস্তিত্ব রাখবো না। তখন সে ভয়ে পড়ে বলতেছে আচ্ছা ঠিক আছে আমি চলে যাব, কিন্তু আমাকে কিছু দিতে হবে। তখন সে বলতেছে কি চাস বল দেখি। তখন সে বলতেছে আমাকে মাদ্রাসা থেকে একটা ছাত্র দিতে হবে, যে কোনো একটা ছোট বাচ্চা দিতে হবে, কচি বাচ্চা। তো হুজুর বলতেছে যে না, এগুলো সব প্রত্যেকটা ছেলে আমার সন্তানের মতো, আমার নিজের আপন ছেলের মতো, আমি এখান থেকে কাউকে দিতে পারবো না, তুই এমনিতে চলে যা। তখন সে বলতেছে যে না আমি এমনিতে যাব না। তখন হুজুর কি করছে, যা বলছি ভালোই হবে, নইলে কিন্তু আমি এখনই তোকে মানে পুরো সাই করে দেবো, তোকে আর একটা সুযোগ দিলাম, এবার লাস্ট সুযোগ, আর একটা কথা বলবো না, তুই চলে যা। তখন সে ভয়ে পড়ে বলতেছে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, মানে ঠিক আছে আমি যাব না, আমি চলে যাচ্ছি, কিন্তু আমার ইচ্ছাটা তো পূরণ করলো না, এই দাবিটা আমার থেকে যাবে, তোকে আমার মানে এই দাবিটা রেখে যাব, পরবর্তীতে এর বিচার আল্লাহ করবে। আমি মানে তখন হুজুর বলতেছে যে এর বিচার আল্লাহ করবে না। তুই কি এটা ভালো কিছু চেয়েছিস যে আল্লাহ করবে? তুই এখন চলে যা, পরে আল্লাহ কি করে সেটা আমরা দেখে নেব। তখন বলতেছে আচ্ছা ঠিক আছে যাবো, চলে যাচ্ছি। তখন হুজুর বলতেছে যাবি ঠিক আছে, কিন্তু তুই যেই গাছে থাকতিস, মানে যেই নারকেল গাছে থাকতিস, ওই নারকেল গাছের একটা পাতা বা ডাল পুরাটা ভেঙে ফেলে দিয়ে চলে যাবি। তখন বলতেছে আচ্ছা ঠিক আছে আমি চলে যাচ্ছি। তো এর পরবর্তীতে সে কি করলো, এই নারকেল গাছের একটা পুরা পাতা মনে করেন একটা ডাল ফেলে দিয়ে চলে গেছে। এর পরবর্তীতে আল্লাহর রহমতে আর কোনো এরকম মানে ঘটনা ঘটেনি, কিন্তু ঘটনা ঘটছে আর কি স্বাভাবিকভাবে, মানে ছোটখাটো যেগুলো ঘটনা ঘটে, যে কেউ যদি কোনো দুষ্টাম ফাজলাম করতো তখন মনে করেন মাঝে মধ্যে একটু ইয়ে শোনা যেত, কিন্তু সেগুলো ভালো জেনার আসল, কিন্তু সেগুলো নিয়ে আর কোনো সমস্যা হয়নি। কিন্তু এর পরবর্তীতে কোনো দিন মানে যে শব্দ বা কোনো খারাপ দুর্ঘটনা ঘটছ এরকম কোনো ঘটনা ঘটেনি। এরপর থেকে মাদ্রাসা স্বাভাবিকভাবে চলছে, সব ছাত্ররা ভালোভাবে চলতে পারছে। তো যাই হোক, এটা আমার ছিল প্রথম ঘটনা। তো এবার আমি আমার দ্বিতীয় ঘটনা শুরু করতেছি। তো আমার দ্বিতীয় ঘটনাটা হচ্ছে, আমি যখন মহাখালী মানে ঢাকা মহাখালীতে পড়ালেখা করতাম এই মাদ্রাসায়, তো এই ঢাকা মহাখালী মাদ্রাসায় পড়া অবস্থায় আমি পড়তাম মনে করেন চারতলা ফ্লোরে, আর আমার মানে মক্তব বিভাগ ছিল দোতলায়, আমি তখন এসখানে পড়তাম চতুর্থ তলায়। তো দ্বিতীয় বিভাগে মানে নুরানি বিভাগে দ্বিতীয় তলায় সেখানে ছোট ছোট ছাত্ররা থাকতো, আর আমরা থাকতাম এখানে বড় ছাত্র যারা হেফস বিভাগে মানে খতমি ছাত্র বা যারা যারা হেফসে পড়তেছি তারা। তো আমরা এখানে পড়ালেখা করতাম মাঝে মধ্যে নিচ থেকে মানে দোতলা থেকে বা যেখান থেকে হোক, মানে আমরা ঠিকভাবে বুঝতে পারতাম না, পুরাটা ওয়াল তো পুরাটা বিল্ডিং, এই কারণে বোঝা যেত না শব্দটা। মাঝে মাঝে কি করতো মানে গানের শব্দ শোনা যেত আমাদের বিল্ডিং থেকে, গানের শব্দ আবার ঢোল বাজনার শব্দ এগুলো খুব শোনা যেত। তো এগুলো মাঝে মধ্যে শোনা যেত, আমাদের মনের মাঝে কেমন যেন একটা আশঙ্কা তৈরি হতো যে এগুলো শব্দ কেন। আর প্রায় মাদ্রাসায় কিন্তু এইসব দুর্ঘটনা ঘটে থাকে, কি কারণে, যে ধরেন মাদ্রাসায় কোনো প্রকার মানে অপরিষ্কার অপরিচ্ছন্ন বা কোনো দুষ্টু পোলাপান মানে কোনো খারাপ কাজ করে থাকলে তখন এগুলো ঘটনা বেশিরভাগ ঘটে। তো আমাদের মাদ্রাসায় এরকম প্রায় দিন চলতে থাকতো। চলতে চলতে একদিন কি করছে, আমাদের মাদ্রাসার একটা ছাত্র মানে দ্বিতীয় তলায় মানে মক্তব বিভাগের ছোট ছিল আর কি, ছোট বলতে আর কি ধরেন 10-11 বছর, তাও একটু বড়ই আর কি মানে মাঝারি। তো সে কি করছে, পুরো শরীরের মানে যত বস্ত্র আছে মানে পুরো কাপড় চোপড় খুলে উলঙ্গ হয়ে গেছে বাথরুমে, বাথরুমে গিয়ে সে কি করতেছে, গান করতেছে, মনসুখে গান করতেছে। আমরা উপর থেকে সব শুনতেছি কিন্তু বুঝতে পারতেছি না, প্রতিদিনের মতো রাত্রিবেলায় গান করতেছে। তো গান করতে করতে এক পর্যায়ে মানে হঠাৎ করে শুনি চিল্লানোর শব্দ, চিল্লানোর শব্দ শুনে আমরা সবাই মনে করেন নিচে আসছি। তখন শব্দটা একটু বেশি জোর হয়েছে, শুনে বোঝা গেছে যে কোথা থেকে আওয়াজটা আসছে। তো আমরা চতুর্থ তলা থেকে নিচে আসছি, আর নিচে যেগুলো ছিল ছাত্র আর হুজুর সবাই তো এখানে চলে আসছে। শব্দটা শোনার পরে সবাই আমরা বাথরুমের দিকে এগিয়ে গেলাম, যাই দেখি মানে বাথরুমে আর কোনো শব্দ হচ্ছে না, পুরো একদম নিস্তব্ধ শুনশান। তো তখন আমরা বাথরুমের মানে দরজা ঠুকরো খাচ্ছি কিন্তু কেউ বাথরুমের দরজা খুলতেছে না। এক পর্যায়ে বাথরুমের দরজাটা ভাঙা হলো, ভাঙার পরে দরজাটা খুলে দেখি মানে ছেলেটা অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। তাকে বের করা হলো, বের করে তাকে মানে একটা কাপড় মানে আবরিত করে তাকে একটা সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে তাকে মনে করেন জিজ্ঞেস করা হলো, এমনকি মানে তাকে বের করার আগে শুনতে একটু হাস্যকর হইলো আর কি, এটা একটা খারাপ বিষয়। তাকে মনে করেন পুরো শরীরে মানে এত বড় বড় মানে থাবা মারছে, মানে মনে হয় সাধারণ কোনো মানুষ মারেনি, এটা জিনের থাবা মারছে আর কি, পুরো শরীরে থাপ্পড়ের দাগ, হাতের ছাপ, পাঁচটা আঙুল এমনকি হাতের তালু সব ছাপ উঠে রয়েছে পুরো শরীরে পুরো বডিতেই। এমনকি বাথরুমে যে টয়লেট ব্রাশটা ছিল এটা তার আর কি লজ্জাস্থান দিয়ে ঢুকে দিয়েছিল আর কি, পিছন দিয়ে মানে পুরো রক্ত, মানে এটা কি শুনতে হাস্যকর হলেও বিষয়টা কিন্তু অনেক খারাপ। তো এর পরবর্তীতে কি করছে, এই বিষয়টা নিয়ে অনেক রকমের অনেক ঘটনা মানে কথা চলছে যে এটা কেমনে কি এত বড় বড় থাবা আবার এই কাজ করছে। তো এরপর কি করলো, হুজুর কোনো কথা ছাড়াই ডাইরেক্ট ওই ছেলের নোকটাই চিমটি দিয়ে ধরছে, কোনো আঙুল চিমটি দিয়ে মানে জিন চালান দিছে ওইখানে কোনো ইয়ে ভাত দিয়ে। তো এরপর জিনটা আসছে, আসার পরে বলতেছে যে কি হয়েছে, তুই এই ছেলের সাথে এরকম কাজ করলি কি জন্য? তো তখন সে বলতেছে যে আমি এখানে মানে আপনাদের এই বাথরুমে থাকতাম, এখানে আমার এটা আমার আবাসস্থল ছিল, আশ্রয়স্থল ছিল, আমি এখানে থাকতাম। আর এখানে মানে সবসময় থাকতাম, এখানে খাওয়া দাওয়া করতাম। আবার খারাপ জিনদের খাবার ছিল কি জানেন, আমরা যে মলটা ত্যাগ করি এটা মনে করেন খারাপ জিনদের খাদ্য ছিল। তো যাই হোক, তো এরপর সে বলতেছে যে এখানে আমি থাকতাম, এখানে প্রতিদিন আপনার মানে যেগুলো মানে মুক্ত বিভাগের ছাত্র আছে এই ছাত্ররা কি আসে, মানে পুরো মানে কাপড় খুলে, মাথায় কোনো টুপি রাখে না, পায়ে জুতো রাখে না, দোয়া দোয়া পড়ে না, ভিতরে এসে কি করে গান বাজনা করে। এই কারণে আমি একে ধরছি। আজকে আমি মানে খাবার খাচ্ছিলাম মানে বসে, সে কি করছে আমার এখানে এসে আমাকে ডিস্টার্ব করতেছে, গান বাজনা করতেছে, নাচানাচি করতেছে। তো আমি এটা সহ্য করতে পারিনি, এই কারণে একে ধরছি, একে একটু শিক্ষা দিছি। তখন হুজুর বলতেছে তুই আমার মাদ্রাসা থেকে আমার ছাত্রদের সাথে এমনটা কেন করলি। তখন সে বলতেছে যে ওই যে বললাম আমার মানে ডিস্টার্ব করছে আমাকে গিয়ে। তখন হুজুর বলতেছে ডিস্টার্ব করছে যাই করছে, তুই এখানে আমাদের মাদ্রাসা থেকে তুই কেন এই কাজ করবি, এখন তোর শাস্তি পেতে হবে, তুই এখন বল চলে যাবি না কি করবি। তখন সে বলতেছে যে না আমি এখানে থাকবো, এখানে ভালো লাগে, কারণ এই মাদ্রাসায় আমি থাকি, এই মাদ্রাসা আমার ভালো লাগে, কারণ এই মাদ্রাসায় অনেক প্রকার মানে চর্বি জাতীয় খাবার পাওয়া যায় যেগুলো ময়লা ডাস্টবিনে ফেলে দাও, এমনকি হাড় পাওয়া যায়, এগুলো আমার খেতে খুব ভালো লাগে। আর এগুলো আমাদের জিনেদের প্রিয় খাবার, জিনেদের প্রিয় খাবার হচ্ছে এই ধরেন হাড়, মানে গরুর হাড় বা চর্বি জাতীয় যেগুলো খাবার রয়েছে এগুলা। তো সে এগুলা লোভে যাইতে চাচ্ছিল না, ওদের বলতেছে যে ঠিক আছে মানে তুই যাবি কিনা বল, তুই যদি না যাস তাহলে আমি কিন্তু তোকে শেষ করে দেবো। তখন সে বলতেছে যে না। তো হুজুর কি করছে, একটু দোয়া দোলত পড়া বলছে ছাত্রদেরকে, মানে আমাদের ভিতরে একজনকে বলছে যে যা একটু সরষের তেল নিয়ে আসো আমার রুমে আস। তো নিয়ে আসতে, নিয়ে আসার পরে সে বলতেছে যে তেলটা এখানে রাখো আমি দেখতেছি। তো সে তেলটা পরে এক ফোঁটা তেল নিছে, নেওয়ার পরে জিনের উপরে ছিটা দিছে, দেওয়ার সঙ্গে সঙ্গে জিন চিল্লা দিয়ে উঠছে। তখন সে বলতেছে আমাকে ছাড়, নইলে কিন্তু তোকে আমি এই ছেলের মতো অবস্থা করবো। তো তখন সে বলতেছে যে তুই কি করবি সেটা আমার জানা আছে, তুই এখন যাবি কিনা বল, নইলে কিন্তু এবার আমি লাস্ট ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, তোকে আমি পুরো মানে পুরো সার্কার করে দেবো। তখন সে বলতেছে যে না তুই যাইছে তাই কর, আমি যাবো না এখান থেকে। তো এর পরবর্তীতে কি করলো, হুজুর কি জানো দোয়া পড়লো, দোয়া পড়ে পুরো তেলটা ইয়ে করে ভালোভাবে পাঁচটা আঙুলে মানে লাগিয়ে নিছে তেলটা। লাগিয়ে নেওয়ার পর ওই ছেলেটার মাথায় একটু ধরলো আর পুরো বডিতে একটু আর কি ছোঁয়া দিয়ে দিল, দেওয়ার পরে একটু তেল নিয়ে ছিটা দিছে, দেওয়ার সঙ্গে সঙ্গে জিনটা পুরো চিল্লান দিয়ে কিছুক্ষণ পর নিস্তব্ধ, মানে আর কি জিনটা মারা গেছে। মারা যাওয়ার পর এরপর মাদ্রাসা স্বাভাবিক চলতেছিল, আর কোনো সমস্যা হয়নি, আল্লাহ রহমতে সবকিছু ভালো, আর মাদ্রাসা এরপর থেকে সবকিছু স্বাভাবিক। তো এই ছিল আমার দ্বিতীয় ঘটনা। এবার আমি আমার তৃতীয় ঘটনা বলতে চাচ্ছি এবং সর্বশেষ ঘটনা। তো আমার সর্বশেষ ঘটনাটা হচ্ছে আমার বড় ভাইয়ের স্ত্রী মানে আমার আপন ভাবি, তো তারা দুই ভাই মানে আমার ভাই আর হচ্ছে ভাবি, তারা দুজন ছিল অন্য রুমে, আর আমি আর আমার পরিবার মানে আমার বাবা মা আমরা থাকতাম আরেক রুমে। তো আমরা যখন থাকতাম তখন ভাইয়ের রুম থেকে নাকি আমরা কেউ শুনতে পেতাম না, শুধু ভাবি শুনতে পেত। যে আমাদের ঘরের ঘর ছিল টিনের ঘর, টিনের চালের উপরে নাকি কি যেন শব্দ করে, কেমন যেন মানে মনে করেন টিনের চালের উপরে যেমন দু একটা কাঠের টুকরা বা ইয়ে নিয়ে মানে একসাথে শব্দ করলে যেরকম, ওইরকম শব্দ করতেছে প্রায় দিন প্রতিদিনই শোনে। আর ভাইরে ডাকে ডাকে বলে, ভাই নাকি বলে যে এই ধরো ইঁদুর টিদুর মানে তো আসে, অথবা বাদর টাদর আসে খেলাধুলো করে, এমনিতে না হাঁটাহাঁটি করে, এই কারণে শব্দটা শোনা যায়। তখন সে বলে যে না এটা ওরকম শব্দ না, এটা অন্যরকম। তো সে বলতেছে যে না এটা ওইটা হতে পারে, তুমি ঘুমিয়ে যাও। এইরকম টানা দুই তিন মাস চলছে, চলার পরে দেখ মানে ভাবি একই কথা বলে প্রতিদিনই যে এরকম এরকম। তো এরকম দেখতে দেখতে মানে চলতেছিল, কিন্তু তারপরও মানে এটা ঠিক হচ্ছে না দেখতে। এক পর্যায়ে ভাই বল ভাইকে, ভাইও চিন্তায় পড়ে গেছে যে প্রতিদিন তো এমন করার কথা না, যদি ইঁদুর টিঁদুর হতো তাহলে তো মানে মাঝে মধ্যে বন্ধ থাকার কথা ছিল, কিন্তু প্রতিদিন এটা রেগুলার চলতেছে। তো সে এটা ইগনোর করলো, বললো যে দেখি আর কিছুদিন দেখি। তো পরবর্তী দিকে তো আবারও এরকম শব্দ হয়েছে, আবার মাঝে মধ্যে চালে কিন্তু টিনের চালে কিন্তু কোনো ফুটা নেই, আর বৃষ্টিও নেই, সে তখন গরমের দিন কি করতো চালের উপর থেকে পানি পড়তো এমনি এমনি। তো মানে পানি পড়তো, এটা যখন বাইরে জানাইছে যে পানি পড়তেছে আজকে আবার চালে তো কোনো ফুটা নেই পানি পড়ে কেন, তখন ভাই বলতেছে এটা পানি পড়ছে হয়তো উপর থেকে কোনো কিছু প্রস্রাব করে দিছে এই কারণে হয়তো। তো আমরা তো জানি যে টিকটিকি এরা তো সব জায়গায় চলাচল করে, হয়তো উপর থেকে টিকটিকি প্রস্তাব করে দিচ্ছে, সেটা বলতেছে যে এটা হতে পারে। তখন সে বলতেছে যে না, টিকটিকির প্রস্তাব কতটুকুই করবে, এখানে তো পানি দেখো কতগুলো। তখন ভাই হাত দিয়ে দেখে যে পানি নেই। কই পানি? ভাই বলতেছে পানি তো এখনই ছিল, এখনই আমি নিজে হাত দিয়ে ধরলাম, সে পানি কই গেল? তখন বলতেছে যে না, এটা তোমার মনের ভুল, ঘুমের ধান্দায় তো স্বপ্ন দেখছে এই কারণে এই কথা বলতেছে। তো তখন ভাবি বলতেছে হতে পারে, ভাবি নিজেও অবাক যে পানি এখনই আমি হাত দিয়ে ধরলাম, পানি আবার নাই। তো পরবর্তীতে এই দিন চলে গেল, আবার দুই তিন দিন পর আবার একই ঘটনা, আবার হঠাৎ করে পানি পড়ছে। ভাইরে জানাইল, ভাই বলতেছে যে কি আবার একই, আবার স্বপ্ন দেখছে নাকি? বলে যে না, আমি তো স্বপ্ন দেখিনি, সত্যি সত্যি আমি তো চোখ খোলা আছে, আমি তো মানে পুরো জাগনা, আমি নিজে এখনই পানি ধরে দেখলাম, মানে পানি পড়ছে আমার শরীরে, আমি নিজে হাত দিয়েও দেখছি পানি, আর তুমি ওটার সাথে দেখতেছো পানি নেই। যাই হোক, ভাই ওই দিন বললো যে আজকের দিনটা ঘুমাও, পরে দেখতেছি বাকি বিষয়টা। তো এরপরে কি করলো, বাসায় কবিরাজ দেখা হইলো, এমনকি ইয়ে করা হইলো, পুরো বাড়িটা আর কি বন্ধ করে নেওয়া হলো। বন্ধ করে নেওয়ার পরে প্রায় মাসখানিক ভালো চলছে, চলার পরে হঠাৎ করে আবার একই ঘটনা চলে যাচ্ছে। একই ঘটনা চলতে চলতে এখন বলতেছে যে না, এটা নিশ্চয়ই কোনো বড় শক্তিশালী জিন বা বড় কোনো শক্তিশালী জিনে আসর করছে এই কারণে এই ঘটনা, নইলে এই মানে পুরো বাড়ি বন্ধ করে নেওয়ার পরেও কেমনে এই জিনে আবার আসে, মানে এই ঘটনা ঘটে। তখন যে জিনের আসর এটা মানে বুঝতে পারেনি, কিন্তু আর কি মনে মনে সন্দেহ লাগছিল। তো এরপর কি করলো, আমার ভাবির মানে দাদা রয়েছে, দাদার বাসায় গেছে, দাদা ছিল আমার কবিরাজ, তার কাছে গেছে, ভালো মানে কবিরাজ ছিল। তো তার কাছে যাওয়ার পরে কি করছে, যে যাওয়ার পরে সব বিষয় আর কি মানে ভালোভাবে জানাইছে যে এই বিষয়ে এই বৃত্তান্ত, আমাদের এখানে যে মানে টিনের চাল রয়েছে, এই চালের এই কোনা থেকে প্রতিদিন এই সেম জায়গা থেকে এই শব্দটা আসে, এমনকি মাঝে মাঝে পানিও পড়ে। কিন্তু আমি যখন আমার স্বামীকে জানাই বা তোমার জামাইকে জানাই, তখন দেখি মানে সে উঠলে পানি গায়েব হয়ে যায়, আর পানি খুঁজে পাই না। তো এক পর্যায়ে এরকম করতে করতে মানে মানে সবকিছু বললো, বলার পরে এক পর্যায়ে আমার দাদা কি বললো যে ঠিক আছে, আজকের রাতটা তোমরা আমার বাড়িতে থাকো, থাকার পরে আগামীকাল আমরা বাকি বিষয়টা দেখে নেব, যা করা লাগে আমি করতেছি। তো এই রাতটা চলে গেল, চলে যাওয়ার পর পরের দিন কি করলো, বিকেলবেলা একদম মানে আরেকজন কবিরাজকে ডাকা হলো, মানে আমার দাদার সঙ্গে কাজ করতো, তো তাকে ডাকা ডেকে আনার পর বলতেছে যে ঠিক আছে, তোমরা এখন সবাই সরে দাঁড়াও, শুধু আমার নাতনিকে মানে আমার ভাবিকে, আমার ভাবির কথা বলতেছে আর কি, বলতেছে তুমি শুধু পাশে থাকো, পাশে বসে থাকো। চেয়ার একটা এনে দিল, চেয়ারের পাশে বসে চেয়ারে বসেছিল, আর হচ্ছে আমার দাদা কি করলো মাঝখানে একটা বালিশ নিয়ে বালিশের উপরে বসে পড়লো। বসার পরে চতুর্থ সাইড দিয়ে একটা দাগ টানা হলো, সার্কেল টানার পরে এখানে মনে করেন সাইড দিয়ে হালকা একটু পানির আবরণ দেওয়া হলো, পানি দেওয়ার পরে সে এখন মনে করেন জিন চালান দিল, কি কি যেন চূড়া পড়লো, পড়ার পরে হাতে একটা তেলের বাটি ছিল, তেল নিয়ে তখন তার শরীরে দেওয়া হলো, ছিটা দেওয়ার পর সে মনে করেন জিনটা আর কি তার ভিতরে প্রবেশ করলো। প্রবেশ করার পরে এখন তাকে জিজ্ঞেস করতেছে যে কে তুই, আর তুই কেন এসেছিস, এর সাথে কি করিস তুই? তখন সে বলতেছে যে আমি অমুক অমুক জিন, আমাকে আমি এর উপরে ভর করছি, কারণ আছে কিন্তু বলা যাবে না। তখন বলতেছে কেন বলা যাবে না, তোকে বলতেই হবে। তখন সে বলতেছে যে না, আমি বলবো না, এটা বলা নিষেধ, এটা বলতে নিষেধ করছে আমার মালিক। তখন বলতেছে নিষেধ করছে মানে তুই আমাকে বলবি নাকি তোকে আমি শেষ করে দেবো? তখন বলতেছে ঠিক আছে আমি বলতেছি, কিন্তু তুই কাউকে বলতে পারবি না। তখন সে বলতেছে আচ্ছা ঠিক আছে আমি কাউকে বলবো না, তুই আমাকে বল। তো এর পরবর্তীতে সে নাম বলল যে আমাকে অমুকে পাঠাইছে, অমুক কবির আছে, এমনকি সে মনে করেন আপনাদের বাড়িতে একটা তাবিজ করছে, কালো জাদু করছে, এই কারণে আমি এখানে আসছি, যেতে পারতেছি না। তখন সে বলতেছে কোথায় কোন তাবিজ করছে সে জায়গাটা বল। তখন সে বলতেছে ঠিক আছে, কিন্তু তোকে কিন্তু আমাকে বাঁচাতে হবে, নইলে কিন্তু ওই কবিরাজ আমাকে মেরে ফেলবে। তখন সে বলতেছে তুই সেটা চিন্তা করিস না, তোর দায়িত্ব আমি নিলাম, তুই শুধু জায়গাটা দেখিয়ে দে। তখন সে কি বললো মানে পুরো জায়গার লোকেশনটা বলে দিল যে অমুক জায়গায় রয়েছে, অমুক জায়গায় খুললে তুমি এই কালো জাদু করছে যে এই জিনিসটা দিয়ে একটা বোতলের মাঝে একটা তাবিজ রয়েছে, 11টা সুই রয়েছে এবং চারটা বসি রয়েছে, এগুলোর মাধ্যমে কালো জাদু করা হয়েছে। তো তোমরা ওগুলো যা উঠা ওগুলো ভালোভাবে ইয়ে করে মানে সবকিছু ভেঙে ফেললে আমি আবার মুক্ত হয়ে যাবো, এবং কি পুরো বাড়িটা আগে বন্ধ করে নিতে হবে, নইলে কিন্তু সে আবারও জিন চালান দিতে পারে, এমনকি আমি ঠিকভাবে মুক্তি হতে পারবো না পুরোপুরিভাবে। তখন তাকে বললো যে আচ্ছা ঠিক আছে, তুই আপাতত ওই বাড়িতেই থাক, তোকে পরবর্তীতে আবার ডাকা হবে, তুই কোথা যাবি না। আগে আমরা এই তাবিজটা মানে কালো জাদু করছে যে জিনিসটা দিয়ে তাবিজ করছে ওইটা আগে খুঁজে পাই, তারপরে তোকে আমরা ছাড়বো। তখন সে বললো আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার যেন কোনো ক্ষতি না হয়। তখন সে বললো আচ্ছা সমস্যা নেই, তোর দায়িত্ব যেহেতু আমি নিছি তুই কোনো চিন্তা করিস না। তোর পরবর্তীতে কি হলো, ওর মানে বলা জায়গা মতো যাওয়া হলো, যাওয়া খোঁড়া হলো, অনেকটা খুঁড়ছি, প্রায় এক হাতের মতো খুঁড়ছি, তারপরে পাইনি। তো খোঁড়ার পরে আরও খুঁড়তেছি, খুঁড়তে খুঁড়তে প্রায় দেড় দুই হাত খোঁড়ার পরে দেখি একটা কাঁচের বোতল, কাঁচের বোতলের মাধ্যমে ওর কথার মতোই একটা তাবিজ, চারটা বসি আর এগারোটা শুই রয়েছে। যাই হোক, ওগুলো সবগুলো বের করা হলো, বোতলটা ভেঙে বের করে ওগুলো সবগুলো ইয়ে করে তাবিজটা খোলা হলো, তাবিজটা ছেঁড়া হলো, মানে তাবিজের ভিতরে একটা কাগজ ছিল, কাগজের ভিতরে অনেক কিছু লেখা ছিল আর কি, সেগুলো ছিঁড়ে ফেলা হলো। ছিঁড়ে ফেলার পর পুরো বাড়িটা আবার নতুন করে বন্ধ করা হলো, এবং সেই জিনটাকে ছেড়ে দেওয়া হলো যে তুই চলে যা, আর কখনো যেন এদিকে না দেখতে পারি তোকে। তখন সে বললো আচ্ছা ঠিক আছে, সেই জিনটাকে ছেড়ে দেওয়া হলো এবং পুরো বাড়িটা বন্ধ করে নেওয়া হয়েছে। বন্ধ করে নেওয়ার পর এরপর আল্লাহর রহমতে আর কোনো ক্ষতি মানে সমস্যা হয়নি, ভাবিরও আর কোনো এরকম মানে মানে দুর্ঘটনা ঘটেনি যে চালের উপরে শব্দ বা পানি পড়ে তার শরীরের উপরে, মাঝে মাঝে শব্দ করে, এগুলো আর কোনো ঘটনাই ঘটেনি। আল্লাহর রহমতে এরপর থেকে সুস্থ স্বাভাবিকভাবে চলছে। এই ছিল আমার সর্বশেষ ঘটনা।
অনেক অনেক ধন্যবাদ গোলাম শহীদ এত চমৎকার ভাবে স্টোরিগুলো বলার জন্য। নিশ্চয়ই আবারও কথা হবে, দেখা হবে। আজকে কথা হলো আমাদের দ্বিতীয় অতিথির সাথে, এবং ভীষণ ভালো লাগছিল। ও যখন গল্প বলছিল ওর অভিজ্ঞতাগুলো শুনতে শুনতে দেখছিলাম যে কমেন্টে অনেকেই কমেন্ট করে ফেলেছেন। মাসুদ রানা লিখেছেন, উদয় ভাই ভূত স্টুডিওটা আমার খুব পছন্দের অনুষ্ঠান, আর লাভ স্টোরি আবার শুরু হবে জেনে ভালো লাগলো। ইনশাল্লাহ আমরা আগামী বছর আবার নতুনভাবে লাভ স্টোরিকে নিয়ে আসার চেষ্টা করব। আমাদের সাথে জয়েন করেছেন এদিকে বন্ধু, নামটা হচ্ছে প্রান্তর, তিনি বলছেন ভূত স্টুডিও আমার খুবই পছন্দের একটা শো, এভাবে এগিয়ে যাক, অনেক ধন্যবাদ, আপনার খুব ভালো লাগলো। নায়লা লিখেছেন, তিনি আমাদের একজন পুরনো বন্ধু, জয়েন করেছেন আমাদের সাথে। মিম, আমি কুমিল্লা দাউদকান্দি থেকে দেখছি, আপনাদের ভূত স্টুডিও আমার ভীষণ ভালো লাগে। ফয়েজ লিখেছে চট্টগ্রাম থেকে, ভূত স্টুডিও আমার খুব পছন্দের শো। নুসরাত লিখেছে ঢাকা মিরপুর থেকে, আমি ভূত স্টুডিওতে আসতে চাই। যারাই আসতে চাইবেন, যাদের মনে হবে এই ধরনের অনুষ্ঠানে আপনি আপনার জীবনের ভৌতিক এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতে চান, অবশ্যই মোবাইলের রিসেপশনে গিয়ে টাইপ করতে হবে RBS স্পেস, নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন লিখে SMS তে পাঠাতে হবে 26969 নম্বরে। নিজের মোবাইল থেকে দয়া করে SMS টা করবেন, যাতে করে আমাদের টিম মেম্বার আপনার সাথে যোগাযোগ করতে পারে আর আপনাকে ইনভাইট করতে পারে আগামী পর্বে। আমরা খুব কোনো মানে ওয়েট করি যে নেক্সট এপিসোডে কোন বন্ধুর সাথে দেখা হবে, তা সে কি পেশায় স্টুডেন্ট, সে কি মাদ্রাসার বন্ধু, না ইউনিভার্সিটির বন্ধু, না কলেজের বন্ধু, নাকি সে একজন টিচার, নাকি সে একজন গার্মেন্টস কর্মী, নাকি সে একজন আমার কৃষক ভাই, নাকি সে আমার চেয়ে বয়সে বড় একজন দাদুর বয়সী, কিংবা আমার মায়ের বয়সে একজন নারী, আমরা শুনতে চাই তার কাছ থেকে ঘটনা। আমরা চাই আপনারা আসেন, আপনারা বসেন আর আপনারা বলেন আপনাদের ভৌতিক এক্সপিরিয়েন্স গুলোতে রাঙাবে আমাদের এই ভূত স্টুডিও। ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পতাকা। প্রাণ পটাটা নিয়ে অনেক রকমের কনফিউশন আছে, এর ক্রিসপিনেস এর কারণে চিপস মনে হয়, আবার বাইট দেওয়ার পরে মনে হয় ইটস আ বিস্কিট। সো আপনার কাছে প্রাণ পটাটা কি মনে হয়, চিপস না বিস্কিট? জানাবেন কিন্তু। আপাতত ছোট্ট একটা ব্রেকে যাব, ব্রেকের পর যখন ব্যাক করব তখন আজকের এপিসোডে আরো কিছু দুর্দান্ত অভিজ্ঞতা ওয়েট করছে আপনার জন্য। টিল দেন জাগো এফএম 94.4 এর সাথে থাকেন।
হ্যালো গাইস, দিস ইজ রাফসান শর ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahu to eta chips bro. Texture ta ektu different. Eta tahole biscuit. No bro, eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips bro.
Bashai kora alu shape. Spicy seasoning e twist e lo prawn papata.
Guys, thamo. Eta chips ta ki biscuit. Khe bujhe nao. হ্যালো গাইস, দিস ইজ রাফসান শর ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahu to eta chips bro. Texture ta ektu different. Eta tahole biscuit. No bro, eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips bro.
Bashai kora alu shape. Spicy seasoning e twist e lo prawn papata.
Guys, thamo. Eta chips ta ki biscuit. Khe bujhe nao.
বিরতির পর আমরা আবারও ফিরে এলাম জাগো এফএম 94.4 এ। আমি উদয় আছি আপনার সাথে ভূত স্টুডিওতে। এই মুহূর্তে যে বা যারা আমাকে শুনছেন ঢাকা, কুমিল্লা এবং চট্টগ্রাম থেকে, প্রত্যেককে আরও একবার স্বাগত জানাচ্ছি আজকের এই এপিসোডে। আমার সাথে একজন বন্ধু ইতিমধ্যে যুক্ত হয়েছেন, আমরা এখন পরিচিত হব তার সাথে। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
কি নাম তোমার?
আমার নাম ফরহাদ।
ফরহাদ, ফরহাদ কোথা থেকে এসেছো?
আমি বনশ্রী থেকে আসছি।
বনশ্রী থেকে এসছে ঢাকার বনশ্রীর বন্ধু ফরহাদ, কি করো?
মাদ্রাসায় পড়াশোনা করতেছি এখন।
মাদ্রাসায় কিসে পড়ো?
সাহেবায়কিয়াতে।
মাশাআল্লাহ। আমাদের এখানে প্রচুর মাদ্রাসার বন্ধুরা আজকাল আসে এবং তারা আমাদেরকে শোনে। এটা আমাদের ভীষণ ভালো লাগে যে এই মানুষগুলো আমাদেরকে শুনছে এবং এখানে পার্টিসিপেট করছে, তারা এসে তাদের জীবনের ভৌতিক এক্সপিরিয়েন্স গুলো বলছে। তুমি এই যে জাগো এফএম শোনো কতদিন ধরে?
গত 3 বছর যাবত আমার শোনা হয়।
3 বছর ধরে শোনো? কেন মনে হলো যে আমি একবার যাব এই রেডিওতে গল্প বলতে?
যখন আমি গল্প শুনি আমারও মনে হয় যে উদয় ভাইয়ের সাথে একটু দেখা করি, আমার জীবনের কালেক্টেড যে ঘটনাগুলি আছে এই ঘটনাগুলি আমি সবার কাছে শেয়ার করি, একটা এন্টারটেইনমেন্ট আমিও পাবো, সবাইকে দিতেও
পাবো। মানে সেই ইচ্ছা থেকে তুমি রেজিস্ট্রেশন করছিলা। হ্যাঁ, ফাইনালি আমাদের টিম থেকে তোমাকে যোগাযোগ করলো এবং আজকে তুমি আমাদের সাথে বসে আছো। কেমন লাগছে বলো?
জি আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো লাগতেছে যে আসতে পারলাম।
আমারও ভীষণ ভালো লাগছে যে তুমি আজকে আমাদের এখানে আসছো। আর গত 3 বছর ধরে তুমি রেডিওটা শুনছো, ফাইনালি আজকে তোমার সাথে দেখা হলো। এই দেখা হওয়াটা আমাদের জন্য অনেক আনন্দের। নিশ্চয়ই তোমার কাছ থেকে শুনবো ঘটনা। তার আগে বন্ধু বলে রাখি, আমার এই বন্ধু সে তো আজকে এসেছে, আমরা চাই আগামী পর্বে আপনি আসেন। হতে পারেন আপনি একজন স্টুডেন্ট, হতে পারেন আপনি একজন গার্মেন্টস কর্মী, হতে পারেন আপনি একজন গভর্নমেন্ট জব হোল্ডার, হতে পারেন আপনি একজন ব্যবসায়ী, হতে পারেন আপনি একজন স্টুডেন্ট, আবার একজন বাবা, হতে পারেন আপনি একজন মা, হতে পারেন আপনি আমার দাদুর বয়সী, কিন্তু আপনি রেডিও শোনেন এবং আপনার কাছে এরকম 3 থেকে 4টা ভৌতিক বা প্যারানর্মাল ঘটনা আছে। আপনি স্টোরিগুলো আপনার দাদুকে, নাতনিকে শুনিয়েছেন, আপনার বাবা আপনাকে শুনিয়েছে, আপনি সেই ঘটনাগুলো আপনি বলতে চান, প্লিজ আসেন, বসেন আর বলেন। যদি আপনার সাথে ঘটনাগুলো ঘটতে থাকে সেটাও বলতে পারেন, যদি আপনার সাথে কোনো ঘটনা না ঘটে কিন্তু আপনি এরকম কিছু ভৌতিক ঘটনা আপনার জানা আছে এবং আপনি একবার রেডিওতে এসে আপনার এক্সপিরিয়েন্সটা নিতে চান, তাহলে এখনই মোবাইলটা হাতে নিন, মেসেজ অপশনে গিয়ে টাইপ করে ফেলুন RBS স্পেস নিজের নাম, স্পেস নিজের লোকেশন, আর একটা স্পেস দিয়ে প্রফেশন টাইপ করে উদয়কে পাঠান 26969 নাম্বারে, 26969 দিস ইজ মাই নাম্বার। সো অবশ্যই RBS স্পেস নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন লিখে তারাই SMS পাঠাবেন 26969 নম্বরে, যারা এখানে সশরীরে এসে ঘটনাগুলো বলতে পারবেন। অনেকে আছেন না বুঝে রেজিস্ট্রেশন করেন, টিম মেম্বাররা আমাকে এসে বলে ভাই রেজিস্ট্রেশন করলো, ফোন দিলাম, বলে আমি তো বুঝি নাই, এটা কষ্টকর, এটা আমাদের জন্য ব্যথার, কারণ আমি এতবার একই কথা বলি। আবার ফেসবুক আর ইউটিউবে যারা দেখেন তারা তো অলরেডি স্ক্রলে যাচ্ছে, কন্টিনিউয়াস লেখা হচ্ছে কিভাবে রেজিস্ট্রেশনটা করবেন, তারপরে যদি ভুল করে ফেলেন কষ্ট তো আমাদের লাগবে। এমনি র্যান্ডম টেক্সট লাইক আপনার ভালো লাগে না বা ভাল লাগছে এগুলো তো আপনি বলতেই পারেন, তার জন্য RBS লেখার দরকার নাই, তার জন্য JFM স্পেস নাম দিয়ে মনের কথা লিখে পাঠিয়ে দেন 26969 নাম্বারে। ইতিমধ্যে আমাদেরকে SMS করেছেন অনেকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে মৌসুমি যুক্ত হয়ে গেছে, তিনি বলছে আমার বেশ ভালো লাগে তোমাদের শোটা। থ্যাংক ইউ, আপনার ভালো লাগে শুনে আমারও বেশ ভালো লাগলো। আমাদের সাথে এখানটাতে যুক্ত হয়েছেন বন্ধুটির নাম হচ্ছে বেবি, বলছে হাই আমার ভালো লাগছে আপনাদের ভূত স্টুডিও শুনতে। আমাদের সাথে জয়েন করছে রাশা, বলছেন গুলশান এক থেকে আমি আসতে চাই ভূত স্টুডিওতে, জাস্ট রেজিস্ট্রেশনটা করে ফেলেন। আমাদের সাথে জয়েন করেছেন এদিকে বন্ধু কেয়া, হাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। ইউসুফ বলেছেন উদয় ভাই ভূত স্টুডিও আমার খুব পছন্দের শো, থ্যাংক ইউ শুনে ভালো লাগলো। অ্যান্ড মৌনতা যুক্ত হয়েছেন আমাদের সাথে চট্টগ্রাম থেকে, ভূত স্টুডিও শোটা আমার বেশ ভালো লাগে এবং আমি ওয়েট করি প্রত্যেক থার্সডেতে এই শোটার জন্য, থ্যাংক ইউ। শেহজাদ বলছেন আমার বেশ ভালো লাগে আপনাদের শোগুলো, অনেক অনেক ধন্যবাদ যে জাগো এফএম এর শোগুলো আপনারা শোনেন, দেখেন এবং আমাদের সাথে কানেক্টেড আছেন। রাইট নাও আমরা আমাদের বন্ধুর কাছে চলে যাব এবং শুনবো তার কাছ থেকে তার জীবনের কিছু এক্সপিরিয়েন্স যেগুলো ভীষণ ভাবে আপনাকে ভাবাবে বলে আমি বিশ্বাস করি। শুনি বন্ধু তোমার অভিজ্ঞতাগুলো।
আমি শুরু করছি আমার প্রথম ঘটনা। আমার প্রথম যে ঘটনাটা ছিল সেটা হচ্ছে আমার এলাকা ঝিনাইদহ এলাকা নিয়ে ঘটনাটা। তো এই ঘটনাটা আমার কাছে যে শেয়ার করেছে সতর্কতামূলক, তার নামটা আমি প্রকাশ করছি না, তবে এটা ঝিনাইদহ মহেশপুর থানার খুব প্রচলিত এবং চেনা পরিচিত একটা জায়গা, অনেকেই জায়গা সম্পর্কে জানে। এখন আমি ঘটনার আগে যদি একটা কথা বলি যে এখন 2025 সাল, 2025 সাল চলে যে 2026 সাল চলে আসবে, এরকম একটা সময়েও ঝিনাইদহের এই থানাতে একটা মানুষ চলাচলের যে যানজটটা আসছে সেই জিনিসটা এই গ্রামে নাই। তো আমার প্রথম যে ঘটনাটা, এই ঘটনাটা এই গ্রামকে নিয়ে, কেন এই গ্রামে কেউ এখন বসবাস করে না বা কেন থাকে না, একটা হন্টের একটা মুহূর্তকে নিয়ে। তো এটা এই গ্রামের জনবসতি বা এই গ্রামের যারা বসবাস করে এখানে মানুষরা যে থাকা বাদ দিয়েছে অনেক আগের থেকেই, অনেক আগে এই গ্রামে বিদ্যুতিক সবকিছু এখানে স্থাপন করা হয়েছে, ক্লিনিক হাসপাতাল সবকিছুই আছে। কিন্তু তারপরও এই গ্রামের কিছু রহস্যময় জিনিস যেটা আশেপাশের মানুষের থেকে আমরা শুনতে পাই, ইনফ্যাক্ট যে এই জিনিসটাকে নিয়ে ভালো মতো ঘাটাঘাটি করছে সে আমাকে এই ঘটনাটা আমাকে কাছে শেয়ার করেছে। ঘটনাটা হলো যে বহুত আগে গ্রামে যখন মানুষ বসবাস করত, যখন মানুষ এখানে বসবাস করত, তো সে থাকতে থাকতে একদিন একজনের সাথে যে ঘটনাটা ঘটে, সে গ্রামের মাঠে চাষ করতে গেছে। তো চাষ করতে গেলে তার স্বাভাবিকভাবেই গ্রামের যে আমাদের ধানের ভুঁই বা যে যার যে জমিটাই থাকে না কেন, সেটাতে আমরা পানি দিয়ে থাকি, ওষুধ দিয়ে থাকি, বিভিন্ন রকম কাজকর্ম এটা সন্ধ্যার পর বা রাত পর্যন্তও করা লাগে। তো সেই নিয়মেই তাকেও যে লোকটা এখানে গিয়েছিল কাজ করতে, সেও ঠিক একই নিয়মে তার ওই দিনের কাজটা একটু বেশি করে করা দরকার। তো সেই হিসেবে মাঠ থেকে সবাই বাড়িতে চলে আসলেও সে লোকটা বাড়িতে আসে না। আসলে সে বাড়িতে মাঠেই সে তার প্রয়োজনীয় নিত্য নতুন কাজ যে যা করা দরকার সেগুলো সে করতে থাকতেছে। তো সেই জিনিসটা যেভাবে সে লক্ষ্য করে গ্রামের সমস্যা, প্রথমেই সে যেভাবে উপলব্ধি করে সেটা হলো যে সে তার স্বাভাবিকভাবে সে নিজে নিজে কাজ করতেছে, কাজ করতে করতে হঠাৎ সে লক্ষ্য করে যে ওই মাঠের কিনারেই একটা ক্লিনিক আছে, সরকারি ক্লিনিক, যেখানে সপ্তাহে একদিন বা দুই দিন খোলা থাকে চিকিৎসা নিতে। তাও আবার একটা নির্দিষ্ট একটা সময় আছে যে বিকাল চারটার থেকে রাত আটটা অথবা সকাল দশটার থেকে বিকাল চারটা পর্যন্ত, এরকম দুইটা নির্দিষ্ট সময় আছে এবং নির্দিষ্ট দুইটা দিনেই খোলা থাকে। কিন্তু রাত্রে খোলা থাকাটা এটা একেবারেই অসম্ভব, আর ক্লিনিক এটা হসপিটালের মতো না যে সবসময় খোলা থাকবে। তো তার কাছে প্রথম যে জিনিসটা অস্বাভাবিক মনে হয়েছে সেটা যে সে সন্ধ্যার পর এশারা যেন দিয়ে দিচ্ছে, ইনফ্যাক্ট তখন রাত আটটা থেকে নয়টা এরকম বাজে, আর সে যে সাইডে কাজ করতেছিল সেটা হচ্ছে গ্রামের একটা কোণ আর কি, একটা সাইড, গ্রামের মাঝামাঝি কোনো জায়গা না, যে সাইডে বাড়ি ঘরও খুব কম। তো সে দেখে যে ওই ক্লিনিকটা ওপেন আছে আর ক্লিনিকের ভিতরে আলো জ্বলতেছে, মনে হচ্ছে যে এখানে অনেক মানুষের ভিড় সমাগম এরকম একটা বোঝা যাচ্ছে। সে দূর থেকে বুঝতেছে যে না, ক্লিনিক খোলা আছে, ক্লিনিকে ডাক্তারও আছে, রোগীও আছে, দূর থেকে এরকম কিছু একটা সে উপলব্ধি করে। তো সে কাজ করতে করতে হঠাৎ রাত্রেবেলা সে ওইখানে ভুয়ের ধানের জমিতে যেই আগাছাগুলো হয় সে আগাছাগুলো সে কাঁচিতে পরিষ্কার করতেছিল। তো সে করতে করতে হঠাৎ মাঝামাঝিতে সে একটা জিনিস উপলব্ধি করে যে তার পাশের জমিতেই কেউ একজন কাজ করতেছে তারই মতো করে রাতের বেলা, কিন্তু সে শুরুর দিক দিয়ে ওই লোককে দেখে নাই। মাঝামাঝিতে এই জিনিসটা লক্ষ্য করে যে ওই লোকটা আরো একজন লোক তার সাথে আছে। তো এই জিনিসটা দেখে সে একটু সাহস পায় মনে বা তার ভালো লাগে। তো সে ওই লোকটাকে ডাক দেয় যে ভাই কে এখানে, চিনলাম না তো আপনাকে, তো শুরুতে দেখলাম না, কে আসছেন? ওই উপর থেকে সেই লোকটার কোনো জবাব দেয় না। তো তারপরে সে ভাবে যে হয়তো মনোযোগ দিয়ে কাজ করতেছে, তাহলে আমিও মনোযোগ দিয়ে কাজ করি। কাজ করতেছে, কাজ করতে 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 একটা সময় সে লক্ষ্য করে যে তার যে লোকটা পাশের জমিতে ছিল সেই লোকটা তার জমিতে এবং তার পিছনেই চলে আসছে, এরকম একটা কোন একটা কিছু যে পিছনে কেউ দাঁড়ায় আছে এরকমটা সে অনুভব করে। তো অনুভব করার পর সে চমকে পিছনের দিকে ঘুরে তাকাইছে, ঘুরে তাকায় আবার দেখে যে না কেউ নাই। তো সে তখন মনে করে এটা হয়তো আমার একটা মনের ভুল, পিছনে হয়তো বা কেউ ছিলই না, আমি তো ভুলই ভাবছি এটা। তো সে আবার পাশের জমিতে যেখানে মনে করছিল যে একজন লোক ছিল সে আবার সেখানে তাকায় সেখানে দেখে যে আসলে সে আছে কিনা নাকি চলে গেছে। তো তাকায় দেখে যে না, ওই লোকটা আবার নাই। তুই যে একটা অমনোযোগিতার ভিতরে সে কাজ করতে করতে হঠাৎ করে তার পার কোন একটা অংশ সে কাঁচিতে কেটে ফেলে আর কি, অসতর্কতামূলক। তো কেটে ফেললে তার সাধারণত ভাবে তার মাথায় আসে যে ক্লিনিক তো খোলা আছে, তো পা কাটছে তো কি হয়েছে, বেশ খানিকটাই পা কাটে। তো সে ক্লিনিকে যায় আর কি, এখান থেকে তার পাটা কোনোভাবে অন্য কাপড়তে বেঁধে ক্লিনিকে যায় যে যদি সেলাই যদি দেওয়ার প্রয়োজন হয় তাহলে সেলাই দিবে, বা ওষুধ নেওয়ার দরকার হলে ওষুধ নিয়ে সে বাড়িতে চলে যাবে। তো সে আস্তে আস্তে ক্লিনিক দিকে যতই যাচ্ছে সে ততই আরো বুঝতেছে যে না, ক্লিনিকে লোক আছে, বেশ লোকেরই সমাগম কথা শোনা যাচ্ছে। তো সে মনোবল নিয়ে সে ক্লিনিকে ঢুকে, ক্লিনিকে ঢুকেই শুরুতে দেখে যে বাইরে অনেক লোক ওয়েট করতেছে বা বেশ কয়েকজন লোকই বাইরে বসে আছে। তো তাদেরকে জিজ্ঞাসা করতেছে, ভাই আপনারা সবাই এত রাত্রে ক্লিনিকে? তো সে যাদেরকে প্রশ্ন করে তারা কেউই কোনো উত্তর দেয় না, সবাই চুপচাপ যে যার কাজ নিয়ে ব্যস্ত ছিল। তো সে পরে ইমার্জেন্সি রুমে যায়, ইমার্জেন্সি রুমে যেয়ে সে বলতেছে যে আমার যে এখানে পা কেটে গেছে এটার কি ট্রিটমেন্ট হতে পারে। তো সে যখন ওই ডাক্তার তাকে বলল, আচ্ছা ঠিক আছে আপনি এখানে বসেন, আপনার কি করতে হবে কি না করতে হবে আমরা দেখতেছি। তো সে একত পায়ের পাকাটার যন্ত্রণায় কাতরাচ্ছে আর অপেক্ষা করতেছে যে ডাক্তার কখন আসবে। ডাক্তার আবার পাশের রুমে যায়। তো ডাক্তার পাশের রুম থেকে তার যে সরঞ্জাম ছিল সেইগুলি নিয়ে আসে তাকে চিকিৎসা দেবে। ওই লোকটা তো যে লোকটার পা কেটে গেছে সে তো তার মতো করে আছে, সে শুরুর দিক দিয়ে কোনো কিছু লক্ষ্য করে নাই। পরে তার পাশে যে ডাক্তারটা ছিল, ডাক্তারটা তার কাটা জায়গায় যে যা কিছু দেওয়ার দরকার, ওষুধ বা ব্যান্ডেজ করার জন্য তুলা এসব কিছু লাগাচ্ছে। তো লাগানোর মাঝখানে যে লোকটার পা কেটে গেছে সে লক্ষ্য করে মানে উপরের দিকে তাকায় যে আমাকে যে ব্যান্ডেজ করতেছে ডাক্তারটা কি একটু দেখি তো, আমি তো এই ক্লিনিকের ডাক্তারকে চিনি বা এই ক্লিনিকে যারা আসে তাদেরকে তো আমার চেনাশোনা আছে, এটা কি? তো সে তাকায় দেখে যে জিনিসটা যে তার সামনে যে লোকটা দাঁড়া আছে দাঁড়ানো আছে বা যে চিকিৎসা করতেছে ওই ডাক্তার রূপে যাকে দেখে সে মূলত কোনো পেশাই মূলত কোনো ডাক্তার ছিল না। কেন ছিল না? সে যাকে দেখে সে হচ্ছে ওই দিন থেকে আরো পাঁচ বছর আগে ওই লোকটা মারা গিয়েছে। আর সে একজন কৃষক ছিল, পেশা একজন কৃষক ছিল। তো যে পেশায় কৃষক ছিল সে তো ডাক্তার হতে পারে না, আর যে মারা গেছে সেও তো আবার জীবিত হয়ে নতুন করে ডাক্তারি শিখে তো আর আসতে পারে না। তো সেই জিনিসটা দেখার সাথে সাথে আর কি চমকে যায় যে আমি কি আসলে ভুল দেখতেছি নাকি রাতে বা কাটার আমার ব্যথার যন্ত্রণা আমি উল্টো পাল্টা মনে করতেছি। তো সে আরো ভালো করে লক্ষ্য করে দেখে যে না, সে যে লোকটার কথায় মনে করতেছে আসলে ওই লোকটাই। তো সে তখন ভয় কাতরাচ্ছে, তাকে বলতেছে ভাই আপনি কি? পরে ডাক্তার বলতেছে আমি তো একজন ডাক্তার, আপনাকে চিকিৎসা করতেছি। পরে বলতেছে না আপনি না আমাদের ওই পাড়ার করিম চাচা। তো তখন এই কথাটা বলার সাথে সাথেই সে ওই লোকটার মুখের দিকে যে একটা বিভৎস একটা চেহারা দেখে, সে দেখে ওইখানে জোর একটা চিৎকার দেয়, অজ্ঞান হয়ে যায় আর কি, জোর একটা চিৎকার দেয়। তো দেওয়ার পরে পরের দিন রাত্রে মানে পরের দিনে আর কি সকালবেলা যে লোকটা ক্লিনিকে গিয়েছিল তাকে ওই ক্লিনিকের পাশে বড় একটা বট গাছ আছে সেটাকে বটচারা গাছ বলা হয়, ওই গাছের এখানে আবার বেশ বসারও জায়গা আছে। তো ওর নিচে গ্রামবাসীরা তাকে পড়ে থাকতে দেখে বা যারা মাঠে কাজ করতে যায় তারা এখানে যে দেখে যে ওই লোকটা এখানে এভাবে পড়ে আছে। তো গ্রামের লোকেরা সবাই তাকে উঠায় মাথায় পানি দেয় দিয়ে তারপরে তাকে স্বাভাবিক করে তুলে, তোলার পরে তারপরে সে গ্রামবাসীদের কাছে এই জিনিসটা জানায় যে আমার কালকে রাত্রে পা কেটে গিয়েছিল, তো আমি কালকে এখানে এসে আমি আমাদের ওই পাড়ার করিম চাচাকে আমি দেখেছি যে ডাক্তারি বেশে, সে তো পাঁচ বছর আগে আরো মারা গেছে, সে এখানে কিভাবে আসছে? তো গ্রামবাসীরা আবার তার কথা শুনে তার পা যে কেটে গেছে পায়ের দিকে তাকায়, তো তাকায় দেখে যে না তার পায়ে কোনো কাটার কোনো চিহ্ন নাই বা পায়ের কোনো ক্ষত নাই। তো এটা দেখেও ওইখানে উপস্থিত যারা ছিল তারাও ভয় পেয়ে যায় আর কি, যে আরে নাকি ভুল বলতেছে নাকি নাকি উল্টাপাল্টা বলতেছে। তো তাকে জিজ্ঞাসা করে যে আসলে কি তোমার পা কাটছিল? হ্যাঁ আমার পা কাটছিল, আমি যে আমি আমার গামছা ছিঁড়ে আমি পাটা পিচি এখানে আসছি, যন্ত্রণায় ইয়ে করতে করতে আসছি, এটা তো কোনো স্বপ্ন বা দুঃস্বপ্ন হতে পারে না। তো যাই হোক ওইখানে উপস্থিত বেশ কয়েকজন কৃষি ছিল, তো তারাও বলল যে না এই ক্লিনিকটা প্রায় প্রায় রাত্রে আমরাও যখন কাজ করি তো তখন আমরা এটাতে খোলা দেখছি, কিন্তু এই ক্লিনিকটা তো রাত্রের জন্য না বা রাত্রে কখনো খোলা থাকে না, যারা ওই মাঠে রাত্রেবেলা কাজ করে বা থাকে একাকিভাবে তারাই শুধু এই ক্লিনিকটাকে রাত্রেবেলা ওপেন দেখে। তো এই ঘটনাকে কেন্দ্র করে পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে, আর সেই গ্রামে জনবসতিও কম ছিল। তো আতঙ্কটা নিতে নিতে ছড়িয়ে পড়তে পড়তে আস্তে আস্তে ওইখানের যে গ্রামবাসী যারা ছিল তারা আস্তে আস্তে ওই গ্রামটাকে ত্যাগ করে, আর সেই গ্রামটা এখনো পর্যন্ত পরিত্যক্ত অবস্থায় আছে। এখানে অনেক মিডিয়া বা অনেক নিউজ মিডিয়ার লোকেরাও এখানে যায় গ্রামটা নিয়ে। আসলে অনেকের অনেক জানার কৌতূহল আছে, আমারও আছে, অনেকেই যায়ও এটা নিয়ে গবেষণাও করে। তো এটা কারো যদি কখনো যদি সুযোগ হয় তো এই গ্রামটাকে আপনারা দেখতে পারেন। তো এটা হচ্ছে ছিল আমার ভৌতিকতার প্রথম ঘটনা। আমি এখন আমার দ্বিতীয় ঘটনাটা বলবো। দ্বিতীয় যে ঘটনাটা, এটা হচ্ছে আমাদের পাশের জেলা মাগুরাতে, মাগুরার একটা ঘটনা। এটাও প্রায় অনেক আগেরই একটা ঘটনা। মাগুরাতে নতুন বাজার নামে একটা বাজার আছে, ওই বাজারের পাশেই, বাজারটা বেশ বড়ই, তো ওই বাজারের পাশেই একটা টিনের ছাউনি দিয়ে, মানে উপরে টিন সেট দিয়ে বেশ বড় সড়ো একটা বাড়ি আছে। ওই বাড়িতে একটা পরিবার থাকত। তো তার পাশেই ছিল আর কি অনেক বড় একটা জঙ্গল, আশেপাশে সেরকম কোন বাড়ি নেই, রাস্তার এক সাইডে ওই বাড়িটা পড়ছে, আর বাকি যে সব বাড়িগুলি আছে সেগুলো হচ্ছে অন্য সাইডে। তো যাই হোক, অন্য সাইডের যে বাড়িগুলি সেটা তো আছেই। তো ওই বাড়িতে মোটমাট চারজন লোক বসবাস করত। এক কথায় ওই বাড়ির যে স্বামী স্ত্রী যারা ছিল তারা, আর তাদের একটা ছেলে ছিল, আর সাথে তার ওই ছেলেটার আর কি দাদি। মোটমাট পরিবারটা খুব ছোট, এই পরিবার এখানে বসবাস করত। তো ওই বাড়িতে তারা প্রায় বেশ কিছুদিন আগেই, তারাও ফরিদপুর জেলাতে থাকতো, তো ফরিদপুর জেলা থেকে তারা ওই নতুন বাজারের যে বাড়িটা তারা আছে ওই বাড়িটার জায়গা সহ তারা কিনে, মানে কিনে তারপরে ফরিদপুর থেকে তারা এখানে বসবাস করা শুরু করে। তারা ফরিদপুর থেকে এখানে আসছে ওই বাড়িটা খুব কম দামে, বা বেশ তাদের সাধ্য অনুযায়ী যে দামটা ছিল সেই দামে তারা কিনতে পারে, এই জন্য ফরিদপুর থেকে তারা এখানে চলে আসে। কথা হচ্ছে যে ওইখানে বেশ খানিকটাই জায়গা, বাড়িটাও খুব ভালো, কম দামে বিক্রি হলো, তারা আগের থেকে কোনো কিছু খোঁজ খবর নেয় নাই। তো তারা যখন ওইখানে বাড়িটা কিনে যখন থাকা শুরু করে, তো তাদের সাথে বেশ কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করে। প্রথম তারা যে ঘটনাটা উপলব্ধি করে সেটা যে তাদের বাড়ির সাথে ওই বাড়ির সামনে একটা টিউবওয়েল ছিল, রাত্রেবেলা, বেশ অনেক রাত্রেই, মাঝে মধ্যেই তারা যখন ঘুমিয়ে থাকতো তো কোনো না কোনো একজনের ঘুম ভেঙে যেত। তো ঘুম ভেঙে গেলেই তারা যে জিনিসটা উপলব্ধি করতো, গ্রামের যে টিউবওয়েলগুলো আছে তো ওই টিউবওয়েলটা চাপার একটা শব্দ পেত, বা টিউবওয়েল থেকে যে অনেক পানি পড়ে এই পানি পড়ার একটা শব্দ পেত। আবার মাঝে মধ্যে রাত্রেবেলা তাদের উপরে যে টিনের যে ছাদটা ছিল, যে টিনের উপরে কেউ হাঁটলে বা টিনের উপর দিয়ে কোনো একটা মানুষের যে ওয়েট আছে, ওয়েট নিয়ে যদি হাঁটে, এরকম একটা শব্দও তারা মাঝে মধ্যে উপলব্ধি করত। তো তারা এরকম ছোটখাটো একটা সমস্যার সম্মুখীন হয়ে তারা গ্রামের কয়েকজনের সাথে কথা বলে যে আমরা তো এই বাড়িতে তো নতুন আসছি, কয়েক মাসই তো হয়েছে, তো আমরা এই কয়েক মাসের মধ্যেই বেশ সমস্যার সম্মুখীন হয়েছি, তো বেশ সমস্যার মধ্যে চলতেছে। আসলে এই বাড়িটা কম দামে পেয়েছি বলে জন্য আমরা কিনে নিয়ে চলে আসছি। তো যাই হোক, গ্রামবাসীরা প্রথমত তাদেরকে কোনো কিছু শেয়ার করতে চায় না, বলতে চায় না, বলতেছে না এসব মনের ভুল। তো যাই হোক, আরো কিছু সমস্যার সম্মুখীন হওয়ার পরে তারা গ্রামের যেই মান্যগণ্য যারা আমাদের ওইদিকে আর কি গ্রামের মাতব্বর যারা থাকে, যারা গ্রাম প্রধান থাকে, তো তাদের কাছে ওই পরিবারটা যায় যে আমরা তো এই বাড়িটাতে আসার পরে বেশ কয়েকটা সমস্যার সম্মুখীন হওয়ার পরেও আমাদের এক একটা সমস্যা এখানে লেগেই আছে, বেশ খানিকটা সমস্যা লেগেই আছে। আমার ছেলে এখানে আসার আগে বেশ সুস্থ ছিল, পড়াশোনায় খুব ভালো ছিল, সে এখন এখানে সে অসুস্থ হয়ে গেছে, পড়াশোনায় বেশ খারাপ হয়ে গেছে, বা পড়াশোনা করতে চায় না, বেশ ভালো রকম একটা চেঞ্জ বা পরিবর্তন তার মধ্যে দেখা দিচ্ছে। তো সবকিছু মিলিয়ে আমাদের এই ব্যাপারটা স্বাভাবিক মনে হচ্ছে না। তো আসলে ব্যাপারটা কি, বাড়ি থেকে আসলে কি কোনো সমস্যা আছে? তখন ওই গ্রামের ওই লোকটা তাকে বলে যে হ্যাঁ, এই বাড়িতে সমস্যা আছে, তোমরা তো এখানে আসছো, এখানে একটু আগের থেকেই খবর নিয়ে বা জেনে শুনে আসার দরকার ছিল, হুট করে কম দামে পেয়ে গেলেই চলে আসা এটা উচিত হয় নাই। আর তোমরা যেহেতু আসছোই, এখানে তো কাউকে না তো কাউকে তো থাকতেই হতো, এই জন্য আমরাও কেউ আর এ ব্যাপারে বাধা দিই নাই, বা তোমাদের সাথে যে সমস্যা হবে এটাও আমরা কেউ মনে করি নাই। তো যাই হোক, তো সেই তার কাছে এরকম ঘটনাটা একটা শেয়ার করে যে এখানে বহুদিন আগে আসলে এই জমিটা যার ছিল বা এই বাড়িতে যারা বসবাস করত তারা মূলত ছিল হচ্ছে একটা ব্রাহ্মণ পরিবার, ব্রাহ্মণ পরিবার বলতে তারা মুসলিম ধর্মের বাহিরে হিন্দু ধর্মাবলী একটা পরিবার ছিল, তো তাদেরকে ব্রাহ্মণ বলা হতো। তো ওই লোকের মুখ থেকে শোনা যায় যে ওইখানে যে ব্রাহ্মণটা থাকতো সে ব্ল্যাক ম্যাজিক বা বিভিন্ন জাদুটনা এরকম কাজের সাথে সে জড়িত ছিল। সে জীবনে বেঁচে থাকতে সে অনেক অনেক মানুষের ক্ষতি বা অনেক মানুষের উপকার, অনেক জিন সমস্যার সমাধান, বেশ এরকম কারবারি সে করত, এভাবেই তার রুটি রোজগার চালাত। তো ওই লোকটা যে ব্রাহ্মণটা ছিল তো সে তো এরকমই কাজ করত। তো সে একবার একটা খুব ক্রিটিক্যাল একটা খুব বিপজ্জনক একটা কাজ সে হাতে নাই, যে কাজটা নেওয়ার কারণে তাদের পরিবার তো শেষ হয়েছেই, আর এখানে যারাই আসে তাদেরই কোনো না কোনো সমস্যার কারণে হয় চলে যেতে হয় না হলে তারাও শেষ হয়ে যায়। তো ওই লোকটা যেটা করে সেটা হচ্ছে যে তার কাছে এমন একজন জিনের একটা রোগী আসে, যেই মানুষটাকে যে মানুষের উপরে জিন ভর করছে এরকম একটা রোগী আসে। তো রোগী আসলে ওই ব্রাহ্মণ অনেক টাকা মোটা টাকার অংশে তার চিকিৎসা করার জন্য রাজি হয়ে যায়। তো তার চিকিৎসাও শুরু করে, আস্তে আস্তে তার চিকিৎসা করতে 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 এক প্রকারে যে দেখে যে সে যে চিকিৎসকরা হাতে নিয়েছে সেই চিকিৎসা নেওয়া তার জন্য উচিত হয়নি, যে সে এমন একটা জিনের চিকিৎসা তার হাতে নাই যে ওই ছেলেটা বা ওই ছেলের উপরে জিনটা এমন ভাবে আসর করছে, আর বেশ কয়েকটা শক্তিশালী জিন তার উপরে যে আসর করছে, এই আসর করার কারণে ওই জিনটাকে সরানো ওই ব্রাহ্মণের পক্ষে সম্ভব ছিল না। আবার সে আগের থেকেই সম্ভব অসম্ভব না জেনে সে অলরেডি ওই রোগীর অনেক চিকিৎসাই সে করে ফেলেছিল, যার কারণে ওই জিনগুলোর শত্রু এখন ওই ছেলেটা নয় ব্রাহ্মণ হয়ে গেছিল। তো তাদের মাঝে ব্যক্তিগতভাবে অনেক সমস্যায় পড়ে তারা অনেক সমস্যার সম্মুখীন হয়। ওই জিনটা আস্তে আস্তে তার পরিবারের এক এক সদস্যকে বিভিন্ন ভাবে মেরে ফেলে, কেউ পানিতে ডুবে মারা গেছে, কেউ আবার দেখা গেছে যে রাত্রে সকালবেলা উঠে দেখে যায় আস্তে ফাঁসিতে ঝুলতেছে, আবার কারোর ভাই গলাতে রক্ত উঠে মারা গেছে। তো ওই ব্রাহ্মণ পরিবারের 5-6 জন যে সদস্য ছিল তারা বেশ কয়েকজন মানে প্রত্যেকেই এমন এক একটা রোগে আর কি এইভাবে এইভাবে এক একভাবে মারা গেছে। আজ পর্যন্ত চিকিৎসা করতে করতে এই ব্রাহ্মণটাও মারা যায়। তো মারা যাওয়ার পরে ওই বাড়িতে তো বা গ্রামে তো বেশ ভালো রকমের একটা আতঙ্ক ছড়ায়, ওই গ্রাম ওই বাড়িতে কেউই আসে না। তো বাড়ির যেই পূর্ব উত্তরসূরি যারা ছিল তারাও ওই বাড়িটা ব্যবহার করতে চায় না। তো তারা আর কি বাড়িটাকে না রাখতে চাওয়ার কারণে তারা কম দামে এই বাড়িটাকে ছেড়ে দেয়। তো তোমরা যেহেতু এখানে আসছো তো তোমাদেরও ওরকমই একটা সমস্যা হচ্ছে আমরা মনে করতেছি, তো তোমরা এখান থেকে হয় চলে যাও আর না হয় কোন একজন ভালো একজন রুকিয়াবিদ বা যারা এসব কাজ করে তাদের সম্মুখীন হয়ে যে কোনো একটা সমস্যার সমাধান করতে পারো। তবে গ্রামের লোকটা তাদেরকে বলে যে যাই হোক এখান থেকে চলে যাই তোমাদের জন্য ভালো হবে, না হইলে এখানে আমরা তো দেখছি বেশ কয়েক বছর ধরে এখানে যারাই আসে তারাই কিন্তু মারা যায়। তো এটা ছিল হচ্ছে মাগুরার নতুন বাজারের পাশে যেই টিনের যে বাড়িটা, ওই বাড়িটা পরিত্যক্ত অবস্থায় এখনো আছে, বাড়িটা বেশ ভয়ঙ্কর লাগে, আমিও নিশ্চয়ই বাড়িটা দেখেছি। তো যাই হোক আশেপাশে কেউ যদি থাকে তাহলে তারা হয়তো এই ঘটনাটা উপলব্ধি করতে পারবে বা তারা ওই বাড়িটা হয়তো দেখে থেকেছে। তো এটা ছিল হচ্ছে আমার দ্বিতীয় ঘটনা। এখন আমি আমার তৃতীয় নাম্বার যে ঘটনা সেটা বলবো, এটা ব্রাহ্মণবাড়িয়ার একটা ঘটনা। আমাকে আমার এক মামা এটা আমাকে শেয়ার করেছে, তার জীবনেরই একটা বেশ বড়সড় একটা অভিজ্ঞতা। তার নাম হচ্ছে আলিফ, সে ব্রাহ্মণবাড়িয়াতেই থাকে তার নিজ গ্রামে। তো তার সাথে যে ঘটনাটা যেভাবে ঘটে সেটা হলো যে সে এবং তার বন্ধু শীতের সেই সময়টা শীতের সময় ছিল, অর্থাৎ ডিসেম্বর নভেম্বর এরকম একটা সময়ে, গত 1.5 বছর আগের ঘটনা এটা। তো সে আর তার বন্ধু হচ্ছে গ্রামের এক সাইডে ব্যাডমিন্টন অর্থাৎ র্যাকেট খেলতে গেছে। তো গ্রামে সাধারণত এরকম খেলাধুলা হয় আয়োজন করে, রাত্রেবেলা সন্ধ্যাবেলা সকালবেলা এরকম খেলি। তো তারা রাত্রেবেলা সে আর তার বন্ধু গ্রামের অন্য একটা সাইডে খেলা করতে গেছে। তো তারা দুইজন হওয়াতে বেশ অনেকটা রাত ধরেই তারা খেলা করে, তখন প্রায় রাত 11টা 11:30টার দিকে তারা খেলা শেষ করে। তো শেষ করে তারা দুইজনে মোবাইল স্ক্রল করতে করতে গল্প করতে করতে হাঁটতে হাঁটতে তারা বাড়ির দিকে আসছে। তো এখান থেকে তাদের বাড়ির দূরত্বটা বেশ 10-15 মিনিটের একটা দূরত্ব। তো তারা আসতে আসতে তারা যখন মাঝামাঝিতে আসে, তো মাঝামাঝির ওই জায়গাটার পরিবেশ বা অবস্থাটা এরকম ছিল যে তারা যে রাস্তাতে হাঁটতেছে ওই রাস্তার দুই ধারে দুইটা পুকুর, আর ওই পুকুর পার হয়ে যে রাস্তার থেকে বেশ খানিকটা দূরেই বেশ বড় একটা তেঁতুল গাছ ওইখানে আছে। আর ওই পুকুরের মাঝখানে যাওয়ার আগে যেই জায়গাটা যেখান থেকে ওদের ভৌতিক অভিজ্ঞতার বা ভৌতিকতাটা শুরু হয়, ওই জায়গাটা পুকুরের আগে আশপাশের জায়গাটা বেশ জঙ্গল আর কি, পাশে জঙ্গল মাঝখান দিয়ে আর কি রাস্তা, এক সাইডে বাঁশঝাড়, অন্য সাইডে অন্যান্য গাছগাছালি দিয়ে আর কি বেশ ভয়ঙ্কর একটা জায়গা আর কি। তো এরকম একটা জায়গাতে ওরা দুইজন যখন আসে, তো তারা বেশ একটা জিনিস লক্ষ্য করে যে রাস্তার মাঝখানে একটা গোল একটা বৃত্ত করা আছে, ওই গোল বৃত্তের মাঝখানে একটা মাছ, কি মাছটা এটা বলতে পারবো না, তবে একটা মাঝারি সাইজের একটা মাছ ওই গোল বৃত্তের মাঝখানে লাফালাফি করতেছে। আর এই বৃত্তের থেকে, ওই গোল বৃত্তের থেকে প্রায় 15 মিটার দূরে একটা কালো কালারের একটা বিড়াল, বেশ বড় সড়ো একটা বিড়াল ওই বসে আছে, এখানে মাছের দিকে তাকাই বসে আছে। তারা এই জিনিসটা দেখে আমার কাছে যে গল্পটা শেয়ার করছে সে খুব ভয় পাইছে, আর পাশের ওই ছেলেটা ভয় পায় নাই, তার কাছে এই ব্যাপারটা সেরকম কোনো কিছু মনে হয় না। তো ওই ছেলেটা আলিফকে বলতেছে যে বন্ধু আমি মাছটাকে লাথি মেরে ফেলাই দিই আর বিড়ালটাকে তাড়া করে সরাই দিই। পরে আলিফ আবার ওই ছেলেটা ভয় পাইছে, একটু ভয় পেয়ে বলতেছে যে না না, ফেলানোর দ্বারা লাথি মারার দরকার না, আমরা ওরা যে ওইখানে যেভাবে আসছে থাক, আমরা চলে যাই। তো বাধা দেওয়ার কারণে ওই ছেলেটা আর কি এরকম করে না, না করে ওই জিনিসটাকে ওভারটেক করে সাইড কেটে তারা চলে আসে। তারা ওই পুকুরের মাঝখানে যে রাস্তা আছে ওই রাস্তা দিয়ে তারা হাঁটতে হাঁটতে চলে আসে। তো ও পুকুরটা পার করে যে তেঁতুল গাছটা দেখছিল, তারা ওই জায়গায় এসে আর একটা জিনিস লক্ষ্য করে যে বড় যে তেঁতুল গাছটা আছে ওই তেঁতুল গাছের নিচে বেশ লম্বা, মানে মানুষ স্বাভাবিকভাবে যেরকম লম্বা হয় তার থেকেও অনেকটাই লম্বা আর কি, অস্বাভাবিক লম্বা যেটাকে বলে, এরকম একটা লম্বা কোন একটা অবয়ব সেখানে দাঁড়ায় আছে, দাঁড়ায় কাউকে একটা ইশারা করতেছে, ওই জঙ্গলের থেকে কাউকে একটা ইশারা করতেছে বা ডাকতেছে, ফিস ফিস করে যে একটা ডাকেন এরকম একটা আওয়াজ তারা শুনতে পারছে, বেশ খানিকটা দূরে না কাছে এটা, তো তারা দেখতে পারছে। এই জিনিসটা দেখা এখন তারা দুইজনেই খুব ভয় পাইছে, মানে খুবই ভয় পেয়েছে যে এখানে আগে একটা জিনিস দেখে আসলাম, এখন আবার আর একটা জিনিস, তো আমার তো ব্যাপারটা বেশ একটা সুবিধার মনে হচ্ছে না। পরে তার একটু পরেই সোজা রাস্তাটা চলে গেছে আলিফের বাড়ি, আর ওই রাস্তার মাঝখান দিয়ে আর একদিকে রাস্তা, ওইটা হচ্ছে ওই ছেলেটার বাড়ি। তো ওই ছেলেটা আর কি যখন তার বাড়ির দিকে চলে যাচ্ছে আর সেও তার বাড়ির দিকে চলে আসবে, আলিফ যখন সরাসরি সামনাসামনি হাঁটতে হাঁটতে যখন গেছে, তো সে এখানে যে তার কাছে আবার ব্যাপারটা আবার একটু অস্বাভাবিক মনে হয়েছে, অস্বাভাবিক মনে হয়ে সে আবার একটু ভয় পাইছে, ভয় পেয়ে জোরে চিল্লা তার বন্ধুরে ডাক দিছে, তার বন্ধু আবার ওই রাস্তা থেকে দৌড়ায় এসে পড়ছে, বলতেছে কি হয়েছে কি হয়েছে। পরে বলবেন বন্ধু দেখ ওই জঙ্গল থেকে না কেমন যেন একটা আওয়াজ আসতেছে, মনে হচ্ছে যে কেউ হেঁটে হেঁটে আমার এদিকে আসতেছে, আমার তো খুব ভয় করতেছে এই জন্য তোরে ডাকলাম। তো তারা এখানে কিছুক্ষণ দাঁড়ায় আবার শব্দটা শুনে যে আসলে শব্দটা কি কি আসতেছে, আসলেই কেউ আসতেছে কিনা। তারা একটু অপেক্ষা করার পরই দেখে যে জঙ্গল থেকে বেশ একটা বৃদ্ধ বয়স্ক একটা মুরব্বী বের হয়ে আসছে লাঠি ভর করে। তো সেই বৃদ্ধটা সরাসরি তার দিকেই আসছে, আসার পরে বলতেছে কি ব্যাপার খোকা তোমরা এখানে। পরে আলিফের যে বন্ধুটা ছিল আবার একটু বদমেজাজি পরে বলতেছে আমরা এখানে সেটা তো বড় কথা না, আপনি জঙ্গলে কি করেন? পরে বলতেছে বাবা আমি তো জঙ্গলে কিছু করি না, আমি পাশের একটা গ্রামে মাহফিল হচ্ছে, তো আবার শীতের যে সিজনটা এই সিজনে তো মাহফিল হয়, তো মাহফিল হচ্ছিল, এখান থেকে মাহফিল শেষ করে আমি বাড়িতে ফিরতেছি। পরে বলতেছে চাচা আপনাকে তো আগে এই গ্রামে দেখিনি, আপনি তো মনে হয় এই গ্রামের না। পরে বলতেছে না আমি এই গ্রামের না, আমি হচ্ছে পাশের গ্রামের। পরে বলতেছে মাহফিল আজকে তো কোনো মাইকের আওয়াজ বা এরকম কোনো শব্দ শুনলাম না। পরে বলতেছে এখন কয়টা বাজে জানো? তোর বলতেছে কই না তো, বা যে ছেলেটা সে বলতেছে এখন বাজবে 12:30 এরকম, কারণ আমরা তো খেলার ওই জায়গার থেকে 11:30 দিকে বের হয়েছি, আর আমাদের বাড়ি যাওয়া পর্যন্ত বা এই পর্যন্ত রাস্তাটা মাত্র 15 মিনিটের দূরত্ব, খুব বেশি এলেও আধা ঘন্টা লাগবে। তোর বলতেছে আচ্ছা দেখো তোমার ঘড়িতে কয়টা বাজে। তখন ওই ছেলেটা ঘড়ির দিকে যখন তাকাই তো সে তাকিয়ে দেখে যে তখন ঘড়িতে 1:30 বাজে। তো তখন তারা দুইজনে আচমকা চমকে গেছে আর কি, যে কি ব্যাপার, আমরা 11:30 দিকে বের হলাম আর আমাদের মাঝখানে ঘটনা ঘটছে তো অল্প একটু ঘটনা, বা 5 মিনিটের একটা ঘটনা ঘটছে, তো সবকিছু মিলায় আধা ঘন্টা হতে পারে, আমরা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা আমরা কিভাবে এর মধ্যে সময় কাটাইলাম, এত লম্বা সময় তো আমরা পার করি নাই। তো তারা মনে মনে এটা ভাবতেছে, লেটার মুরব্বীকে বলে নাই। তো ওই মুরব্বী বলতেছে আচ্ছা তোমরা হয়তো বা ভয় পাচ্ছ বা বাড়িতে যেতে পারবা না। তোর বলতেছে হ্যাঁ আমার তো ভয় করতেছে, আলিফ বলতেছে আমার তো ভয় করতেছে, তো আমাদেরকে একটু বাড়ি পর্যন্ত দিয়ে আসলে ভালো হতো। তো মুরব্বী বলে আচ্ছা ঠিক আছে আমি তোমাদেরকে দিয়ে আসবো, তোমরা আগে আগে হাঁটো, আমি তোমাদের পিছন পিছন আছি, কোনো সমস্যা নেই, ভয় পাইলে আমাকে ডাক দিও। পরে মুরব্বী একে একে আলিফকেও বাসাতে পৌঁছাই দেয়, ওই ছেলেকেও বাসাতে পৌঁছাই দেয়। বাসায় পৌঁছায় আলিফ, ওর বাড়িতে আবার কেউ ছিল না, বাবা মা গ্রামের বাইরে গিয়েছিল, সে একাই ছিল, তাদের টিনের ঘর। তো সে বাড়িতে যেয়ে যখন ফ্রেশ হয়ে যখন শুয়ে পড়ে তখন ঘড়িতে 2:00 বাজে। তো সেও তখন আবার তার বাড়ির আশেপাশে বেশ একটা কিছু খারাপ একটা কিছু ফিল করছে, যে তার ঘরের পাশ দিয়ে বারবার কে জানি হেঁটে যাচ্ছে, পায়ের একটা শব্দ, স্পষ্ট একটা পায়ের শব্দ, কেউ একজন হাঁটতেছে, অনেকক্ষণ ধরে এই জিনিসটা লক্ষ্য করছে। তারপরে আবার তার দরজায় একবার জোরে জোরে একটা নক করা হয়, কিছুক্ষণ পর আবার নক করা হয়, 2 বার নক করা হয়। তো সেই জিনিসটা বুঝতে পারে যে আমার পিছনে হয়তো আজকে কোনো একটা বদজিন বা এরকম একটা কিছু লাগছে হয়তো। তো সে ভয়ে কোনো সাড়া শব্দ করে না, সে তার বন্ধুকে আবার ফোন করে, বন্ধুকে ফোন করে বলতেছে এই রাস্তায় তো এইসব ঘটনা ঘটলো, আবার আমি বাড়িতে আসতে বাড়িতেও আমার এরকম দরজায় 2 বার টোকা দিছে, কে জানি আবার পাশ দিয়ে আমার জানালার পাশ দিয়েই বারবার কে জানি হেঁটে যাচ্ছে, আমার তো খুব ভয় করতেছে। পরে বলতেছে আচ্ছা ভয় করার কিছু নেই, তুই পাশে কোরআন শরীফ তেলাওয়াত ছেড়ে দে ঘুমাই পড়। তো ওই ছেলেটাই করে যে কোরআন শরীফ মোবাইলে কোরআন শরীফ তেলাওয়াত ছেড়ে দেয়, পরে ঘুমাই পড়ে। পরের দিন দুইজনেরই খুব অস্বাভাবিক জ্বর আসছে, খুবই অসুস্থ, মানে জ্বরের তো একটা লিমিট আছে, জ্বরে মিটার দেখাচ্ছে যে 102 বা 103, কিন্তু শরীরে হাত দিলে মনে হচ্ছে যে না তার থেকেও বেশি জ্বর আসছে। তো এই জিনিসটা যখন তারা অন্য কাউকে এই জিনিসটা শেয়ার করলো, তার পরিবারের লোকদেরকে বললো যে রাত্রে আমাদের সাথে এরকম এরকম ঘটনা ঘটছে, তো কয়েকজন বুঝতে পারে যে তাদের সাথে হয়তো খারাপ একটা কিছুই ঘটছে, এটা এই জ্বরটা কোনো ডাক্তার দেখাইলে যাবে না, এটা কোনো ভালো একজন কবিরাজ বা হুজুরের কাছে নিয়ে যেতে হবে। তো পাশের গ্রামে বেশ ভালো একজন হুজুরও এখানে ছিল, উনি এই ব্যাপারে কাজও করতো বা এখনো করে, তো তারা চিন্তা করে যে তার কাছে নিয়ে যাবে। তো তার আগে সে হুজুরের সাথে মোবাইলের মাধ্যমে কন্ট্যাক্ট হয়, সম্পূর্ণ ঘটনাই হুজুরকে খুলে বলে যে আমার ছেলেদের সাথে এরকম এরকম ঘটনা ঘটছে, এখন কি করণীয়। পরে হুজুর শুনে বুঝে যে তাদের সাথে কি আসলে কি ঘটছে। তো হুজুর বলে যে আচ্ছা ঠিক আছে, তাদের চিকিৎসা আমি করবো, কোনো সমস্যা নেই, তবে একটা শর্ত আছে, ওই দুই ছেলেকে দিনের বেলা অর্থাৎ যে কোনোভাবে দিনের মধ্যেই আমার কাছে নিয়ে আসতে হবে, আবার দিনের মধ্যেই বাড়িতে ফিরে যেতে হবে, এটা একটা শর্ত। আর দ্বিতীয়ত ওই দুই ছেলেকে দুই রাস্তা দিয়ে নিয়ে আসতে হবে, দুইজন এক রাস্তা দিয়ে আসতে পারবে না, দুইজনকে আলাদা আলাদা রাস্তা দিয়ে নিয়ে আসতে হবে। তো তার দুই পরিবারের লোকই দুই রাস্তা দিয়ে ওই হুজুরের কাছে নিয়ে যায়, হুজুর তাদের কাছে পুরো বৃত্তান্তটা আর কি শুনে যে কি কি ঘটেছিল, তো তারা সবকিছুই বলে। বলার পরে হুজুর তাদেরকে বলতেছে যে তোমরা তো কালকে খুব বাঁচা বেঁচে গেছো, ওই যে ছেলেটা মাছকে যে লাথি মারতে চাইলো বা বিড়ালটাকে যে তাড়াই দিতে চাইলো, এটা যদি করতো তাহলে হয়তো তোমরা আজকে আমার কাছে আসতে পারতে না। আর আমি তোমাদেরকে দুই রাস্তাতে আসতে বলছি একটা কারণেই, যে তোমরা দুইজনে যদি একই রাস্তাতে যদি আসতে যেতে তাহলে তোমরা আমার কাছে আসতে পারতে না, এই জন্য আমি তোমাদেরকে আলাদা আলাদা রাস্তাতে আসতে বলছি। আচ্ছা যাই হোক, হুজুর তাদেরকে সাময়িকভাবে তদবির তাবিজ পানি পড়া তেল পড়া দিয়ে গুরুত্বপূর্ণ কিছু আমল দেয়, আর বলে যে এভাবে রাত না করে কখনো বাহির না হতে, আর এরকম কোন ঘটনা ঘটলেই কোন রিফেক্ট বা অন্যান্য অস্বাভাবিক কোনো কাজবাজ করে উত্তাক্ত করার জন্য জিনিসটা নিষেধ করছে। আর রোজার আরো একটা কথা বলে যে তোমাদেরকে একটা যে বৃদ্ধ বয়স্ক যে লোকটা বাড়িতে পৌঁছাই দিয়েছিল, ওইটা আসলে মূলত একজন মানুষ ছিল না, ওইটা একটা জিন জাতির একটা ভালো একটা জিন ছিল, যে দূর থেকেই তোমাদেরকে লক্ষ্য করছে যে তোমরা হয়তো কোনো খারাপ জিনের কবলে পড়তে পারো, এই জন্য তার মনে হয়েছে যে তোমাদেরকে একটু প্রোটেক্ট করার, এই জন্য সে আর কি মানুষ রূপে এসে তোমাদেরকে একটু সাহায্য করছে। তো যাই হোক, তারা মোটামুটি এখান থেকে হুজুরের থেকে সব চিকিৎসা নিয়ে এখান থেকে বিদায় হয়ে বাড়িতে যায়। তারপরেও তাদের প্রায় স্বাভাবিক সুস্থতার মধ্যে আসতে প্রায় এক থেকে দেড় মাস সময় লেগে যায়। তো এই ঘটনাটা আমার কাছে শেয়ার করেছিল, এটা খুব ভয়ঙ্কর। আমি যখন শুনছিলাম তো আমার কাছেও এই ঘটনাটা খুব ভয়ঙ্কর মনে হয়েছিল। তো এটা ছিল আমার তৃতীয় ঘটনা। এবার আমি আমার চতুর্থ যে ঘটনাটা আছে সেটা বলবো। সেটা হলো যে এই ঘটনাটা আমার কাছে শেয়ার করছিল আমার মামা, তার নাম হচ্ছে তৌহিদ, আমি নাইম বলে ডাকি, তার দুইটা নাম। তো সে আমাকে আর কি এই ঘটনাটা বলছে। এটা প্রায় 5-7 বছর আগের ঘটনা। তারা ঢাকাতেই বিভিন্ন জায়গায়, তারা তিন ভাই বিভিন্ন জায়গায় জব করে। তো তারা দুই ভাই একবার ঈদে বাড়িতে যাবে। তো তার বড় ভাই বাসে যাচ্ছে, বাসে যাতায়াত মানে তার বড় ভাই ভাবি যারা আছে তারা হচ্ছে বাসে যাবে, আর তৌহিদ যে নাইম যাকে বলতেছি সে হচ্ছে মোটরসাইকেলে করে আর কি যাবে, মোটরসাইকেলে করে বাড়িতে যাবে। তো তারা দুইজন মিলেই বাড়ির জন্য ফল ফ্রুট অনেক কিছুই কেনাকাটা করছে। আবার ঢাকা মাওয়া থেকে বেশ বড় সাইজের দুইটা ইলিশ মাছ কিনছে। ইলিশ মাছ কিনে ও যাবে একা একা মোটরসাইকেলে, আর বড় মামা যাবে হচ্ছে গাড়িতে করে। তো ঘটনাটা ঘটে আর কি মোটরসাইকেলে ইলিশ মাছ নিয়ে নাইম যাচ্ছে, তার সাথে এই ঘটনাটা ঘটে। সে প্রায় রাত্রেবেলা তারা 10টার পরে বের হয়েছে, যেহেতু রোজার ঈদের সময় বাড়িতে যাচ্ছে। তো সেই সময় 7-8টা শ্রম জানে প্রায় অনেক বাইকাররাই রাস্তাদের তখন যাতায়াত করে রাত্রেবেলায়, তখন যা হচ্ছিল অধিকাংশ সবাই রাত্রেবেলায় বাড়িতে যাচ্ছিল। তো সে একা একা মোটরসাইকেলে করে বাড়িতে যাচ্ছে। তো সে অনেক দূর ড্রাইভ করার পরে তখন তো ফেরি পারা পার ছিল, ফেরি পার হয়ে যখন সে ফরিদপুর পার করছে তার সাথে কিছু অস্বাভাবিক কিছু ঘটনা ঘটতে শুরু করে। ঘটনাটা হলো যে সে মোটরসাইকেল নাইম মোটরসাইকেল চালাচ্ছে, তো হঠাৎ করে পিছন থেকে আরো তিনটা মোটরসাইকেল আসছে। তিনটা মোটরসাইকেল সেম একই রকম, তারা সেম একই রকমের ড্রেস পরে আসছে, তারা চারজন একই সাথে ড্রাইভ করতেছে। তো ওই জিনিসটা দেখে নাইমের কাছে অস্বাভাবিক কোনো কিছু মনে হয় নাই, তার মনে হয়েছে যে না আমি আরো হয়তোবা তারা একই জায়গার লোক, একই জায়গায় যাচ্ছে, আমার আমি তো এতক্ষণ একা ছিলাম, তো সাথে যদি কোনো অন্য কোনো বাইকার ড্রাইভার যদি থাকে তাহলে তো ভালো আমার জন্য। তো সেই হিসেবে তারও মনে একটা স্বস্তি লাগে। তো সে দেখে যে না তারা চারজনই একসাথে যাচ্ছে। হঠাৎ করে যেতে যেতে রাস্তাটা একদম সোজা, একদম স্ট্রেট রাস্তা, আশেপাশে কোনো সাইড নেই, অন্য কোনো দিকে যাওয়ার রাস্তা নেই, একদম স্ট্রেট রাস্তায় যাচ্ছে। হঠাৎ করে ওই তিনটা বাইক নাইমকে আর কি ওভারটেক করে, ওভারটেক করে সামনের দিকে গেছে। সামনের দিকে যে লক্ষ্য করে নাইম তো মোটরসাইকেল চালাচ্ছিল, তো মোটরসাইকেল চালাতে চালাইতে সে লক্ষ্য করে হঠাৎ করে তিনটা বাইকার উধাও, কোনোভাবেই তাদেরকে আর সামনে দেখা যাচ্ছে না। আর সামনে একদম পরিষ্কার রাস্তা, না দেখারও কোনো কিছু নাই। তার কাছে এই জিনিসটা প্রথম অস্বাভাবিক মনে হয়েছে যে তিনটা বাইক একসাথে কিভাবে উধাও হতে পারে। তো আর কোনো বাইক দেখা না, তো জিনিসটা তার কাছে তখনই আর কি ভয়ের মনে হচ্ছিল। তারপরে যে সে ফরিদপুর মধুখালী যখন পার হয়, মধুখালী পার হয়ে ওইখানে নির্জন রাস্তা, আশেপাশে কোনো বাড়ি ঘর নাই, মেন রোড হাইওয়ে রাস্তা, হঠাৎ করে জঙ্গল থেকে একটা অন্য ময়লা মানে আমাদের আমরা যে যে দেখি পাগল ঘোরাফেরা করে ময়লা যুক্ত কাপড় টাপড় পরে এরকম একটা পাগল জঙ্গল থেকে হঠাৎ করে তার বাইকের সামনে আসছে। তো ওর বাইকের স্পিডটা তখন একটু কম ছিল, এই জন্য সঙ্গে সঙ্গেই ব্রেকটা ধরার কারণে অনেক বড় দুর্ঘটনা থেকেও বাঁচছে। আবার ওই যে পাগলটাকে যে দেখলো, ওই পাগলটা থামার মানে বাইকটা থামার পরে অস্বাভাবিক আচরণ করতে থাকে, যে কিরে তুই আমাকে ওইটা দিয়ে জানা। তুই এটা নিয়ে যেতে পারবি না, এরকম এরকম কথা বলতেছে। তো নাইম তখন মনে করে যে পাগল তো অনেক কিছুই বলতে পারে, পাগল তো এক একটা কথা বলে তো চিল্লায়। তো এইসব কথা মনে করে সে বাইকটা স্টার্ট করে আবার সামনের দিকে আসে। আরেকটু সামনে যখন আসে তখন হুট করে তার এরকম একটা নির্জন একটা জায়গায় বাইকটা বন্ধ হয়ে যায়, অটোমেটিকলি স্টার্টটা বন্ধ হয়ে যায়। তো তখন প্রায় ঘড়িতে সময় প্রায় একটা দেড়টা এরকম বাজে। তারপরে সে বাইক থেকে নেমে তার বাইকের কি সমস্যা এই সমস্যাগুলো দেখার চেষ্টা করতেছে, দেখে যে কোনো সমস্যাই যেমন কোনো সমস্যা চোখে পড়তেছে না কিন্তু বাইক স্টার্ট হচ্ছে না। তো তখন পিছন থেকে একটা বাইকার আসলো, তো ওই বাইকারকে ডাউন দিলে সে জিনিসটাতে যখন আসলো তখন যখন দেখলো যে না বাইকে কোনো সমস্যা নাই, বা ওই লোকটা যখন বাইকটা ধরলো তখন আবার বাইক স্টার্ট করলো। তো বাইক স্টার্ট করার পরে সে ওইখান থেকে বাড়িতে যে পৌঁছাইলো, বাড়িতে যাইতে যাইতে প্রায় অনেক রাতি হয়ে যায়। পরের দিন তার কাছে এই জিনিসটা অস্বাভাবিক মনে হয়েছে, আবার সে অসুস্থ, মানে যে জ্বরটা, এই জ্বর যার ভাব তার ভিতরে চলে আসে। তো আসার পরে তার বাবা মাকে সর্বপ্রথম এই ঘটনাটা বলে, তার যে বড় ভাই ছিল বড় ভাইকে ওই ঘটনাটা বলার পরে তাদের কাছে জিনিসটা অস্বাভাবিক মনে হয়েছে। পরে আমাদের গ্রামের যে গ্রামের হুজুর ছিল, গ্রামের হুজুরের কাছে যায় এই ঘটনাটা বলে। তো বলার পরে আসলে তো বুঝতে পারে যে রাত্রেবেলা অনেক সময় অস্বাভাবিক অনেক কিছুই দেখা যায়। তো তার সাথে এরকম একটা কোনো কিছু ঘটে, হুজুর তার কাছে পুরো বৃত্তান্ত কোনো কিছু বলে না। তো তাকে স্বাভাবিক যে তদবির বা যে চিকিৎসা, ইসলামিক আইনের যে চিকিৎসা দেওয়া দরকার সেই সব চিকিৎসা দিয়ে তাকে আপাতত ইয়া করে। তো এইটা হচ্ছে আমার ছিল শেষ ঘটনা, এই ঘটনাটা আমার কাছে শেয়ার করছিল তৌহিদ। তো আমি এখানে আসছি, আমার কাছে অনেকেই ঘটনা শেয়ার করছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমাকে এখানে গল্প বলার সুযোগ করে দেওয়ার জন্য উদয় ভাইকে এবং জাগো এফএম কেও আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।
অনেক অনেক ধন্যবাদ ফরহাদ এখানে আসার জন্য। এই ছিল আমাদের আজকের ভূত স্টুডিওর এপিসোডটা, এবং যেখানে ফরহাদের মতো আজকে তিন তিনজন বন্ধু এলেন, তারা তাদের জীবনের ভৌতিক এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করলেন। আই হোপ আপনাদের বেশ ভালো লেগেছে, আমারও বেশ ভালো লাগে। প্রত্যেক এপিসোডে ওয়েট করি কোন সে বন্ধু, কোন তারা যারা কষ্ট করে আমাদেরকে সময় দিচ্ছেন এবং ভৌতিক এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করছেন। সেসাথে আপনারা যারা আমাদের সাথে রয়েছেন এফএম রেডিওর ওপারে কিংবা ফেসবুক বা ইউটিউবের স্ক্রিনের ওপারে, যারা আমাদেরকে সময় দিচ্ছেন তাদের নামগুলো একটু পড়ে ফেলতে চাই শেষ সময় এসে। জয়েন করছেন মোহাম্মদ আসাদ, ফরিদ, বাতেন, আরিফুল, শকিল, রতন, মিনহাজ, তাবাসুম, জুবায়েদ আমাদের সাথে জয়েন করেছেন, বৃষ্টি আমাদের সাথে, কাকন যুক্ত হয়েছেন, মেঘলা যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে, ইতি যুক্ত রয়েছেন আমাদের সাথে, যুক্ত রয়েছেন এদিকে বন্ধু পারমিতা আমাদের সাথে যুক্ত রয়েছেন, বন্ধুটির নাম হচ্ছে সুজল আমাদের সাথে যুক্ত রয়েছেন, রায়হান আমাদের সাথে, নাদিম যুক্ত রয়েছেন, কামালউদ্দিন যুক্ত রয়েছেন আমাদের সাথে, নিরানন্দ রয় যুক্ত রয়েছেন আমাদের সাথে, আশিয়া হোসেন যুক্ত রয়েছেন আমাদের সাথে, প্রকাশ যুক্ত রয়েছেন আমাদের সাথে, আরিফিন রয়েছেন, সাগর রয়েছেন আমাদের সাথে, সালাউদ্দিন যুক্ত রয়েছেন আমাদের সাথে, মৌনতা যুক্ত রয়েছেন আমাদের সাথে, ইয়াসিন যুক্ত রয়েছেন আমাদের সাথে, সাগর জবায়ের যুক্ত রয়েছেন আমাদের সাথে, সাইফুদ্দিন আহমেদ যুক্ত রয়েছেন, উম্মের রাজিয়া যুক্ত রয়েছেন, সালা উদ্দিন যুক্ত রয়েছেন আমাদের সাথে, আমাদের সাথে তৃষ্ণা দেখতে পাচ্ছি যুক্ত হয়ে আছেন আমাদের সাথে, রিঙ্কু যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে, এদিকে যুক্ত রয়েছেন আব্দুল্লাহ আমাদের সাথে যুক্ত আছেন, জুয়েল হোসেন সহ আরো অনেক অনেক বন্ধু, থ্যাংক ইউ সো মাচ। এই যে এইভাবে আমাদেরকে সময় দিচ্ছেন, এইভাবে আমাদের সাথে কানেক্টেড থাকছেন, এর জন্য আপনাদের অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা। সবাই খুব ভালো থাকেন, সুস্থ থাকেন, বেঁচে থাকলে আগামী পর্বে আরো বেশ জমজমাট কিছু স্টোরি নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত জাগো এফএম 94.4 টিউন করে থাকেন। অ্যান্ড আমার অনুষ্ঠান নিয়ে আপনার যদি কোনো সাজেশন থাকে ডিরেক্টলি আমাকে ফেসবুকে ইনবক্স করতে পারেন www.facebook.com/arjudayat পেজে, আর চোখ খান খোলা রাখুন জাগো এফএম এর পেজে www.facebook.com/jagofm। এটা জাগো এফএম এর একমাত্র পেজ যেখান থেকে আপনি সমস্ত আরজেদের সমস্ত মজার মজার শোগুলো উপভোগ করতে পারবেন। আজকের মতো উদয় বিদায় নিচ্ছি এখান থেকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।